exclusively on FusionBD.com.
FM, the night comes alive with Grammophon.
শুনছেন সব সময় রেডিও ফিফটি 88.0 FM। আমি রাস্তার আছি, সাথে এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতাত্মে। এবং আপনারা সবাই জানেন যে আজকে স্পেশাল ভূতাত্ম, যার কারণে আমরা ভূতাত্ম 3 ঘন্টা করতে চাই। আমি জানি না কি পরিমাণ ঘটনা আমাদের কাছে এই মুহূর্তে আছে এবং কি পরিমাণ ঘটনা আমরা আপনাদেরকে শোনাতে পারব। আমি শুরুতে জানিয়ে দিই যে আজকে এই এপিসোডটিতে খুবই ন্যাচারাল, আমাদের ঈদ শুরু হয়ে যাচ্ছে, আমরা এখন কি করছি, লাস্ট মোমেন্টের কেনাকাটা করছি, সেটাও তো মার্কেটে মার্কেটে না, একদম যারা গরু কিনতে পারিনি গত কয়েকদিন তারা লাস্ট মোমেন্টে চেষ্টা করছে হাট থেকে গরুটা কিনে নিয়ে আসার। অনেক হয়তো গরু কিনে নিয়ে অলরেডি বাসাতেও পৌঁছেছি, অনেক হয়তো রাস্তায় আছে এই মুহূর্তে, আর কেউ কেউ ঢাকা ছেড়ে শেষ মুহূর্তে চেষ্টা করছে টিকিট, যারা সংগ্রহ করতে পারিনি আগে শেষ মুহূর্তে চেষ্টা করছে বাড়ি পৌঁছানোর। তো এইরকম একটা মোমেন্টে স্টুডিওতে কাউকে পাবো না, এটাই স্বাভাবিক, তাই না? এটা খুবই স্বাভাবিক, এটা খুবই ন্যাচারাল। সো সে কারণেই আজকের এই এপিসোডটা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আর সেই সাজানোর ব্যাপারটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমি অনেকগুলো ইমেইল যেগুলো চেয়েছিলাম আপনাদের কাছে, সেখান থেকে বেশ কিছু ইমেইল পেয়েছি। আপনাদের বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে, যে অডিও ক্লিপগুলো আপনারা শুনেননি, সেই অডিও ক্লিপগুলো আমরা প্লে করব, ইমেইল পড়ব, এবং আশা করছি যে আপনাদের কাছ থেকেও অনেক ফিডব্যাক পাবো আমরা। তো যাই হোক, আমি জানিয়ে দিই যে আমাদের এর সাথে কীভাবে কমেন্ট করতে হবে, আমাদেরকে বা আমাদের পেজে কীভাবে আপনি আসবেন। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.phuti and www.facebook.com/bhutatham.rasal। এই দুটো পেজে এসে আপনি আপনার যা কিছু বলার বা কোন ঘটনাটা ভালো লাগছে প্রতিদিনের মতোই আর কি, যেরকম হয় আর কি, সেটা দিয়েই করতে পারেন। আমরা একটা সময় ভূতাত্ম শুরুর দিকে আমরা সবসময় যেটা করতাম, আজকে আবার সেটা করতে হবে, সেটা হচ্ছে যে ঘটনা দিয়ে শুরু করতে হবে, মানে ইমেল দিয়ে শুরু করতে হবে। তো একটা জিনিস কি, যে সবসময় আমরা আমাদের চারপাশেই বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে, আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু আপনি দেখবেন একটি করে ঘটনা আছে, এবং সেই ঘটনাগুলো যখন আমরা শুনি তখন সেগুলো বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। কারণ আমরা কাছের মানুষের কাছ থেকে, আপনজনের কাছ থেকে ঘটনা শুনছি, আপনি যে ঈদে বাড়ি যাবেন এবং যাচ্ছেন, অনেকে পৌঁছেও গেছেন এবং শুনছেন হয়তো সেখানে বসে আমাকে, দেখবেন যে আপনি গল্প করতে করতে যদি এই প্রসঙ্গ কখনো আসে তাহলে খেয়াল করবেন যে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে প্রত্যেকেরই একটা ঘটনা আছে। তারপরেও এই ঘটনাগুলো আমরা যখন শুনি ভূতাত্মে অনেকেই অবিশ্বাস করি, অনেকেই অস্বীকার করি, আবার অনেকে জাস্ট বলার জন্য বলি, আমি একটু আলাদা, আমি বিশ্বাস করলাম না আর কি, থাকেন এরকম অনেকেই থাকেন। কিন্তু যাই হোক, আমরা প্রথম ঘটনায় চলে যাই। আমাদের যে প্রথম ঘটনাটি আছে এটি আমাদের পাঠিয়েছেন যিনি, তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসেল ভাই। তারপরে তিনি তার নাম দিয়েছেন, নামটাকে না পড়ি, দেখি উনি যেটা বলছেন আসলে ওনার নাম পড়া যাবে কিনা, কারণ আমি জানি যে উনি একটা জায়গায় জব করেন যেটা উনি বলতে পারেন না, বলতে পারেন না আর কি। উনি বলছেন যে আমি খুব ব্যস্তার কারণে স্টুডিওতে আসতে পারছি না, আশা করি আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি আগেও 2 বার স্টুডিওতে এসেছি, আমি তৃতীয়বার আসার কথা থাকলেও আমি আসতে পারিনি। আমার সাথে খুব ছোটবেলা থেকে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে যার কিছু আমি আগে শেয়ার করেছি। আজকে আরেকটি খুব মর্মাহত ঘটনা বলবো যা কিছুদিন আগে আমাদের ফেস করতে হয়েছে। এই ঘটনা যখন ঘটেছিল তার কিছু আগে আমরা একটা সুখবর পেয়েছিলাম, আমার স্ত্রী 6 সপ্তাহের গর্ভবতী ছিল। এই নিউজে স্বাভাবিক আমরা খুব খুশি ছিলাম। আমরা আমার মূল ঘটনায় চলে আসি। এক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, এটা খুব স্বাভাবিক আমার জন্য, কারণ রাতে 2-3 বার আমার ঘুম ভাঙে। সে রাতে যখন আমার ঘুম ভাঙে তখন আমি আমার উঠে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছি, এবং বের হয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি বের হয়ে দেখি যে আমাদের পাশের মেইন গেটটা খোলা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:10। ভয় পাইনি, বরং একটু অবাক হলাম খোলা গেট দেখে। এখন ভাবলাম হয়তো আমার ছোট ভাই বাইরে জেনারেটর চেক করতে গিয়েছে। কিন্তু তারপরে এত রাতে আমি চিন্তা করলাম বাইরে গিয়ে দেখে আসি। তাই ঘুম দূর করার জন্য চোখ কচালাম। কিন্তু কচানোর পর আমি আরো অবাক হলাম, কারণ চোখ খুলে দেখি দরজা বন্ধ। শুধু বন্ধ না, রীতিমতো তালা লাগানো এবং চাবি পাশের টেবিলে রাখা। আমি চিন্তা করলাম হয়তো ঘুমের চোখে এমন হলো। তাই আমার রুমের পাশে বেসিনে মুখ ধুই, এবং যখন মুখ ধুচ্ছি তখন আমার পিঠে স্পর্শ হয়, অর্থাৎ স্পর্শ পাই। আমি খুব বেশি ভয় পাই এবং লাফ দিয়ে উঠি। পিছে ঘুরে দেখি আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে, কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি বললাম, কিছু না, হঠাৎ তুমি আসছো তাই ভয় পেলাম। আমি বললাম, তুমি রুমে যাও, আমি ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি রাতে কি ঘটল, কিন্তু মনের ভুল বলে খেয়াল করলাম না। আমার অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি, আমার স্ত্রী আমাকে বলল সন্ধ্যায় দ্রুত আসতে, কারণ খালাতো বোনের বাসায় দাওয়াত আছে। আমার খালাতো বোন নতুন বাসায় উঠেছেন। আমি সময় মতো অফিস থেকে আসি এবং দাওয়াতে যাই 5:00। 7:30 দিকে আপু বাসা থেকে বের হয়। বের হয়ে বিদায় নিচ্ছি, তখন খেয়াল করলাম আমার স্ত্রী খুব আতঙ্কিত। বিদায় নেওয়ার পর আমি যখন আপু দরজা বন্ধ করলো, আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, কি হলো? বলে রাখা ভালো, আপুর বাসা 2 তলায়, তাই সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। আমার স্ত্রী বলল, সিঁড়ি থেকে নামার সময় আমাকে ভালো করে ধরে রেখো। আমরা ভালোভাবেই সিঁড়ি থেকে নামলাম। সিএনজিতে আমি আমার স্ত্রীর কাছে সব জানতে চাইলাম। সে বলল, গত রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে আমি আমার সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সিঁড়ি থেকে নামতে গিয়ে কেউ আমাকে ধাক্কা দেয়। নিচে পড়ে পড়ার আগে সে হাত বাড়িয়ে আমাকে বাঁচানোর জন্য মানে চেষ্টা করে, একজন হাত ধরে ফেলে, কিন্তু সে যার হাত ধরে সে নিজে বাঁচতে পারে না। পরে দুজন নিচে পড়ে যায়, কিন্তু সে কার হাত ধরেছিল তার চেহারা দেখতে পায়নি, এবং সে সিঁড়ি থেকে পড়েছে সেটা আপুদের নতুন বাসার সিঁড়ি, যে বাসায় আমরা জীবনে প্রথমবার গিয়েছি, অর্থাৎ আগে দেখার কোনো কারণই নেই। আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে 8টার মাঝে বাসায় চলে আসি। সব কিছু ততক্ষণ ঠিক ছিল। রাত 10:30 সময় আমার স্ত্রী আমাকে ডেকে বলল তার ব্লিডিং শুরু হয়েছে। প্রেগনেন্ট মহিলার অর্থাৎ প্রেগনেন্ট মানুষের ব্লিডিং শুরু হওয়ার অর্থ খুব অস্বাভাবিক কিছু ঘটেছে বা খুব ক্ষতিকারক কিছু ঘটেছে। আমি আমার ফ্যামিলি ডাক্তারকে কল করি। উনি বললেন, এই মুহূর্তে আমাদের কিছু করার দরকার নেই, সকাল পর্যন্ত অপেক্ষা করতে। আর এই অবস্থায় সামান্য ব্লিডিং হতে পারে, কিন্তু সারা রাত প্রচুর ব্লিডিং হয় এবং পেটে খুব ব্যথা। খুব সকালে আমরা হাসপাতালে যাই, আলট্রাসোনোগ্রাফি করি এবং ডাক্তার জানায় জাস্ট মিসক্যারেজ হয়েছে। ট্রিটমেন্ট শেষ করে বাসায় ফিরি। ঘটনা এখানে শেষ হয়ে গেলে হতো, অনেকের জন্য হয়তো ভালো হতো, কিন্তু ঘটনা এগোতে থাকলো। 3-4 দিন পর আমার খালা আমাকে কল করে এবং দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বলে, এবং বলে যে আপুর শরীর ভালো না। আমি হাসপাতালে যাই, দেখি দুলাভাই বসে আছে। জানতে চাইলাম কি হয়েছে। দুলাভাই বললেন, আপুর হঠাৎ পেটে ব্যথা শুরু হয় এবং আপুরও মিসক্যারেজ হয়েছে। আপু 5 মাসের গর্ভবতী ছিল। 2 দিন আগে আপুর সব রিপোর্ট ঠিক ছিল, মাত্র 2 দিনের ব্যবধানে এত বড় অঘটন ঘটলো যার ব্যাখ্যা ডাক্তার দিতে পারেননি। এই ঘটনার পর প্রায় 1 মাস পর আপু আমাদের বাসায় আসে। আপুকে কাছে আমরা জানতে চাই। আপু বলেন, যেটা সেটি খুবই অবাক করা একটা বিষয়, যে ওনার সাথে যে ঘটনা ঘটে তার রাতে একটা স্বপ্ন দেখে সে, এবং স্বপ্নটি হচ্ছে উনি নতুন বাসার সিঁড়ি থেকে নামছেন এবং সামনে দাঁড়িয়ে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎ করে কেউ ওনার হাত ধরে টান দেয়। উনি সিঁড়ি থেকে পড়ে যান, ব্যথা পান, কিন্তু কে টান দেয় এটা উনি দেখেননি। স্বপ্ন দেখে আপুর ঘুম ভেঙে যায় এবং শরীর খারাপ হয়। আর আমি আমার স্ত্রীর ব্যাপারটা শিওর, আমি আমার স্ত্রীর সাথে স্বপ্নের ব্যাপারটা শিওর, কিন্তু এতদিনে যা হওয়ার তা হয়ে গেছে। সো বুঝতেই পারছেন এই ছিল ঘটনা। স্বপ্নে একটি ঘটনা ঘটল
এবং সেই ঘটনার ফলাফল পেলেন তারা বাস্তবে। স্বপ্নে কেউ একজন সিঁড়ি থেকে ফেলে দিল এবং অঘটনটা ঘটল বাস্তবে। স্বপ্ন কি অন্য কোনো পৃথিবী, যে পৃথিবীতে চাইলেই যখন তখন ঘুরে আসা যায়, বা নিজের অজান্তেই আমরা ঢুকে পড়ি এবং এই স্বপ্নের সাথে আমাদের বাস্তব জগতের আসলে কোনো মিল আছে নাকি একেবারে মিল নেই? স্বপ্নে যা দেখি তা বাস্তবে মাঝে মাঝে সত্যি হয় কেন? স্বপ্ন কি তাহলে ভবিষ্যৎ কখনো কখনো, নাকি স্বপ্ন জাস্ট নিছক কল্পনা? নাকি কিছু মুহূর্তের জন্য আমরা যখন ভবিষ্যতে বা অতীত থেকে ঘুরে আসি, তখন সেটা আমাদের চোখে বা আমাদের মগজে আমাদের মাথায় স্বপ্নের রূপ নেয়? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, জানাতে পারেন আমাকে ইনবক্সে। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসব ঘটনায়। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Futi and don't stop the Futi.
আসল ভাই, আমি কাইসার রহমানি, ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠক ও নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছি। আপনার হয়তো মনে আছে, আমি এর আগেও বেশ কয়েকবার ভূত এফএমে গিয়ে আমি আমার ঘটনা, ভূতের ঘটনাগুলো শেয়ার করে এসেছি, কিন্তু বিশেষ কারণে আমি স্টুডিওতে যেতে পারবো না বলে আজকে ভয়েস রেকর্ড করে একটি ঘটনা পাঠাচ্ছি। এটি যদি শ্রোতাদের শোনানো হয় আমি ভূত এফএমের কাছে কৃতজ্ঞ থাকব। ঘটনাটি ঘটেছে আমার এক খুবই নিকট আত্মীয়ের সঙ্গে। তার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি এবং তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই শ্রোতাদেরকে শোনানোর চেষ্টা করব। যাই হোক, চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার খুবই একজন নিকট আত্মীয়ের সামনে ঘটেছে, সঙ্গত কারণেই সব চরিত্রের নাম এবং স্থানগুলোর নাম আমি বলছি না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। আমার ওই নিকট আত্মীয়ের বিয়ে হয়েছিল চাপাই নবাবগঞ্জের রহনপুরের পাশাপাশি যে কোনো থানার একটি গ্রামে আমিনুল ইসলাম সাহেবের সঙ্গে। ঘটনাটি তাদের বিয়ের আগের রাতে ও পরের দিন সকালে ঘটেছিল। বর মানে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি ছিল রহনপুরে। আমিনুল ইসলাম সাহেবের বাড়ি থেকে আমার নিকট আত্মীয়ের বাড়ি অর্থাৎ যিনি কোনে, তার দূরত্ব ছিল প্রায় 45 কিলোমিটার। আমার নিকট আত্মীয়ের বাড়ির রাস্তাঘাট সে সময় স্বাভাবিক কারণে খুব খারাপ অর্থাৎ কাঁচা রাস্তা ছিল, কারণ এটি আজ থেকে 22 বছর আগের। সেখানকার রাস্তাগুলোর খুব বেহাল অবস্থা এবং সেখানে কোনো যানবাহন পাওয়া যেত না। সাইকেল কিংবা গরুর গাড়ি ছিল একমাত্র বাহন, এবং গ্রামে ওই সময় কিন্তু গরুর গাড়িতেই বরপক্ষ মানে বিয়ের যাত্রাগুলো বেশি হতো। তো আমিনুল ইসলাম সাহেবের গ্রাম থেকে আমার ওই নিকট আত্মীয়ের বাড়ি যেতে লাগতো পুরো একদিন, কারণ 45 কিলোমিটার রাস্তা এবং তখন ছিল বর্ষাকাল এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল। তো যাই হোক, 22 বছর আগে বিয়ের আগের দিন বরপক্ষ অর্থাৎ আমিনুল ভাইরা বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাবার জন্য রওনা হলো। কনের বাড়িতে যাবার জন্য তারা 2টি গরুর গাড়ি ভাড়া নিয়েছিল, যেহেতু গরু গাড়ি ছাড়া তখন ওই প্রত্যন্ত গ্রামে যাবার কোনো যানবাহন ছিল না, আর ওই দিনটি ছিল বৃহস্পতিবার। আমিনুল ভাই বর্ষেদে বসলো গাড়িতে, কারণ যেতে প্রায় একদিন লেগে যাবে। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়িগুলো। আমিনুলের সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব বসলো গাড়িতে, পেছনের গাড়িতে আত্মীয় স্বজন। দুপুরের দিকে গরুর গাড়ি রওনা হলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দুপুর বিকেল থেকে রাত গড়ালো, কঁচ কঁচ শব্দ করে গরুর গাড়ি চলছে। রাতে হালকা বৃষ্টি শুরু হলো, পথঘাট অন্ধকার, মাঝে মাঝে কদাচিত 2-1 জন পথচারীর হাতে হারিকেন দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট কাদা হয়ে গেছে, গরুর গাড়ি চলতে খুবই সমস্যা হচ্ছে। রাস্তার দুই পাশে কখনো ফাঁকা মাঠ, কখনো বা প্রচুর বন জঙ্গল, কোনো মানুষজন নেই রাস্তায়। কখনো কখনো বাতাসে ঝোপঝাড়গুলো গা ছমছম করা আওয়াজ করছে, কখনো কখনো কোনো পশু জঙ্গলের মধ্যে সুরসুর করে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত ভয়ঙ্কর করে একটা শিয়াল ডেকে উঠছে। একটা শিয়াল যখন ডাকছে তখন সঙ্গে সঙ্গে অনেকগুলো শিয়াল ডেকে উঠছে। একদিকে রাতের কালো আঁধার, আর সেই সঙ্গে এই শিয়ালের ডাক ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি করছিল সেই সময়। সেই ভয় নিয়ে গরুর গাড়ি নিয়ে আঁধার ভেদ করে চলছে বরযাত্রীর গরুর গাড়ি। গরুর গাড়ির গরুতে যে ঘণ্টাগুলো লাগানো আছে সেগুলো টুংটাং আওয়াজ করছে, রাত্রের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে সেই গরুর গলায় লাগানো ঘণ্টাগুলোর টুংটাং আওয়াজ। এখন রাস্তায় কোনো আলো নেই, রাস্তায় আলো বলতে গরুর গাড়ির নিচে লাগানো হারিকেনের আলো। বিয়ে বাড়ি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, তখন ভোর। সরু একটা রাস্তায় হঠাৎ গরুর গাড়ির চাকা আটকে গেল কাদায়। এমন ভাবে আটকালো কাদা থেকে চাকা তুলে আনা সম্ভবই হচ্ছে না। কাদায় একদম, গ্রামের ভাষায় যেটা, কাদা একদম চাকাটা পুঁতে গেছে। তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিয়েও চাকাটা কাদা থেকে তুলতে পারছে না। তারা পড়লো মস্ত বিপদে। ভোরের ঠিক আগে, চারপাশ অন্ধকার, কোনো মানুষজন নেই। ঝিঁঝি পোকার ডাক ভোরে রহস্যময় আচরণকে আরো রহস্যপূর্ণ করে তুলেছে। অনেক চেষ্টা করার পরও গরু গাড়ি চাকার উঠছে না। রাস্তার আশেপাশে বন জঙ্গল, কোনো বাড়ি ঘরও দেখা যাচ্ছে না যে তারা কারো কাছে কোনো সাহায্য চাইবে। না, অনেক চেষ্টা করেও তারা সফল হয়নি, হচ্ছিল না। এমন সময় কোথা থেকে এক লোক হাত দিয়ে কান চুলকাতে চুলকাতে তাদের কাছে এসে উপস্থিত হলো। তারা খুব অবাক হলো, অবাক হয়েছিল হঠাৎ করে লোকটি কোথা থেকে আসলো। লোকটি এসে বলল, এটা আপনাদের অভ্যাস নয়, আপনারা পারবেন না, আমি কাদা থেকে আপনাদের গাড়ি তুলে দিচ্ছি। 10 মিনিট চেষ্টার পর সত্যি সত্যি বরযাত্রীর যে কাদাতে আটকে গেছিল সেখান থেকে চাকাটি তুলে ফেললো লোকটি। লোকটির শরীরে অসীম শক্তি, মাফলার দিয়ে মুখ ঢেকে আছে, কথাবার্তা একদমই কম বলছে। গাড়ি কাদা থেকে উঠে যাওয়ার পর আমিনুল ভাই সহ বরযাত্রীরা হাত ছেড়ে বাঁচল স্বাভাবিকভাবেই। তারা খুব খুশি হলো লোকটির ওপর। আমিনুল ভাই লোকটিকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলো, এ ভোরবেলায় আপনি কোথায় যাবেন আর কোথা থেকে আসলেন? লোকটি বলল যে সে চিন্তপুর যাবে, অর্থাৎ চিন্তপুর, আমি ছদ্মনাম বললাম, অর্থাৎ আমার ওই নিকটাত্মীয় মানে কনের গ্রামের বাড়ি যাবে, যেখানে আমিনুল ভাইরা যাচ্ছে বিয়ের উদ্দেশ্যে। বৃষ্টির কারণে কোনো গরুর গাড়ি পায়নি সে, তাই হেঁটে যাচ্ছে। ওই লোকটি আমিনুল ভাইকে এই তথ্য জানালো। আমিনুল ভাই বলল, তো তারাও তো সেখানে যাচ্ছে। লোকটিকে আমিনুল ভাই তাদের গরুর গাড়িতে ওঠার অনুরোধ করলো যে আপনি, আপনাকে সেখানে পৌঁছে দেব। লোকটি গরুর গাড়িতে উঠল, গরুর গাড়ি চলতে শুরু করলো। গরুর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ হচ্ছে, চলছে তো চলছে এই গরুর গাড়ি। রাস্তায় লোকটি কোনো কথা বলছিল না। আমিনুল দেখলো লোকটি শুধু কান চুলকাচ্ছে, আধা পাকা দাড়ি, পোশাক নোংরা, সঙ্গে একটা চটের ব্যাগ। আমিনুল ভাই লোকটিকে জিজ্ঞেস করলো, ওই গ্রামে কেন যাবেন আপনি? লোকটি যথারীতি কোনো উত্তর দিল না। অনেকক্ষণ পরে লোকটি ব্যাগ থেকে কিছু আগরবাতি বের করে আমিনুলের হাতে দিল, অর্থাৎ আমিনুল ভাইয়ের হাতে দিল। কান চুলকাতে চুলকাতে বলল, আমি আর যাব না ওই গ্রামে, আপনি আমাকে একটা কাজ করে দেবেন? ওই গ্রামের কদমতলায় একটি কবর আছে, সেই কবরে আমার হয়ে এই আগরবাতিগুলো জ্বালিয়ে দিবেন দয়া করে। লোকটি এক প্যাকেট আগরবাতি আমিনুল ভাইয়ের হাতে দিল। আমিনুল ভাই অবাক হলো, বলল, তা করে দেব, কিন্তু কার কবর? লোকটি বলল, ওইখানে সবাই চেনে, আপনি একটু দয়া করে আগরবাতিগুলো ওই কবরের পাশে জ্বালিয়ে দেবেন। আমিনুল ভাই লোকটির নাম জিজ্ঞেস করলো। লোকটি বলল, তার নাম বদি লম্বা। আমিনুল ভাই বলল, আপনার নাম বদি লম্বা? সে কথা না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। লোকটি গরুর গাড়ি থেকে নেমে পড়ল, কান চুলকাতে চুলকাতে চলে গেল কোথায় যেন, সে অন্ধকারে মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। রাস্তায় শুধু হারিকেনের আলো। যাই হোক, সকালে বিয়ে বাড়িতে বরযাত্রীর গাড়ি পৌঁছালো, দুপুরের মধ্যে বিয়ে শেষ হলো। ব্যস্ততার জন্য বদি লম্বার আগরবাতি জ্বালানোর কথা আমিনুল ভাই ভুলে গেছিল, স্বাভাবিক, বিয়ে বাড়ি, অনেক ব্যস্ততা। রওনা হবার সময় আমিনুল ভাই কনের পক্ষের এক আত্মীয়কে বলল, মানে রওনা হওয়ার ঠিক আগে তার মনে পড়ল যে একজন তাকে আগরবাতি দিয়েছেন একটি কবরের পাশে এই আগরবাতিগুলো জ্বালানোর জন্য। তো আমিনুল ভাই তখন কনের পক্ষের এক আত্মীয়কে বলল যে তার একটি কাজ আছে, একজন তাকে কিছু আগরবাতি দিয়েছেন, আপনাদের এখানে একটা কদমতলা আছে, ওই কদমতলায় একটা কবর আছে, সেখানে আগরবাতিগুলো জ্বালানোর জন্য আমাকে জ্বালাতে হবে, একটি লোক আমাকে যে সাহায্য করেছিল খুব সে আগরবাতিগুলো দিয়েছে। কনের পক্ষের আত্মীয়রা এবং কনে, অর্থাৎ আমার ওই নিকট আত্মীয় কদমতলার কবরের কাছে নিয়ে গেল আমিনুল ভাইকে। আমিনুল ভাই আগরবাতিগুলো জ্বালালো। মানে আমিনুল ভাই কনের পক্ষের এক আত্মীয়কে জিজ্ঞেস করছিল যে এ কবরটি কার। কনের পক্ষের এক আত্মীয় তাকে বলল, এই গ্রামে এই গাছটি সবচেয়ে বড় কদম ফুলের গাছ, এই গাছে দিনের বেলায় অসংখ্য বাদুড় ঝুলে থাকতো, কদম ফুলের গাছে নিতে বসে থাকতো একটা পাগল, অনেক বছর ধরে তাদের গ্রামে থাকতো পাগলটি, কথা বলতো একেবারে কম, তাদের গ্রামে প্রায় 15 বছর ধরে ছিল সে। একদিন গ্রামবাসী দেখলো কদমতলায় লোকটি মরে পড়ে আছে, কোন সময় সে মারা গেছে কেউ জানে না। গ্রামের মানুষ খুব ভালোবাসত তাকে, তার মৃত্যুতে গ্রামের সব মানুষ প্রায় কষ্ট পেয়েছিল, তাকে এই কদমতলাতেই গ্রামের মানুষ কবর দিয়েছিল। সারাদিন কান চুলকাতো সে, নাম ছিল বদি লম্বা। আমিনুল ভাই এই কথা শুনে ভীষণ ভয় পেল, অবাক হয়েছিল, ভয়ে তার শরীর বরফ হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো। আমিনুলের এমন অবস্থা দেখে কনের পক্ষে রাতিও জিজ্ঞেস করলো, আপনাকে আগরবাতি কে দিয়েছে? আমিনুল ভাই কাঁপতে কাঁপতে ঘামতে ঘামতে বলল, বদি লম্বা, তার নাম বদি লম্বা বলেছিল, লোকটিও কান চুলকাচ্ছিল। আমিনুল ভাই ও আমার নিকট আত্মীয় তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটি আমাকে যখন বলছিল, তারা শিহরিত হচ্ছিল 22 বছর আগের বিয়ের সেই দিনের ঘটনাটি মনে করে। তারা আশ্চর্য হয়েছিল, তাহলে কি এই মরে যাওয়া পাগল লোক বদি লম্বার সাথে তাদের দেখা হয়েছিল গত রাতে, অর্থাৎ তারা কি এই কবরে যে বদি লম্বা শুয়ে আছে সে বদি লম্বাকে দেখেছিল কিছুক্ষণ, মাত্র 3-4 ঘন্টা আগে? যদিও এগুলোর কোনো উত্তর তারা পাইনি, কিন্তু ঘটনাটি তাদের জীবনে সত্য ঘটেছিল। রাসেল ভাই, ঘটনাটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু
আলাইকুম। Boot FM, the night comes alive with Gramophone.
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরো একবার আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এখন থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আসলে ঈদের মূল ব্যস্ততা শুরুই হয়ে যাবে এবং আমরা কালকে সারাটা দিন অনেক বিজি থাকব। আমাদের মানে কালকে কি আজকে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই এবং বিজি থাকবো এই জন্যই যে আমাদের কোরবানি দিতে হবে সারাটা দিন। তারপরে মাংস ভাগ, কালকে একটা জিনিস খুব বেশি হবে হয়তো, আচ্ছা না থাক সেটা আমি অন্য ক্ষেত্রে হয়তো বলবো, এখন সেই বিষয়ের কথা না বলি। যাই হোক, আমরা ঘটনায় যাই। এই ঘটনা থেকে নোট দিয়েছিলাম, আমি চাইছিলাম যে এই ঘটনাটা বলার আগে থাকে না, কিছু ঘটনা শুনে খুব অবিশ্বাস্য লাগে, তখন আমরা ফোন দিয়ে কত কনফার্ম হয়ে যে ভাই আপনি নিজের চোখে দেখেছেন ভাই সত্যি, তো এখন ফোন দিতে পারছি না, তারপরেও আমি চেষ্টা করে দেখব। এবং এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম তালাইমারি থেকে, এবং তিনি তালাইমারি শহীদ মিনারের তিনি সেখান থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তো আমরা তার ঘটনাটা পড়ে শোনাচ্ছি। ঘটনাটি এরকম যে তিনি লিখছেন যে, আমি ভূত আশ্রমের সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আজকে আমার যে কাহিনীটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা একটা নির্মম বাস্তব ও সত্য কাহিনী। এটা শুনে অনেকের মনে হতে পারে যে এটা একটা কাল্পনিক ভাবে তৈরি করে কথা বলা, আসলে এটা সত্য একটি ঘটনা এবং যার সাথে ঘটেছে তিনি এখনো জীবিত রয়েছেন এবং যার সাথে ঘটেছে তার এলাকার প্রত্যক্ষদর্শী অনেকেই জীবিত আছেন। ঘটনাটির মূল কাহিনী শুরু হয় আজ থেকে 40 বছর আগে। ঘটনাটি শুরু হয় এভাবে, আমার দাদারা ছিলেন দুই ভাই, তাদের ছিল দত্তপুর গড়গড়ি নামে এক দুর্গম চরের মধ্যে বাড়ি। এটা ছিল রাজশাহী অঞ্চলের পদ্মার একটি চর। গর্জন শীল পদ্মার ভাঙনের কারণে একসময় তারা বসত বাড়ি সহ সব জমি জমা নদী গর্ভে হারিয়ে ভূমিহীন নিঃস্ব হয়ে লোকালয়ের ডাঙায় চলে আসেন। এখানে আসার পর চাটায়ের ঘর বানিয়ে বসবাস শুরু করেন। প্রায় 2 বছরের মধ্যে আবার তারা স্বাবলম্বী হয়ে ওঠেন। কিন্তু আমার দাদার বংশগত একটা সমস্যা ছিল, তা হলো তাদের পরিবারে মানসিক বিকৃতি বা অর্ধ পাগল একজন সদস্য থাকতই। আমার দাদার ভাইয়ের বউ ছিল প্রায় অর্ধ পাগল। একদিন পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার দাদার বউ বাড়িতে আগুন লাগিয়ে দেন। এর ফলে গোয়ালের 2টি গরু আগুনে দগ্ধ হয়ে যায় এবং নিষ্ঠুরভাবে মারা যায়। অন্যদিকে চাটায়ের তৈরি 3টি ঘর সহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা মনের দুঃখে আগুনে পোড়া বসতি ছেড়ে দুই ভাই দুই এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন। এদিকে আমার দাদার 2 সন্তান ও 3 মেয়ের জন্ম হয়। অন্যদিকে আমার দাদার ভাইয়ের 4 সন্তান ও 1 মেয়ের জন্ম হয়। এই সন্তানগুলোর মধ্যে মেয়ে সন্তানটি ছিল প্রায় অর্ধ পাগল। আমার দাদার ভাই যে জমিটা ক্রয় করেছিলেন সেটা ছিল একজন প্রভাবশালী হিন্দুর। আমার এই আর এই জমিটার কোনায় একটা কালী মন্দিরের অংশ ছিল এবং জমিটা যারা কেনেন, মন্দির না থাকলেও জমিটার মন্দির না থাকলেও অনেকেই সেখানে সেখানে মন্দির একসময় দেখেছেন। তো যাই হোক, তাদের জমিটা কেনার সময় মন্দিরের জায়গায় অনেক গাছে অনেক ঝাড় জঙ্গল মানে ঝোপ জঙ্গল এবং বড় বড় কয়েকটি গাছ সহ ঘন ঝোপ ঝাড় ছিল। ওই স্থানে সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেত না। এদিকে আমার দাদার ভাইয়ের যে অর্ধ পাগল মেয়ে ছিল সে প্রায় বিয়ের জন্য উপযুক্ত হয়ে ওঠে। হঠাৎ করে একদিন সে মন্দিরে জায়গা করে কয়েকটি কাঁসার থালা বাসন খুঁজে পায়। অনেক ধরনের অনেকে ধারণা করেছিল যে এসব থালা বাসন হিন্দুরা তাদের পুজোর কাজে ব্যবহার করত। এর 2 বছর পর অর্ধ পাগল মেয়েকে গ্রামের এক চৌকিদারের সাথে বিয়ে দেওয়া হয়। প্রতি রাতে গ্রাম পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যেত রাতের ডিউটিতে সেই চৌকিদার। কিন্তু চৌকিদারের একটা খারাপ অভ্যেস ছিল, সে নেশায় আসক্ত ছিল। বিয়ের কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখে যে মন্দিরের পূর্ব পাশে একটি ছোট ডোবা আছে। ওই ডোবার ধারে পিতলের বড় ড্যাগে স্বর্ণ মুদ্রা ও স্বর্ণের গহনায় পরিপূর্ণ এবং তুলে নেওয়ার জন্য কেউ তাকে ডাকছে। এক সময় হঠাৎ কোনো একটা শব্দ তার খুব ভেঙে যায়। তারপর সে ভাবতে থাকে, আমি যে স্বপ্নটা দেখলাম তা যদি সত্যি হয় তাহলে আমরা ধনী হয়ে যাব। ঘুম থেকে খুব ভরে ওঠেন এবং অন্ধকার থাকতেই ডোবার ধারে দেখতে যান তার স্বপ্নটা সত্যি হয় কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার স্বপ্নটা সত্য। তিনি দেখতে পান যে তার তামার একটা পাত্রের সামান্য অংশ বেরিয়ে আছে এবং কিছু তিনি ঘাস লতা পাতা ছিটিয়ে দিয়ে সেই ব্যাগটি ঢেকে দিয়ে আসেন। দিনের বেলায় তিনি চৌকিদারকে বলেন তার স্বপ্নের কথা ও যা সকালবেলা দেখে এসেছেন তাও স্বামীকে বলেন। তার স্বামী বলেন যে আমরা এখনই সেই ব্যাগটি তুলে আনবো, কিন্তু স্ত্রী বলেন যে এখন তুলে আনলে লোকে দেখে নেবে এবং অন্য লোককে তা ভাগ দিতে হবে। তাই উভয় সিদ্ধান্ত নেন যে গভীর রাতে সেটি তুলতে যাবেন। দিনের পর দিন পেরিয়ে রাত আসে, তারা দিনেই তাদের শাবলটা বলে এগুলো নিয়ে তারা জোগাড় করে রাখেন এবং চারিদিকে নিঃশব্দ ও সমস্ত মানুষ ঘুমিয়ে গেলে তারা ব্যাগ তুলতে যান। যখন তারা দুজন মন্দিরের পেছনে ডোবার ধারে ব্যাগের কাছে যান তখনই হালকা চাঁদের আলোতে দেখতে পান যে একটা বড় কোখরা সাপ বসে আছে। তারা শাবল দিয়ে সাপটাকে ভয় দেখাতে থাকলে সাপটি জঙ্গলের দিকে চলে যায়। তখন তারা মাটি খুঁড়ে দুটি বড় বড় পিতলের ড্যাগ খুঁজে পান। ড্যাগ দুটি স্বর্ণের কাঁচা পয়সা ও মোটা মোটা স্বর্ণের গহনায় পরিপূর্ণ ছিল। তারা ড্যাগ দুটিকে বাড়িতে এনে চৌকির নিচে ঢুকিয়ে রাখেন। এদিকে দিন শেষ হয়ে রাত আসে, চৌকিদার তার ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হন কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে বউকে বলে, আমাকে আমার কিছু টাকা দাও। বউ বলে, তোমাকে কাল অনেকগুলো টাকা দিয়েছি, এখন আবার টাকা চাচ্ছ কেন? এভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হচ্ছে, যথেষ্ট ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্বামী বলে যে রাতে যে টাকা তুলে এনেছি তার থেকে আমাকে দাও, আমি সেগুলো বিক্রি করব। কিন্তু তার বউ বলে যে তিন দিনের আগে সেগুলো ব্যবহার করা যাবে না। এভাবে তর্ক হতে থাকে দুজনের মধ্যে। এক সময় তার স্বামী বলেন যে আমি সরকারি লোক, আমাকে টাকা না দিলে আমি পুলিশকে সব ঘটনা বলে দেব। টাকা না পেয়ে সে চলে যায় এবং স্ত্রী ভাবে যে যদি পুলিশকে বলে দেয় তাহলে সব পুলিশ সে নিয়ে যাবে। সে কিছু গহনা এবং স্বর্ণের পয়সা কাপড়ে বেঁধে লুকিয়ে রাখেন। এদিকে রাত শেষ না হতেই ভোরবেলা থেকে পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে ফেলে এবং সকালবেলা তল্লাশি চালিয়ে সেই ব্যাগ দুটি বের করে নিয়ে যায়। কিন্তু থানা যেতে হলে একটি ছোট নদী পার হতে হয়, তাই ছোট ডিঙি নৌকায় করে 6-7 জন পুলিশ ব্যাগ দুটি নিয়ে থানায় যাচ্ছিল। নদীর মাঝপথে নৌকায় যাবার পর তারা দেখলো যে দুটো বড় সাপ নৌকার দিকে ছুটে আসছে। নৌকা প্রায় কিনারায় পৌঁছাবে ঠিক সেই মুহূর্তে সাপটি দ্রুত বেগে নৌকার ওপরে কোনো একটা পুলিশকে কোনো একটা ভাবে কাউকে নৌকার ওপরে কাউকে ছোবল মারে। সাপের ভয়ে অন্যরা সবাই পানিতে লাফ দিয়ে আত্মরক্ষা করে এবং ছোবল পাওয়া সেই লোক দুটি নৌকার ওপরেই মারা যায়। এই ঘটনা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে এবং শত শত লোক নদীর ধারে ভিড় করে এবং থানা থেকেও কিছু পুলিশ এসে লাশ ব্যাগ সহ পুলিশ থানায় নিয়ে যায়। পরে আর এই মালপত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে সমস্ত জিনিসপত্র হারিয়ে মেয়েটি আরো পাগল হয়ে যায় এবং 5-6 দিন এলাকায় ঘোরাঘুরির পর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এবং এরপর যে ঘটনা শোনা যায় সেটা হচ্ছে এরকম, তিনি বলেন যে কিছু লোক তাকে ডেকে নিয়ে বাঘা মসজিদের পাশের মাজারে 50 টাকার নোটে যে ছবিটি আছে সেখানে নিয়ে যায় এবং সেখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল। লোকগুলো তাকে সারাদিন মাজারে বসিয়ে রাখে। মাগরিবের নামাজের পর লোকগুলো এসে তাকে বলে যে চল তুই 2 দিন কোনো খাবার খাস নি, এখন খাবি। এই বলে লোকগুলো তাকে মাজারের দিঘির পানির নিচে নিয়ে যায়। সেখানে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পান তিনি এবং তিনি দেখেন যে বহুদিনের পুরাতন ঘর বাড়ি দেখতে পান। সেখানকার লোকগুলোর চেহারা আমাদের মতোই কিন্তু তাদের পায়ের পাতা ছিল মানুষের পায়ের উল্টো দিকে, যেটা আমরা গত সপ্তাহেও বাবুভাইয়ের কাছে একটা ঘটনা শুনছিলাম, যেটা খুবই প্রচলিত একটা কথা, শুনে আমাদের অনেক সময় তো হাসিও পায়। বাট আমি জানি না যে এটা কেন বারবার মানুষজন দেখেন। এবং সেখানে একটা ছোট মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটি তাকে বলে যে প্রায় 5 বছর আগে তাকে এরা নামিয়ে এসেছে আর যেতে দেয়নি। সেখানে বড় বড় মাছের চাকা দিয়ে তিনি ভাতটাকে ভাত খেতে দেওয়া হয় কিন্তু কিছুই তিনি খাননি। বারবার শুধু বলেছেন আমি থাকবো না, চলে যাব। এভাবে 6-7 দিন পার হয়ে যায়। তিনি বলেন, এই 6-7 দিন আমি শুধু পদ্ম ফুলের শালুক খেয়ে বেঁচেছিলাম। লোকগুলো দেখলো যে সে কিছুই খাচ্ছে না, তাই একদিন তাকে লোকগুলো মাজারে কাছে নিয়ে যায় এবং এরপরে পুনরায় বাড়িতে ফিরে আসে। তিনি বলেন যে লোকগুলো আমাকে একটা হার দেন এবং আমি সেই হাতে হারটি নিয়ে দেখেছি। এই হার দিয়ে তিনি এখনো কিছু কবিরাজি চিকিৎসা করতে পারেন। তিনি আরো বলেন যে আমি যে জিনিসগুলো কাপড়ে লুকিয়ে রেখেছিলাম সেগুলো তার মেজ ভাই নিয়েছে, যার ভাগ তাকে কখনো দেয়নি। ঘটনাটি এখানে শেষ হতে পারত কিন্তু হয়নি। মূল কাহিনী শুরু হয় এর পর থেকে। তার মেজ ভাই তিন ছেলে, এদের মধ্যে মেজ ভাই কিছু অ্যাবনর্মাল ছিলেন, ছোট বয়স হবে 8 থেকে 9 বছর। এদিকে একদিন স্বপ্নে দেখেন তিনি যে বড় একটা চিতল মাছ ধান কাটা বিলের মাছ দিয়ে যাওয়ার সময় শুকনো রাস্তায় লাফাচ্ছে, হাতের কাঁচি দ্বারা মাছের গায়ে স্পর্শ করলেই মাছটি ধরা যাবে। সকালে ঘুম থেকে উঠে তার এ কথা মনে ছিল না। সকালে খাওয়া দাওয়া শেষে বিলে যাচ্ছিলেন লাড়া এবং আউর কাটার জন্য। যখন সে মাছ পথে পৌঁছায় দেখতে পায় যে শুকনো রাস্তায় একটা বড় চিতল মাছ লাফাচ্ছে। এখন তার স্বপ্নের কথা মনে পড়ে যায়। কাঁচি দ্বারা মাছটি ধরে সে বাড়িতে নিয়ে যায়। এদিকে বিকেলবেলা এক ফকির এসে তার মাকে বলেছে যে আমাকে খেতে দে, কিন্তু তার মা ছিল খুবই কৃপণ। সে ফকিরকে বলেছে রান্না হয়নি চলে যাও। এবারে কয়েকবার ফকির ভাত চেয়েও না পেয়ে শেষবারের মতো বলে তোর ছেলে মাছ নিয়ে এসেছে, আমাকে মাছ দিয়ে খেতে দে। তারপরেও সে তার মা ফকিরকে খেতে দেয় না। তখন ফকির রাগ করে চলে যায় এবং বলে যে তোরাই খা। এদিকে তারা রাতে মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে যায়। সকাল থেকে দেখে তার ছেলে ভয়ঙ্কর শক্তিশালী এবং যে ছিল সে হচ্ছে ভয়ঙ্কর পাগল হয়ে গেছে। এই ছেলেকে পাগল অবস্থায় 7-8 দিন পায়ে শিকল বেঁধে রাখা হয়। কোনো কবিরাজ চিকিৎসা করতে আসলেও তাকে মেরে ফেলতে চায়। অবশেষে তার ফুপুর পাওয়া হাড়ের সাহায্যে ঝাড়ফুঁক করে ও পানি পড়া খেয়ে গোসল করে 3 মাস চিকিৎসার পর পূর্বের অবস্থায় ফিরে আনতে সক্ষম হন। এবং এটাই ছিল ঘটনা। ঘটনাগুলো অনেক বিচ্ছিন্ন ঘটনা এবং অনেক রকমের ঘটনা এখানে আছে। আমি জানতাম না যে নদী থেকে যে সাপের যে ব্যাপারটা, ওই ব্যাপারটাও খুব আমার কাছে অদ্ভুত লেগেছে। তো আমাদের আমাকে উনি ফোন নাম্বার দিয়েছেন, যদি আপনাদের এরকম লাগে তাহলে আপনারা অবশ্যই ফেসবুক পেজে লিখবেন এবং সেখান থেকে তিনি নিশ্চয়ই যদি শুনে থাকেন তাহলে জবাব দিবেন, না হলে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করবো তার কাছ থেকে এটা সলিউশন জানার। যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছু আমি এখন কিছু কমেন্টের এবং আমি বিদেশি কিছু আসলে মেসেজ পড়তে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন আমাকে এবং আমি চাই যে আজকে ঈদের দিন তো অনেকেই আর ঈদ বিদেশে আজকে মানে দেশের বাইরে আজকে অনেক জায়গায় ঈদ, তো তাদেরকে একটু সুযোগটা প্লিজ দেবেন। ফরহানা লিখেছেন যে তিনি এখন ভূত আসন শুনছেন এবং তার কাছে অনেক ভালো লাগছে। আমাকে লিখেছেন দেখতে পাচ্ছি মকবুল হোসেন, প্রচণ্ড ব্যস্ত একটি দিন, তারপরে ভুতাফেন ভালোই লাগছে। উনি লিখেছেন কানাডা থেকে। আমাকে দেখতে পাচ্ছি যে এইখানে মালদ্বীপ থেকে লিখেছেন রায়হান এবং তিনি বলছেন যে তিনি একটা হোটেলে কাজ করেন এবং তিনি সেখান থেকে লিখেছেন আমাদেরকে এবং তিনি বলছেন যে ভাই খুব ভালো লাগছে এবং তিনি বাড়ি আসতে পারেননি, বুঝতেই পারছেন আপনারা মনটা অনেক বেশি খারাপ এবং ভুতাফেনের সাথে আছেন। তো এই ব্যাপারগুলো আসলে খুব স্পর্শ করে আমাদের সবাইকে। যাই হোক, যে আগামী সপ্তাহে আমাদের ভূতাফেম করতে হবে এবং আগামী সপ্তাহে ভূতাফের আর একটা স্পেশাল এপিসোড আমরা করতে চাই। একটা ঈদের আগে করি আমরা, একটা ঈদের পরে করি, প্রতিবারের মতো এবারও সেটা ব্যতিক্রম হবে না। এবং সেই জন্য যেটা আপনাদের করতে হবে, অবশ্যই 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 আমাকে ঘটনা পাঠাতে হবে আমাদের অ্যাড্রেস থেকে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhwtfm@bhwtfm.com আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। চমৎকার একটা ঈদ কাটছে আপনাদের আশা করব সেরকমই, এবং যারা বাংলাদেশে আছেন তাদেরও কিছুক্ষণের মধ্যে ঈদ শুরু হয়ে যাবে এবং তাদেরও ঈদ অনেক ভালো যাবে সেটাই প্রত্যাশা রাখি। আপাতত আবারও আমরা একটা ব্রেকে যাই এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইওর ফুডটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডটি
এক্সক্লুসিভলি অন fusionbd.com।
I'm informed.
আমি দেখতে পাচ্ছি আমাকে শবনম এখানে লিখেছেন ইনবক্স করেছেন এবং তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদেরকে, আমাদের এখানে রহমত শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি এখানে শাকিল বলছেন যে তিনি এখন বাড়ি ফিরছেন আড্ডা দিয়ে বন্ধুদের সাথে, অনেক এনজয় করছেন এবং ভূতাফ্রম শুনছেন একা একা রাস্তায় যেতে যেতে। বাহ, চমৎকার। আমি দেখতে পাচ্ছি এখানে সৌমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে লিখেছেন, আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন আমাদের সাথে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাগুলো খুব অদ্ভুত এবং এই ঘটনাটি আপনারা যিনি পাঠিয়েছেন তাকে চেনেন এবং জানেন, এবং আমি এই ঘটনার পর তাকে ইমেইল করেছিলাম যে এই ঘটনাটি পড়লে আপনার কোনো সমস্যা আছে কিনা। উনি আমাকে আবারও এই ঘটনাটি পাঠিয়েছেন সেকেন্ড টাইম। তো একটাই, সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মাল ফন্টে আর একটা হচ্ছে আইটালিক ফন্টে। তো যাই হোক, আমি এখন ঘটনাটা পড়ছি, আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আনন্দ দিতে পারবে অনেক বেশি। স্টুডিওতে আসা সম্ভব নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও, তার আগে সবাইকে আরও একবার ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা নিন। এবং আর কিছুক্ষণ পরেই ঈদের নামাজ, এবং আর কিছুক্ষণ পরেই মানে আপনারা সবাই ঈদের নামাজ পড়তে যাবেন, হয়তো অনেকে হয়তো ভূত শুনে ঘুমাবেন না। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। কি অদ্ভুত না, আমরা আমাদের ঈদটাও অন্যরকম, তাই না? মানে ভয়ের পরে খুশি। যাই হোক, তো লিখছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি সেই পুলিশ সদস্য, ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমার ঘটনা পড়ে শোনালে খুশি হই। আমার নাম গিয়াস উদ্দিন। আমি ভূতাফ্রম প্রতি শুক্রবারে শুনতে না পারলেও পরে ডাউনলোড করে শুনি। ঘটনাটি ঘটেছে 2013 সালের ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে। আমরা তখন একটা বিশেষ ট্রেনিং করছিলাম। এই ট্রেনিং এর নামটা যারা জানে তারা বুঝবে, আমরা আমি ট্রেনিং এর নামটা বলবো না। উনি একজন পুলিশ সদস্য, আপনারা সবাই জানেন, এবং এর কিছু নমুনা আমি প্রকাশ করব। আমরা মৌলভী বাজারে একটা পাহাড়ি এলাকায় ট্রেনিং অভিযান করি। আমরা মোট 48 জন ছিলাম। আমরা 4টি দলে ভাগ হয়ে যাই। আমার 12 জনের দল এখানে নেতৃত্ব দেওয়া হলো আমাকে। আমাদের কাজ হলো একে একে বিচ্ছিন্ন হয়ে কোনো প্রকার টেলি যোগাযোগ ছাড়াই কোনো চিহ্নের মাধ্যমে একে অন্যের কাছে যাওয়া বা একসাথে মিলিত হওয়া। এই বিশেষ ট্রেনিং রাত্রে শুরু হবে, রাত 10টা। একটি জিপে করে আমাদের সবাইকে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া হলো এবং সবার হাতে একটা ম্যাপ দেওয়া হলো, যাতে যার সাহায্যে একে অন্যকে খুঁজে বের করতে পারে। সবাই যে যার মতো করে নামলো, আমিও নামলাম একটা নির্জন জায়গায়, সাথে সেলফ প্রোটেকশনের জন্য টর্চ লাইট, খাবার পানি, আর্মস এগুলো ছিল। যেহেতু আমি গ্রুপ লিডার, তাই সবাইকে আমার কাছে আসতে হবে এবং ম্যাপের নির্দেশনা অনুযায়ী সবার মধ্যেখানে যেতে হবে। যথাযথভাবে আমি সেই নির্দেশনা অনুযায়ী যেতে থাকলাম। রাত 12টা আমি হাঁটছি, পথে লক্ষ্য করলাম পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ভাবলাম হয়তো বনায়নে গাছ পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমি এগিয়ে গেলাম, কিছুক্ষণ পর দেখলাম রাত 12টা 40 মিনিট। ম্যাপ নির্দেশনা দিচ্ছে আমার হাঁটা অনুযায়ী, আমার পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ম্যাপ নির্দেশনা দিচ্ছে ও আমার অবস্থান ভিন্ন। আমি আরো কিছুক্ষণ হাঁটলাম, একটু ক্লান্তি অনুভব করলাম, বসে পড়লাম, একটু রেস্ট নেওয়া যাক। 5-6 মিনিট বসে পানি পান করে আবার হাঁটা শুরু করলাম। প্রায় 10-12 মিনিট হাঁটার পর অস্বাভাবিক ভাবে আমি লক্ষ্য করলাম আমি সেই কুঁড়ে ঘরের সামনে। আমি অবাক হলাম, আমি একা, সাথে কেউ নেই, একটু ভয় পেলাম। এক নির্জন নিরবতায় আমি একা। তবে এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম, পাহাড়ি এলাকায় এমন হওয়া স্বাভাবিক, হয়তো পথ ভুলে দ্বিতীয়বার চলে এসেছি। আবার হাঁটা শুরু করলাম, এবার কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করলাম। আরো প্রায় 30 মিনিট হাঁটার পর বুঝলাম আমি পথ হারিয়েছি। এবার চিন্তা করলাম একটা পাহাড়ের চূড়ায় উঠে যাই। আর কিছু সময় নিয়ে একটা পাহাড়ের উপরে উঠলাম। দেখলাম একটু দূরে একটা পাহাড়ের পাদদেশে ঘর দেখা যাচ্ছে এবং সেই ঘরে আলো চলছে। নিজেকে সান্ত্বনা দিলাম এবং খুশি মনে ওই ঘরের দিকে এগোতে লাগলাম। পথে সেই কুঁড়ে ঘরটি পড়ল। তখন মনে হলো কুলেখর নয়, একটা মৃত্যুপুরী যা আমায় আহ্বান করছে। এতটাই নিরাপত্তা, যা নির্জন স্থানটি একটি পাতা পড়া শুনলেও শোনা যাবে। আমি আরো একটু সামনে এগোলাম, কিন্তু এই আলোকিত ঘর যেটা আমি পাহাড়ের ওপর থেকে দেখছিলাম সেটার দেখা পেলাম না। হাতের ঘড়িতে দেখলাম রাত 2:30। আমি কিছুক্ষণ হাঁটার পর সে আলোকিত ঘরে দেখা পেলাম না। আমি ভুলে গেলাম আমাকে ট্রেনিংয়ে। সবকিছু আমার কাছে ভয়ানক মনে হলো, মনে হলো মানব সভ্যতার বাইরে আমি। সবকিছুর পর একটা সেফটি চাই, যে করেই হোক আমায় পৌঁছাতে হবে। প্রায় 3টায় আমি দেখলাম আমি একটা ঘরের সামনে আছি। এটা কুড়ে ঘরের মতো, তবে দেখলাম তার ভেতরে আলো জ্বলছে। একটু খুশি লাগলো, যা হোক রাতটা কাটানো যাবে, সকাল হলেই ক্যাম্পে ফিরে যাব। বাড়ির ভেতরে প্রবেশ না করে আমি বাইরে থাকলাম এবং ডাকলাম, হ্যালো, কেউ আছেন নাকি? কোনো উত্তর নেই। ভাবলাম হয়তো ওরা ঘুমিয়ে আছে। অনুভব করলাম বেশ শীত লাগছে। আমি একটু সামনে পা বাড়ালাম। 3-4 কদম যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পায়ের সাথে কোনো কিছু লেগে পড়ে গেল। দেখলাম একটা কালো রশির মতো কিছু, এটা উঁচু করে হয়তো কোনো কিছুর সাথে বাঁধা ছিল, সেদিকে লক্ষ্য দিলাম না। ঘরের বারান্দায় গিয়ে দরজায় নাড়া দিয়ে ডাক দিলাম, দরজা খুলো। আমি একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। দরজা একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। দেখলাম ভেতরে কয়েকটা প্রদীপ জ্বলছে। একটু জোরে ডাক দিলাম, কেউ আছেন? কোনো উত্তর নেই। আমার মন বলছে ভেতরে যাব না, কিন্তু কেন যেন ওই ঘর আমায় ডাকছে ভেতরে যাওয়ার জন্য। আমি বুঝতে পারলাম অনিচ্ছা সত্ত্বেও আমি ঘরে ঢুকলাম। টর্চের লাইট জ্বালিয়ে দেখলাম ঘরের ভেতরে কিছু নেই। হঠাৎ হাবাস করে দরজা লেগে গেল। বুঝলাম আমি বিপদে পড়েছি এবং এখান থেকে বের হতে হবে, কিন্তু দরজার খোঁজ পেলাম না। বুঝলাম আমার পেছনে কোনো কিছুর অস্তিত্ব আছে। সাথে সাথে কোমরের বেল্ট থেকে রিভলভারটা বের করলাম, চারিদিকে ফিরে দেখালাম, তাক করলাম, কিছু নেই। 5 সেকেন্ড পর হঠাৎ একসাথে প্রদীপগুলো নিভে গেল। একটা বিকট হাসি, আমি কি করবো বুঝতে পারছি না। আমি হাতে এক হাতে টর্চ, অন্য হাতে আমার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি। হাসির শব্দটি আরো ঘনীভূত হতে লাগলো। আমি লক্ষ্য করলাম ঘরের কোণে দুটি বড় আকৃতির চোখ সাদৃশ্য কিছু। সেই চোখ কিন্তু সাধারণ চোখ থেকে অনেক বড়, দুটি লাল রক্তে রঞ্জিত চোখ। আমি রক্তচক্ষু সেই আবির্ভাব দেখলাম, আমি হতবাক। আমি সমাধান খুঁজছিলাম আর সৃষ্টিকর্তার কাছে আমাকে রক্ষার জন্য প্রার্থনা করছিলাম। তখন পায়ের কাছে মাটির পাত্রের মতো কিছু লাগলো। কোনোদিকে খেয়াল না করে বসে পড়লাম। পাত্রের দিকে টর্চ মেরে দেখলাম এক টুকরো কাগজ ও কিছু তাবিজের সাদৃশ্য। একটা তাবিজ হাতে নিলাম, সাথে সাথে সেই বিব্রত হাসির শব্দ থেমে গেল। ঘরটা কেমন আলোকিত হয়ে গেল। ভয় ভয়ে কাগজটা হাতে নিলাম, দেখলাম বাংলায় দুটো লাইন লেখা ছিল সেখানে। পিশাচ 3 দণ্ডে আবদ্ধ ছিল, ঘরে প্রবেশ করিবা মাত্র 2 দণ্ড ছিঁড়ে গেল। হে মানব, একটি বৃত্ত অঙ্কন করিয়া বাহিরের বাঁধ ঠিক করিয়া একটা তাবিজ লইয়া অতি শীঘ্রই প্রস্থান করো। আমি দেখলাম মাটির পাত্রের ভেতরে চকের মতো কিছু রাখা। আমি লক্ষ্য করলাম মাটির পাত্রটি একটা সাদা বৃত্তের মধ্যে আবদ্ধ। আমি পাশে আরেকটি বৃত্ত অঙ্কন করে সাথে সাথে দরজা খুলে গেল। তখন একটা করুণ কান্নার আওয়াজ পেলাম, বুঝলাম কেউ কাঁদছে। একটা করুণ সুর, উফ কি ভয়ানক সেই সুর। সেই কালো রশিটা খুঁজে বের করলাম এবং পাশে একটা পাথরের সাথে আটকে শুয়ে এলাম। তখন বুঝলাম কেউ কাঁদছে, সে কি বিভৎস সুর। আমি আর পেছনে তাকালাম না, দৌড় দিলাম। যতক্ষণ শরীরে শক্তি ও মাথায় বোধ ছিল দৌড়াই। এক সময় কিছু টর্চ লাইটের আলো দেখে একটা চিৎকার দিয়ে শুয়ে মাটিতে পড়ে যাই, মনে হয় জ্ঞান হারাই। সকালে চোখ মেলে দেখি ক্যাম্পে আছি। শরীরে প্রচন্ড ব্যথা ও জ্বর। পরে আমায় সিলেটের একটি হাসপাতালে রেফার করা হয়। প্রায় 1 মাস বেডে ছিলাম, পরে সুস্থ হই। এর মধ্যে আমার এক আত্মীয় আমায় দেখতে আসেন, উনি একজন ইমাম। তো ওনাকে সবকিছু খুলে বলায় উনি সব শুনে বললেন প্রাচীন যুগের তান্ত্রিকরা পিশাচ পুষতেন এবং তাদের দিয়ে সব কার্য পরিচালনা করতেন এবং কোনো পিশাচ যদি তাদের কথা অবাধ্য হয় বা এমন কোনো পিশাচের সন্ধান পান যা মানুষের কোনো ক্ষতি করতে পারে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তারা সেটাকে বন্দি করে রাখতেন। তিনি বলেন, তুমি হয়তো কোনো বন্দি করা পিশাচের ঘরে প্রবেশ করেছিলে। এটাই ছিল ঘটনা। এবং তারপরে উনি গত সপ্তাহের আগের সপ্তাহে তাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে আরো একটা ঘটনা লিখে পাঠাবো, ধন্যবাদ আপনাকে। এবং যারা রাত করে ভূতাতম শোনেন আমার ঘটনার প্রশংসা করেছেন তাদের সবাইকে। এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে আমার সাথে কেন এসব ঘটে। উত্তর আমি বলবো, আপনি যদি আমার মতো মানে আমার প্লেসে আসেন তাহলে হয়তো আপনিও এমন ঘটনার সম্মুখীন হবেন। তো এটাই ছিল ওনার পাঠানো ঘটনা এবং এই ঘটনা শোনার পরে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এই ঘটনাটি, পিশাচের ঘটনা বিশেষ করে। এবং এই ঘটনাটি খুবই অদ্ভুত, তাই না? মানে একটা জায়গায় হঠাৎ করে আপনি পথ হারিয়ে একটা বাসায় গেলেন, যে বাসায় সব মানে ভেতরে অনেক প্রদীপ জ্বলছে এবং তারপর একটা অদ্ভুত রকমের চিঠি দেওয়া পাওয়া, পুরো ব্যাপারটা আপনি একবার একটু কল্পনা করুন। সিলেটের বা মৌলভীবাজারের সেই এলোমেলো পাহাড়ি পথ, অনেক রাত, একটা বাসা, দরজা খুলতেই অনেকগুলো প্রদীপ এবং ভেতরে ঢুকতেই ধপাস করে দরজা লেগে যাওয়া, তারপর একের পর এক ঘটনা ঘটতে থাকা, সমাধান পেয়ে যখন বেরিয়ে আসছেন তখন কি করুণ সুর, কি কান্না, কি বিভৎস সে সুর। আমরা আরো একটা অডিও ট্রিপে যাব, তারপরে আবার ফিরে আসবো। তাকে জানাই শুনছেন সবসময় বেরিয়ে পড়তে 88.1 FM। পৃথিবীর সবাইকে যে যেখানে আছেন, অনেকের তো আজকে ঈদ হয়ে গেল, আর অনেকের মানে গতকালকে ঈদ হলো আর আজকে আমাদের এখানে হচ্ছে, মানে হবে কিছুক্ষণের মধ্যেই। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুন এবং আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সেটাই প্রার্থনা করব। আমাদের আপনারা আমাদের পেজে এসে কিন্তু লাইক দিয়ে কমেন্ট দিয়ে দিতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের যে পেজটা সেটা হচ্ছে www.facebook.com/video.food and www.facebook.com/bhutatam.rasel। এই দুটো পেজে আপনি যে কোনো মুহূর্তে এসে জানাতে পারেন আপনার মতামত। সারা সপ্তাহ জুড়েই এই পেজ দুটো আপনাদের জন্য আছে। আমরা অডিও ক্লিপে যাচ্ছি।
হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ চক্রবর্তী বলছি টুটপাড়া 2 নং ক্রস রোড খুলনা থেকে। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, আর তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে ঠিক সম্ভব নয় এই মুহূর্তে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা। তো যাই হোক, আমি যে ঘটনা আপনার সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি এটা ঠিক টিপিক্যাল আমি যে কোনো ঘটনা শুনে থাকি সেরকম ঘটনা নয়, তবে অবশ্যই কিছু অস্বাভাবিকতা আছে এর সাথে, যার জন্য আমার কাছে মনে হলো যে আমি হয়তো শেয়ার করতে পারি। আমাদের গুরুজন যারা, তারা আমাদেরকে দিনের কিছু বিশেষ মুহূর্তের কথা বলে থাকেন, যে এই সময়গুলো ঠিক ভালো নয়, এই সময়গুলোতে নাকি গাছে চড়া উচিত না, কিংবা জলের কাছে যাওয়া উচিত না, নির্জন জায়গায় একা থাকা উচিত না, যেরকম ভর দুপুরবেলা, কাল সন্ধ্যা, তারপর মধ্যরাত, এই সময়গুলোতে নাকি খারাপ শক্তি বিস্তার লাভ করে, যার কারণে আমাদেরকে সতর্ক করা হয় যে আমরা যেন এই সময়গুলো এড়িয়ে চলি এবং যেন সাবধান থাকি। তো আমার যে দুটো ঘটনা আমি বলবো, এই দুটো ঘটনা মূলত এই সময় রিলেটেড, যে কেন এরকম বলা হয় বা কিরকম কি হতে পারে। প্রথম ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা, এটা ঘটেছিল আমার ছোট মামার সাথে। আমার মায়েরা ছিলেন 5 ভাই বোন, সেখান থেকে বর্তমানে 3 জন বেঁচে নেই, আমার এক মামা এবং আমার মা বেঁচে আছেন। তো আমি যখনকার কথা বলছি এটা আমাদের মুক্তিযুদ্ধের আগের কথা। সে সময় আমার ছোট মামার নাম ছিল পিন্টু, পিন্টু মামার বয়স 3.5 বছর, ওই সময়কারই ঘটনা। তো যখনকার কথা বলছি লোকেশনটা একটু বলে নিই, এটা হচ্ছে খুলনার একটা জায়গা, খুলনার বটিয়াঘাটা, বটিয়াঘাটার একটা গ্রাম, গ্রামের নাম হচ্ছে বারোয়ারিয়া। তো সেই বারোয়ারিয়া গ্রামের ঘটনা, যেদিনকার ঘটনা সেদিন সকালের দিকে আর কি, পিন্টু মামার সাথে আমার দিদিমা মানে আমার নানি, তার কথা কাটাকাটি হয়, ছোট মানুষ ছিলেন, ছোট মানুষ অভিমান করে আর কি বাড়ি থেকে বের হয়, এমনি ছেলে বাইরে খেলাধুলা করে বেড়াতো, তো ওরকম ভাবে আর কি বেরিয়ে যায়, দিদিমা ওইটা নিয়ে বোধহয় করে নাই। তো যতটুকু শোনা যায় এরকম যে পাশে এরকম আমার সেই মায়ের কাকাদের বাসা ছিল, তো এরকম আর কি ছোট কাকার বাড়িতে যায় গিয়ে ওখানটা ছোট কাকা ভাত খাচ্ছিল, আমার মায়ের ছোট কাকা ভাত খাচ্ছিল, তার সাথে একসাথে বসে নাকি ভাত খায়। ভাত খাবার পর মায়ের কাকিমা আর কি পিঠু মামাকে বলে যে যা তোর মাকে গিয়ে বল তোকে যেন মুখ ধুয়ে দেয়। তো গ্রামের দিকে জানবেন যে ওই সময় মানে সেই মুক্তিযুদ্ধের আগে আর কি ওই সময় কিন্তু জলের খুব ভালো ব্যবস্থা ছিল না, তো গ্রামের দিকে তখন ওই রকম খালের জল ব্যবহার করা হতো বিভিন্ন কাজে আর কি। তো আমার মামার বাড়িরও ওইরকম পাশে একটা খাল ছিল, বাড়ির একটু পাশে, সেই খালে ওরকম গাছ ফেলে বা সিস্টেম করে আর কি ঘাট করা হয় যেখানটায় খাওয়া বাসন ধোয়া হতো বা এমনি কাপড় কাচা হতো বা এরকম। তো যেটা হয় যে আমার দিদিমা তার রান্না বান্না প্রায় শেষ, তখন উনি স্নান করতে যাবেন, তো ছেলেকে ডাকাডাকি করছেন আর কি যে ছেলে কোথায় গেল, ছেলেকে নিয়ে একবার স্নান করে আসবেন। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এরকম সময় ওই যে বাড়িতে খেয়েছিল আর কি সেই বাড়ি মায়ের ছোট কাকি কাকিমা উনি আর কি ঘাটে গিয়েছিলেন ধালা বাসন ধুতে। তো সেই সময় উনি হট করে নোটিস করেন যে ঘাট থেকে একটু দূরে কিছু একটা ভাসছে, দেন উনি আর কি ওইটা দেখে উনি বুঝতে পারেন যে ওইটা মানে কাপড় দেখে চিনতে পেরেছিলেন আর কি, উনি লাভ দিয়ে পড়েন এবং চিৎকার করে ওঠেন আর কি। তো আলটিমেটলি যেটা হয় যে ওইটা পিন্টু মামা ডেড বডি ছিল, যখন তোলা হয় কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পাওয়া যায়, যেরকম আর কি মামার পেটে এক ফোঁটাও জল ছিল না, গা তখনও গরম ছিল, মুখের ভিতরে ভাত ছিল, এবং সবথেকে অদ্ভুত যে ব্যাপার সেটা হচ্ছে মামার ঘাড় ভাঙা ছিল। কাজী মৃত্যুর কারণ কিন্তু মানে অবশ্যই জল পেটে চলে গেছে এই জন্য কিন্তু না, দমআটকে মারা গেছে এমনটাও কিন্তু ছিল না, মৃত্যুর কারণটা অস্বাভাবিক ছিল। আর সময়টা ছিল হচ্ছে একদম ভর দুপুরবেলা। তো এই ঘটনাটা শোনা আমার মায়ের কাছ থেকে, আমি যখন শুনি তখন আমি ছোট, আর শোনার পর আমার কাছে মনে হচ্ছে শুধু একটা গল্প, কারণ আমি তো বসে ছিলাম না, আমি জাস্ট শোনা আর কি, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না, যাই হোক আমার কাছে বিশ্বাস করাটা একটু কঠিন ছিল যে সত্যি এরকম কিছু ঘটেছিল কিনা। কিন্তু তার কিছু পরে আমার সমসাময়িক সময়ে প্রায় আরো একটা ঘটনা ঘটে আমাদের ফুটপাতেই, এবং যেটা আসলে সত্যি আমাকে অনেক কনফিউশনের ভিতরে ফেলে দেয় যে ব্যাপারটা আসলে বিশ্বাস করা যায় কিনা। যখন তার কথা বলছি এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় ঘটনাটা ঘটে 2005 সালে। ফুটপাতে আমার পাড়াতে একটা বন্ধু ছিল, ছেলেটার নাম নিলয়, নিলয় আমাদের বয়সী ছিলাম, একই ক্লাসে পড়তাম, তো ওর সাথে আমি কথাবার্তা হতো, আমরা খেলাধুলা করেছি একসময়। তো যখনকার কথা বলছি সেদিন আর কি খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভেতরেই নিলয় ওরকম কিছু ছেলেদের সাথে রাস্তায় ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার পর ওরকম গায়ে কাদাটা মেখে যায়, মেখে যাওয়ার পর ওদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে আর কি সবাই স্নান টান করতে যায়। তো ওদিন নিলয় আর কি গিয়েছিল সবার সাথে, তবে যেটা হয় যে ছেলেরা সবাই আগে চলে গিয়েছিল, ও যেতে একটু দেরি হয়ে যায়। নিলয় এমনি সাঁতার জানে, আর ওই পুকুরে এমনি ছেলেমেয়ে প্রায় যেত সাঁতার কাটতো, নিলয় যেত, যার জন্য এটা ঠিক নতুন না, মানে ও প্রায় যেত আর কি পুকুরে সাঁতার কাটতে। তো ও যেতে একটু দেরি হয়ে যায়, যখন সব ছেলেরা প্রায় চলে এসেছে স্নান করে, তো তখন আর কি ও যায়, এবং ওই সময় আর কি পুকুরের পাশে এক কাকিমা যিনি পাশেই থাকতেন, বাড়ির ভেতরে থাকতেন, উনি আর কি দেখেন যে নিলয় ওরকম স্নান করতে নামছে পুকুরে। তো উনি ওইটা দেখে উনি কিছু মনে করেন আসলে, কারণ এটা খুব সাধারণ একটা ঘটনা, আগেও তো স্নান করতে এসেছে এখানে। তো যাই হোক, এরপর যেটা হয় যে ওই দিন নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এমন হয় যে এমন পর্যায়ে চলে যায় মাইকিং করা হচ্ছে, নিখোঁজ সংখ্যা আছে, নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো সন্ধ্যার সময় ওরকম তখন পর্যন্ত ওকে খুঁজে পাওয়া যায় না, আমরা এটা নিউজ শুনেছিলাম, আমরা নিজেরাও খুব টেনশন এনে পড়েছিলাম ছেলেটা কোথায় গেল। তো এরপর যেটা হয় যে দেখবেন আমাদের সন্ধ্যাবেলা ওরকম পুজো দেওয়ার ব্যাপার থাকে, এবং তার জন্যে আর কি হাত মুখ ধুয়ে যাওয়া লাগে। ওই যে কাকিমা যে আর কি দুপুরবেলায় ওকে দেখেছিল পুকুরের ঘাটে, উনি ওই সময় ঘর যাবে হয়। তো যার জন্য উনি সেই পুকুরের পাড়ে যান উনি হাত মুখ ধোয়ার জন্য। পুকুর পাড়টা ছিল হচ্ছে শান বাঁধাই করা, তো দুদিন ধাপ নেমে তারপর হচ্ছে হাত মুখ ধুতে হয়। তো উনি যখন দুদিন ধাপ নামলেন, নেমে উনি আর কি পা ধুচ্ছিলেন, ধোয়ার সময় ওনার পায়ে কিছু জিনিস বাঁধে, মানে একটা কিছু সাথে ধাক্কা লাগছে এরকম বুঝতে পারেন। ওনার কাছে কেমন লাগে উনি টেনে তোলার চেষ্টা করেন এবং উনি দেশে চিৎকার করে ওঠেন। ওইটা মূলত নিলয়টে পড়েছিল। তো চিৎকার করার পর যেটা হয় যে সবাই ছুটে আসে, ছুটে এসে তোলা হয় এবং তোলার পরে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়, অনেকটাই সিমিলার মামা শিখর মাতার সাথে। নিলয়ের পেটে একদমই জল ছিল না এবং সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিলয়েরও ঘাড় ভাঙা ছিল। তো এই হচ্ছে ঘটনা। আর সময়টা খেয়াল করবেন, সময়টাও ছিল একদম দুপুরবেলা। সত্যি বলতে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই এই দুটো ঘটনা, যে আসলে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। কারণ মৃত্যুর কারণ কিন্তু অবশ্যই এটা জল চলে গেছে বা শ্বাসরোধ হয়ে মারা গেছে এমনটা কিন্তু না। দুটো ক্ষেত্রেই সময়টা একই ছিল, ভর দুপুরবেলা, সিমটম একই রকম ছিল, ঘাড় ভাঙা। যদি আপনাদের কারো কাছে কোনো এক্সপ্লেনেশন থেকে থাকে, যদি কেউ বলতে পারেন এটা কেন হতে পারে, তো প্লিজ জানাবেন। সবাইকে ধন্যবাদ।
হাম্বা হাম্বা গরুর দাম কত মাম্মা, হে হাম্বা হাম্বা গরুর দাম কত মাম্মা।
খুশির হাত জমুক ঘরে ঘরে, দু কুরবানি দু ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
পরবর্তী ঘটনায় আমরা যাবো, শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট FM, আমি রাসেল আছি সাথে এবং চলছে ঈদ স্পেশাল ভূত আসন, যেটার ডিউরেশন অনেক বেশি আপনারা সবাই জানেন এবং সেজন্যই অনেক অনেক ঘটনাও আমাদের কাছে আছে। এবং আমরা গত একটি সপ্তাহ আপনাদেরকে বলেছিলাম আপনাদের জীবনের ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে, আপনারা পাঠিয়েছেন সেই ঘটনাগুলো এবং সেই ঘটনা থেকে নেওয়া সব ঘটনাগুলো আমরা পড়ছি। আমরা একটা অডিও ক্লিপ তার আগে শুনে আসি, তারপরে আবার ঘটনায় যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আমার নাম জিয়াউদ্দিন অভি। যে ঘটনা আজ আমি বলতে চাচ্ছি সেটা আমার নয়, আমার একটা বেস্ট ফ্রেন্ডের, বাট সে বেস্ট ফ্রেন্ড কিছুতেই তার নাম প্রকাশ করতে চাচ্ছে না, তো ধরে নি তার নাম ফরহাদ। ফরহাদ চিটাগাং মেডিকেল কলেজ থেকে 14 পাশ করা ডাক্তার। ডাক্তার হওয়ার পর তার পোস্টিং হয় ফরিদপুরের এক অখ্যাত গ্রামে, সরি আমি গ্রামের নামটা ঠিক প্রকাশ করতে যাচ্ছি না, তবে সেই গ্রামটা এখনো দুর্গম এবং অনুন্নত। ফরহাদ মানব সেবার মহান ব্রত নিয়ে সেই গ্রামে যায় এবং অল্প কিছুদিনের মধ্যে সে খুব বিখ্যাত হয়ে যায়। যাই হোক, ঘটনার দিন রাত্রেবেলা আমার বন্ধু দ্বিতীয়ত ছিল, রাত 10টা, বাইরে প্রচন্ড বৃষ্টি, হঠাৎ হয়েছে শোনা যায় একজন রোগী এসছে হাসপাতালে প্রচন্ড ব্যথা নিয়ে। আমার বন্ধু চিনতে পারলো সেই রোগীকে, সে ওই এলাকার চেয়ারম্যান, খারাপ মানুষ হিসেবে এলাকায় তার খুব দুর্নাম। 2 দিন আগে তার জেলার সদর হাসপাতালে তার অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হয়। এরপর বাসায় আসার পর হঠাৎ তার সেরায় মুখে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। তো ফরহাদ দেখে শুনে তাকে পেনকিলার ইনজেক্ট করে দেন, কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। সে রাতে তাকে কেবিনেই রাখা হয়, প্রাইভেট কেবিনে। ফরহাদ প্রচন্ড বৃষ্টির মধ্যে হাসপাতালে আটকা পড়ে, হাসপাতালে দপ্তরি আর চেয়ারম্যানের সাথে আসা তার বড় ছেলের সাথে গল্প করতে করতে অপেক্ষা করে বৃষ্টি কমে আসার। বাট বৃষ্টিটা কমে না, রাতের 1টা 1টার দিকে এই বৃষ্টি তুমুল ঝড়ে পরিণত হয়। এমন সময় হাসপাতালে কারেন্টটাও চলে যায়। চেয়ারম্যানের বড় ছেলে একটু দূরে সরে যায় সিগারেট খাবে বলে। হাসপাতালে 5 জন কর্মচারী, 4 জন ঘুমে আর 1 জন ফরহাদের সাথে। এমন সময় ফরহাদের আর দপ্তর এই 2 জন একসাথেই শুনতে পায় এক নারী কণ্ঠের কান্নার শব্দ, যেন সর্বস্ব হারিয়ে কেউ কাঁদছে। ফরহাদ ছুটে যায় হাসপাতালে গেটের সামনে, যাই দেখে ঘুমটা পড়া এক যুবতী একটা বাচ্চাকে নিয়ে বসে আছে বৃষ্টির মধ্যে আর কাঁদছেন। বাচ্চাটির বয়স খুব ছোট, জাস্ট 1 কি 2 দিনের হবে। আচল বাচ্চাটি জাস্ট অচল হয়ে পড়ে যাচ্ছে মায়ের কোলে। ফরহাদ দৌড় দিয়ে মার কোল থেকে বাচ্চাটি নিয়ে হাসপাতালের ভিতরে চলে যায়। তাড়াহুড়ো করে একটি বেডে শুয়ে দিয়ে বাচ্চাটাকে পরীক্ষা করতে থাকে আর ডক্টরকে বলে টর্চ ধরে রাখতে। বাট বাচ্চাটির কোনো পালস খুঁজে পাওয়া যায় না। ঠান্ডা হাত ধরে মনে হলো অনেক আগেই বাচ্চাটি মারা গিয়েছেন। ফরহাদ লক্ষ্য করলো বাচ্চাটি একটা ফুটফুটে কন্যা শিশু, খুব সুন্দর। সেটা দুঃখিত হৃদয়ে ফরহাদ শিশুটিকে রেখে গেটের সামনে যায় তার মাকে সংবাদ দিতে। বাচ্চা গেটের সামনে টর্চ মেরে দেখে সেখানে কেউ নাই, এমনকি রাস্তা যতদূর আলো যায় কেউ নাই। ফরহাদ দপ্তরিকে রাস্তায় বাসায় খুঁজে দেখার জন্য ফরহাদ বারান্দায় নিজে অপেক্ষা করে দেখছিল কেউ আসে নাকি। হঠাৎ ওয়ার্ড থেকে চিৎকার ভেসে আসে। ফরহাদ দৌড় দিয়ে টর্চ সাথে, তার সাথে চেয়ারম্যানের বড় ছেলেও আসে। চেয়ারম্যানের কেবিনের সামনে এসে ঘর ঘর ধরনের আওয়াজ শুনে থমকে যায়। ভেতরে ঢুকে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে দুজনে একসাথে চেয়ারম্যানের সারা শরীর খিঁচু নিতে পারছেন। আর যেখানে অ্যাপেন্ডিসাইটিস এর ইচ্ছি ছিল সেটা হা করে খোলা। টর্চের আলো দেখা গেল কি যেন একটু উপু হয়ে আছে সেলাই মুখের উপর। আলো পড়তে সেটা ঝট করে তাকালো টর্চের দিকে। ফরহাদ যেটা দেখলো বস্তুটা আর কিছুই নয়, সে ছোট্ট শিশু কন্যাটি কুকুরের ভঙ্গিতে তার হাত পায়ে বসে আছেন, মুখে কিছু একটা নিয়ে কামড়ে ধরে আছে মুখে। সেটা ফরহাদ বুঝলো ওটা একটা লিভারের অংশ। হঠাৎ সে বাচ্চাটা ঘুরে পাশে একটা খোলা জানলা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে গেল। চেয়ারম্যানের বড় ছেলে ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে গেল। ফরহাদেরও আতঙ্কে জ্ঞান হারাবার অবস্থা। বাচ্চার কর্তব্যের সচেতনতায় সে এগিয়ে গেল। শরীর থেকে ব্লিডিং চলছে। ফরহাদ বুঝলো না যে বডির সামনের দিকে রিসিপ দিয়ে কিভাবে সম্ভব শরীরের সম্পূর্ণ পিছন দিকে লিভার টেনে আনা। জায়গাটা ঠিক হলো বাকি স্টাফদের সাহায্যের জন্য, কিন্তু জাগলো না কেউই। 5 মিনিট পর চেয়ারম্যান মারা যায়। তদিন সকালে চেয়ারম্যানের আত্মীয় এসে লাশ নিয়ে যায়। বড় ছেলে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিল ঘটনায়, এজন্য তার কোনো ঝামেলা হয়নি। শুধু রিপোর্ট লেখার সময় ফরহাদ বুঝলো না কি লিখবে, অতি প্রাকৃতিক ঘটনা জনিত মৃত্যু নাকি সার্জারিক্যাল ইনফেকশন জনিত সাইন্টিফিক কারণ। পরে ফরহাদ চেষ্টার কাছে জানতে পারে এই চেয়ারম্যানের 3 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রী কোনো সন্তান না হওয়া চেয়ারম্যান দ্বিতীয় বিবাহ করে, সেই পক্ষে তার একটি কন্যা সন্তান হয়। বাট চেয়ারম্যান চেয়েছিল পুত্র সন্তানের, তাই ক্ষোভে মাতাল অবস্থায় সেই জাতেই তার ইচ্ছে এবং কন্যা সন্তানকে হত্যা করে এবং সবার অজান্তে সে লাশ দুটো দাফন করে। এলাকার কেউই তার বিরুদ্ধে কোনো উচ্চারণ করতে পারেনি, তার বিরুদ্ধে কিছুই বলতে পারেনি। কে জানে তাদেরই হয়তো অতীত আত্মা এতদিন পরে এই শোধ নিয়েছেন। ওকে রাসেল ভাই, এ ছিল ঘটনা। আসসালামু আলাইকুম।
সবকিছু পাবেন একসাথে অনেক সহজেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
এই মাত্র আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। আপনি সম্পূর্ণ একা, ফ্রেন্ডস ও ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, কেউ শুনবে না, কেউ জানবে না।
এমন ইমার্জেন্সি মোমেন্টে কেউ না থাকলেও থাকবে গ্রামীণ ফোন, কারণ এখন আপনি পেতে পারেন 200 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স। ডায়াল করুন *1*1*1*3# এবং থাকুন টেনশন ফ্রি। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন.com। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
আম ফারহান বাই দ্য ওয়ে।
আমি ফারহানা।
বাহ, আমাদের নামেও তো মিল।
Let's become friends then.
কিন্তু এফএলএফ করতে একটা ঝামেলা।
আরে না, মাইজিপিএপে এফএলএফ করে যে অনেক সহজে।
মাইজিপিএপ ডাউনলোড করলেই এফএলএফ আপডেট সহ সবকিছু পাবেন একই সাথে অনেক সহজে। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
Radio Fuji 88.0 FM.
Root FM. The night comes alive with Grammophon.
আরো একবার ফিরে এলাম আমি রাসেল, শুনছেন সবসময় বেরিয়ে ফুটতে পয়েন্ট ওএফএম। আর একটা করতে দারুণ ঘটনা শুনছি আমরা, আর এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমরা আরও একটি ঘটনায় যাব। তো তার আগে আমি একটু বলে দিই যে আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio50 অ্যান্ড আমাদের ইমেল অ্যাড্রেস এবং আরও একটা আছে www.facebook.com/bhutfm.rasel আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm which is bhutfm@radioforty.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি অডিও ক্লিপ আমাদের কাছে পাঠান এবং অডিও ক্লিপটি আপনি লিখেও পাঠাতে পারেন। তো আমরা ঘটনায় যাচ্ছি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সিলেট থেকে বলছি, আমি এখন MBBS থার্ড ইয়ারে পড়ছি। কিছু সমস্যার কারণে নামটা বলতে চাচ্ছি না। সিলেট থেকে ঢাকাতে গিয়ে শেয়ার করা কিছু একটা হওয়ায় স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। তাছাড়া আপনি জানেন মেডিকেলে অনেক স্টাডির চাপ থাকে, তাই নিয়মিত ভূতাসম শোনা হয় না, বাট ট্রাই করি। তো যাই হোক, আমরা আপনি তো সবাই জানেন যে আমরা ঈদের জন্য সবার কাছে ঘটনা চেয়েছিলাম এবং তিনিও একজন তিনজনই ঘটনা পাঠিয়েছেন। তিনি লিখছেন যে অনেকদিন ধরে ইমেলে শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়নি, আজকে শেয়ার করে বসলাম। স্টোরিটা আমার বাবা মা আর আমাকে নিয়ে। আমরা সিলেটের একটা নতুন বাসায় উঠি 2014 ডিসেম্বরে। তখন আমার HSC এক্সামের প্রিপারেশনের জন্য অনেক রাত জেগে পড়তে হতো। আগে আমি আমার বাসায় ডিসক্রিপশনটা দেই। ড্রয়িং রুমের লেফট পাশে, লেফট সাইডে আমার বাবা মায়ের রুম, দেন ডাইনিং রুম, দেন আমার রুম। দ্যাট মিন্স আমার রুমে যেতে হলে আগে ডাইনিং রুম ক্রস করতে হয়। আমার রুমের বেড থেকে ডাইনিং রুম দেখা যায়। আমরা দেখি আমার প্রথম বাসায় যেদিন উঠি সেদিন, যেদিন বাসায় উঠি যেদিন, সেদিন আমার কাজিনটা ছিল, তাই রাতে আমার ঘুম হয়নি, জিনিসপত্র সব সেট আপ করলাম। সকালে কাজিনটা চলে যায়। নেক্সট নাইটে আমি বেডে বসে পড়ছিলাম, রাত একটা হবে তখন। বাবা মা রীতিমতো ডিনার করে রুমে চলে গেলেন, আমি এক মনে পড়ছি। সাডেনলি আমার মনে হলো কানের কাছে কেউ একজন ফিসফিস করে কিছু একটা বলছে। আমি আমি স্টাডি অফ করে তাকালাম, কিছু নেই। ভাবলাম হয়তো জেগে পড়ছি তাই আমার ভুল হচ্ছে। তো স্ট্রেঞ্জ লাগলো, সেকেন্ড টাইম সেম ঘটনা ঘটলো। এখন একটু বেড থেকে উঠে দাঁড়ালাম, আশেপাশে তাকালাম, সাডেনলি আমার চোখ পড়লো ডাইনিং রুমে ক্লিয়ার দেখতে পেলাম ফ্রিজের ওপরে ডোর ওপেন। সাহস করে গেলাম ওইদিকে, ফ্রিজটা লাগিয়ে আসলাম। ভাবলাম মা হয়তো ভুল করে খুলে রেখে গেছেন। আবার এটা ভাবলাম যদি আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটতো তো আমি ভূতাত্মের সাথে শেয়ার করতে পারতাম। সাহস করে এগিয়ে যাই এই চিন্তা নিয়েই, বেশ ভয়ঙ্কর কিন্তু। যাই হোক, আমি আবার পড়তে বসলাম, রাতে কিছু হয়নি। নেক্সট রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। রাত 9টা হবে, আমি পড়ার টেবিল থেকে ডাইনিং রুমে যাব, তখন চোখ পড়লো আমার বিছানার ওপরে। আমি সেটি যদি দেখেছি সেটি একদম এক্সপেক্ট করি। আমি দেখি বেডের উপরে হাঁটু গেড়ে চুল ছেড়ে একটা মেয়ে বসে আছে। সে মাথাটা নিচু করে হু হু করে কান্না করছে। তার কান্নায় বেডটা নড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যদি এখন সেন্সলেস হয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমি বেঁচে যাই। আমি ভাবছি এখন দৌড় দিব, কিন্তু আমার যদি যেতে হয় তাহলে বেড ক্রস করে যেতে হবে। সে বসে আছে আর চিৎকার করতে পারছে, চিৎকার করতেও পারছি আমরা। মিনিট খানে আমাকে সেই স্থানে দাঁড়িয়ে থাকতে হলো। সেই মেয়েটি সেই স্থানে সে অবস্থায় ছিল। কিছুক্ষণ পর আস্তে করে মাথাটা তুললাম। আমি তার মাথা তোলার অপেক্ষায় করতে পারলাম না, কারণ আমি ভয়ানক কিছু দেখতে চাই না। সেখান থেকে মা চিৎকার দিয়ে ড্রয়িং রুমে গেলাম। সেখানে মা টিভি দেখছিলেন। মা আমার চিৎকার শুনে আমার কাছে এসে বললেন, কি হয়েছে তোর? আমি বললাম আমার রুমে কেউ আসছে। মা বললেন, তুই দাঁড়া আমি দেখছি। মাকে যেতে মানা করলাম, বললাম জিও না বাবা, বাবা আসুক। মা আর আমি মেইন ডোর খুলে বাইরে সিঁড়ির পাশে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। এবং 5-7 মিনিট পরে বাবাকে বললাম সব কিছু। মাকে মাকে মানে জাস্ট বাবা বললেন যে চলো গিয়ে দেখি কি অবস্থা। আমরা তিনজন রুমের ভেতরে গেলাম। এবং আমরা ড্রয়িং রুমে ফিরে যাই, তখন বাবা বললেন যে এই ঘরে কিছু একটা তো আছে। তখন বাবা বললেন সকালে তিনি নাস্তা করছিলেন, তখন তার চোখ রুমে যায় এবং আমি আগেই বলেছি যে ডাইনিং রুম থেকে আমাদের রুমটি ক্লিয়ারলি দেখা যায়। বাবা দেখেন কি আছে রুমে আছে, বাবা ভেবেছিলেন হয়তো আমি, তাই বাবা রুমের দিকে আসলেন, এসে দেখেন কেউ নেই। তখন তিনি শিওর ছিলেন যে কেউ একজন হাঁটছিল আমার রুমে। বাবা জিজ্ঞেস করলেন আমি কি ক্লাসে গেছি, মা বললেন ও তো আগে ক্লাসে চলে গেছে, বাবা আমাকে কিছু বলেননি, শুধু ভাবছিলেন তিনি কাকে দেখলেন তাহলে। মা বললেন বাসা দ্রুত চেঞ্জ করতে, মা স্পিরিট ভূত সমস্ত বিলিভ করেন, আমি তাদের একমাত্র মেয়ে, মায়ের ভয় আমার যদি কিছু হয়ে যায়। সেই রাতে মা আমার সাথে আমার রুমে থাকলেন, আমি রীতিমতো পড়তে বসেছি, রাত একটার পর বই পড়তে পড়তে আমার হঠাৎ করেই মনে পড়ল বেডের উপরে ফ্যানটিতে, ফ্যানটি অল্প হলেই পুড়ে যাবে মায়ের ওপর। আমি চিৎকার দিয়ে মায়ের কাছে গিয়ে তাড়াতাড়ি উঠে সরিয়ে নিলাম এবং আমার ফ্যানের সুইচ অফ করে দিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার মাকে এখনই হারিয়ে ফেলতাম, সেই ঘুরন্ত ফ্যান যদি আমার মায়ের উপরে পড়ত কি হতো। এতক্ষণে বাবা চলে আসলেন, আমি অনেক রাগান্বিত হয়ে চিৎকার দিই, স্পিরিট যাই হোক তাকে বলি কে তুমি, কি চাও তুমি, নো রেসপন্স। বাবাকে বলি আমরা কাল সকালেই বাসা ছেড়ে চলে যাব, ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু সেই রাতে, সেই রাতে আমরা না ঘুমানোর চিন্তা করলাম, বসে আছি আমরা তিনজন, হঠাৎ আমাদের তিনজনের ঘুম লেগে যায়। আমার বাবা বেডের পাশে সোফাতে ঘুমিয়ে পড়েন, মা আমিও বেডে শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাত চারটার দিকে হঠাৎ আমাদের ঘুম ভাঙে একটা শব্দ শুনে, আমি ক্লিয়ারলি শুনতে পাই শব্দটা কিচেন থেকে আসছে। আমি সাহস করে সেদিকে যাই, গিয়ে দেখি কিচেন রুমের ফ্লোরে একটা বিড়াল মরে পড়ে আছে আর তার পাশে একটা মেয়ে সেই বিড়ালটির বডির পার্ট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর আমাদের তার নজর পড়তেই সে ভয়ানক একটা হাসি দেয়। তা দেখে আমি দৌড়ে রুমে গিয়ে বাবা মাকে উঠাই, সবকিছু বলি। আমরা কিচেন রুমে গিয়ে দেখি বিড়ালটি ক্ষত বিক্ষত অবস্থায় মরে পড়ে আছে। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়। সকালবেলা আমরা সবকিছু প্যাক করে আঙ্কেলের বাসায় চলে যাই, কারণ আমাদের পক্ষে আর কিছু ফেস করা সম্ভব হচ্ছিল না। যাওয়ার আগে বাসার মালিককে সব খুলে বলি, লোকটি বলল এর আগে ফ্ল্যাটে একটা মেয়ে সুইসাইড করে, কারণ তার এক্সামের রেজাল্ট খারাপ হয় বলে তার ফ্যামিলি মেম্বার তাকে বকাঝকা করেছিল। সকালবেলা তার ডেড বডি ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। এরপর প্রায় সবাই এই মেয়েটিকে দেখেছে। আমরা সেই বাসায় শুধু তিন দিন ছিলাম, সেই তিন দিন আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন তিন দিন হয়ে আছে। এখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, এই ছিল আমার সেই বাসা এবং এখনো সেই বাসার দিকে তাকালে ভয় কেঁপে উঠি, তাই ট্রাই করি অন্য রাস্তাতে যাওয়ার। এই ছিল ঘটনা, ভালো লাগে পড়ে শোনাবেন, অসাধারণ একটি ঘটনা এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা সরাসরি একটা অডিও ক্লিপে যাবো এবার, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো রসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, দিল্লি শহর থেকে বলছি, এবং আমি প্রথমত আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ফোরাম নিয়ে আসার জন্য, যেটার মাধ্যমে যারা কিনা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে। এবং সব থেকে যেটি আমার যেটি এই ফোরামে যেটি ভালো লাগে যে তার একটি বিশ্লেষণ পর্যন্ত হয়, বিভিন্ন লোক বিভিন্ন অভিমত জানায়, এবং I feel that there is nothing impossible in this world, rather facts are stranger than fiction. Jai hok, apnake dhonnobad ebong shei sokol shrotadero dhonnobad jara apnar ei prochesta ke safol korte apnake madad korechen. Jai hok, ami amar namti nite chaichi na, ekti shongoto karon ache এবং ঘটনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন, কিন্তু আমি আমার নামটি আমার মেলে মেনশন করেছি এবং আমি চাইবো যে এই ঘটনাটির একটি আপনি কোনো আমাকে একটি সদুত্তর দিন, কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটার পর থেকে আমার জীবনের সামনে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে, এবং আমি নিজেও জানি না যে আমি স্বাভাবিক না আমি অস্বাভাবিক, আমি মানে স্বাভাবিক একটা মানুষ নাকি আমি ধীরে ধীরে পাগল হতে চলেছি। যাই হোক, সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটি ঘটে 2008-এ, আমি আমার ফাইনাল ইয়ার ছিলাম, এবং আমার মনে আছে ডেটটি এক্স্যাক্টলি 21st May 2008। আমরা আমাদের ফাইনাল পেপার দিয়ে বেরোচ্ছি, সকলেই খুব খুশি। আমরা তিন বন্ধু ছিলাম কলেজে, যারা কিনা স্কুল কলেজ একসাথে ছিলাম, আমি, জিয়াদুল এবং পিন্টু। এবং আমরা তিনজনের ভেতরে, মানে বাকি দুজন বন্ধুর ভেতরে, আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল জিয়াদুল। ছিল কেন বলছি, কারণ আমি যখন ঘটনাটি বলবো আপনি নিজেও জানতে পারবেন। এই ঘটনাটি আমরা বলবো যে সেদিনকে আমরা পেপার দেওয়ার পরে আমরা সকলে ক্যাম্পাসিংয়ে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্লেসড, আমরা ভীষণ খুশি। আমরা ডিসাইড করি যে কলেজ জীবন শেষ হওয়ার মুহূর্তে একটি রাত আমরা একসাথে কাটাবো, এবং সেই সমস্ত সকল ঘটনা আলাপ আলোচনা করব, এবং আমাদের কলেজটি মানে এই রাতটি আমরা মনে রাখবো সারা জীবন। এবং ভাগ্যের পরিহাস দেখুন, সত্যি এই রাতটি সারা জীবনের জন্য মনে থাকবে। যাই হোক, তো এরকম হয় যে আমরা ওয়ার্ডেনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা পারমিশন নিয়ে নিই কি আরেকটি রাত আমরা তিনজন হস্টেলে থাকবো। বলা বাহুল্য আমার কলেজটি একটি কলকাতা একটি বিশিষ্ট কলেজ, এবং সেই কলেজটি বিশিষ্টতা কিছু নেই, কলেজটির ভেতরে কোনো মানে বা ইউনিভার্সিটির ভেতরে কোনো গল্প নেই। বিশেষ যে ঘটনাটি ঘটে তার ঠিক পিছনে একটি গার্লস কলেজ ছিল। আমরা জানতে পারি যে আজ থেকে মানে 2008 পাঁচ বছর আগে, অর্থাৎ 2002-03 সেই কলেজটি আসলে একটি গার্লস হস্টেল ছিল, এবং বিভিন্ন ডরমেটারি রুম ছিল। এবং আমাদের এক কলেজ মেট ক্লাসমেটের গার্লফ্রেন্ডের থ্রু জানতে পারি যে ভেতরে 103 এবং 104 নম্বর রুম সেটি অব্যবহৃত থাকে, কারণ তার ভেতরে নাকি কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল বা ঘটে। তো সেই হিসাবে এই বিষয়টা বলি। তো আমি সঠিক সময় আমার ওই গার্লস কলেজের আমি ডেসক্রিপশনটা দেবো। তো যাই হোক, আমরা তিনজন মিলে হস্টেলে থাকি, এবং আমরা প্রায় সারা রাত আমরা আড্ডা মারবো এই চিন্তা করে প্রায় রাত একটার সময় আমরা দেখি যে আমাদের সিগারেটটি ফুরিয়ে গেছে। তো কি করব, তো আমাদের একটি ক্যান্টিন ছিল ইউনিভার্সিটির ভেতরে, যেটা কিনা সারা রাত খোলা থাকতো ফর লেট নাইট ফর স্টুডেন্টস হু আর স্টাডিং কোয়াইট লেট ইন দ্য নাইট, যেখানে কিনা সেই সময় নুডলস পাওয়া যেত, চা পাওয়া যেত, এবং বলা বাহুল্য সিগারেট তো পাওয়াই যেত, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো আমরা সেখানে চলে যাই। তো সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অসময়ে বৃষ্টি, এবং আমরা একটি ছাতার ভেতরে তিনজন মিলে সেইখানে গিয়ে আমরা সিগারেট কিনি, চা খাই, এবং চা খেতে খেতে হঠাৎ করে আমরা কথার মোড়টি আমাদের নেয় সেই গার্লস কলেজে দিয়ে, এবং আমরা ভাবি বা আমরা ডিসকাস করি যে আমরা চার বছর কাটালাম, অথচ আমরা কোনোদিন ওই কলেজের বিষয়ে কিছু জানলাম না। অতি প্রাকৃতিক ঘটনা বলুন বা ভৌতিক ঘটনা বলুন, একটি হন্টেড হাউস আছে, বাট আমরা কিছু এক্সপ্লোরই করলাম না। তো সেই মুহূর্তে আমি বললাম যে আমরা তিনজনই যাই, বাট পিন্টু সে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বসলো যে তোরা দুজন গেলে ওখান থেকে কিছু সুবিনিয়ার নিয়ে আসতে পারবে, সে আমাদেরকে একটি সিগারেটের বক্স গিফট করবে, এবং ভাইসে ভার্সা আমরা যদি না নিয়ে আসতে পারি তো আমাদেরকে তাকে দিতে হবে। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এবং জিয়াদুল, এবং আমাদের দুজনের মধ্যে আমি জিয়াদুল খুব সাহসী ছেলে, তো আমরা ডিসাইড করেছি যাব। তো প্রথমত সেই কলেজের ডিসক্রিপশনটা আমি এবার দেবো। কলেজটি এরকম যে তার মেন গেট থেকে মেন এন্ট্রেন্স প্রায় 10 মিটার, এবং মেন এন্ট্রেন্স একটি বড় দরজা, সেখান দিয়ে ঢোকার পরে একটি সিঁড়ি সোজা নিচে অনেকগুলো রুম আছে, প্রায় ধরুন 10টা বড় বড় রুম, যেটা কিনা একসময় ডরমিটরি ছিল, এখন ক্লাসরুম হিসাবে ব্যবহৃত হয়। তার মাঝখানে একটি সিঁড়ি উপরে উঠে গেছে, সিঁড়ির দুদিকে 101 থেকে 104 এক সাইডে বাঁ দিকে, এবং 105 থেকে 108 রুম। তো আমরা কি করব, আমরা তো যিনি গেটকিপার ছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে এরকম ঢুকতে দিন, আমরা এরকম বেড লাগিয়েছি এবং আপনাকে কিছু আমরা দেব। তো উনি কিছুতেই রাজি হন না। তো তখন আমরা কি করি, সে কলেজ বাউন্ডারি বরাবর কিছুটা এগিয়ে পেছন ধরে আমরা দেওয়াল টপকে আমরা ভেতরে ঢুকে যাই, এবং রাতের অন্ধকার, তার উপরে বৃষ্টি, গেটকিপার তো নিজের ওই ছাউনির ভেতরে ঢুকে আছেন, যেটা কিনা জাস্ট এক্স্যাক্টলি গেটের পাশে। তো আমরা ধীরে ধীরে মেন গেটের সামনে যাই। আমাদের লক্ষ্য ছিল যে যদি গেট বন্ধ পাই তো আমরা খিড়কি দিয়ে ঢুকে যাব। তো গিয়ে দেখি যে গেটটি খোলা ছিল, আমরা আস্তে করে গেটটি খুলে মেন এন্ট্রেন্স গেটটা খুলে আমরা ঢুকি এবং সেই সময় আমাদের কাছে আমরা একটি ছাতার তলায় দুই বন্ধু গেছিলাম, পিন্টু আমাদের জন্য সে চায়ের দোকানে ওয়েট করছিল। তো আমরা ছাতাটি দরজার পাশে রাখি এবং আমাদের দুজনের কাছে নোকিয়া 1100 ফোন ছিল, আপনারা আপনি হয়তো জানবেন সেই ফোনে টর্চ অত্যন্ত প্রবল। তো সেই টর্চটা নিয়ে আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে আমরা ধীরে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠে চলি, ফার্স্ট ফ্লোরে উঠে যাই এবং উঠে প্রথমে 101, 102 করে 103 এবং 104 সব থেকে কোনার দুটি ঘর, তো তার সামনে আমরা আসি। তো 103 নম্বর ঘরের সামনে আমরা এসে দেখি যে সেই ঘর যেমন বাকি ঘরের দরজাগুলোতে হুড়কো লাগানো এবং তার সাথে তালাও লাগানো ছিল, কিন্তু 103 এবং 104 ঘরে হুড়কো তো লাগানো ছিল এবং তার বাইরে একটি শুকলি বাঁধা ছিল। অর্থাৎ যেমন আপনি দেখবেন যে কোনো হিন্দু যারা কিনা মা কালীর পুজো বা কোনো পুজো পার্বণের পরে হাতের মধ্যে যেরকম বাঁধেন বা রিস্টে যেটা বাঁধেন সেরকম টাইপের। তো আমাদের জন্য খোলা কোনো অসম্ভবই ছিল না, আমরা ধীরে করে শুকলিটাকে ছিঁড়ে আমরা ভেতরে ঢুকে যাই 103 নম্বর ঘরের। তো ঢুকে আমরা সবকিছু ঘরটা দেখি সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো ফার্নিচার নেই। ঠিক ঘরের মাঝামাঝি আমরা দেখতে পাই যে ঠিক মধ্যিখানে অনেকগুলো কাঠ বা অনেক কিছু পোড়ার পুড়েছে এরকম একটা কিছু, মতলব হোম বা যজ্ঞ কিছু একটা হয়েছে এবং তার চারিধারে একটি সার্কেল করা আছে, অ্যারাউন্ড 1 মিটার রেডিয়াস নিয়ে সিঁদুর দিয়ে সার্কেল করা এবং সেই সার্কেলের ভেতরে যেটা সার্কাম আমরা যেরকম পেন্টাকল যেরকম আঁকা থাকে এরকম একটি 5 কোণার একটি স্টার। সেই স্টারের প্রতিটি কোণায় একসময় হয়তো মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল, এখন সেটি সেই সেই অবশেষ পড়ে আছে এবং সেই সার্কেলের চারিদিকে আমরা দেখলাম যে 5টি প্রদীপ রাখা, যেটা কিনা কোনো এক সময় ঝুলে ঝুলে আপনি আপনি বুঝে গেছে। তো সেখানে আমরা ঢুকলাম, প্রত্যেকটা কোণা দেখলাম, কিছু অস্বাভাবিক পেলাম না। একটি প্রদীপ তুলে আমি বললাম যে সুবিনে আমরা পকেটে রাখি। তো এই করে আমার মনে আছে আমরা 103 নম্বর রুমের বাইরে আসি এবং দরজাটিকে ভিজিয়ে রাখি। এরপর আমরা 104 নম্বর রুমের সামনে যাই, সেখানেও একই রকম আমরা ঢুকি। সেই রুমের ভেতরে সেই 103 নম্বর রুমের মতনই শুধু একটি অস্বাভাবিকতা আমরা দেখি, একটি কোণায় একটি দড়ি, প্রায় আমি বলবো সেটি দড়িটির লেন্থ হবে প্রায় 3 মিটার এবং তার সামনেটা মানে একটা এন্ড যেরকমভাবে ফাঁসির যেরকমভাবে নট বাঁধা থাকে সেরকমভাবে বাঁধা রয়েছে। তো সেটা দেখে একটু হলেও আমরা ভয় পাই, কিন্তু কিছু অস্বাভাবিক সেই মুহূর্তে ঘটে না। তো যাই হোক, অ্যাজ আ সুভিনিয়ার কি পিন্টুকে প্রুফ করতে হবে কি আমরা গেছিলাম সেই রুমে, তো আমরা সেই দড়িটিও আমি তুলে নিয়ে জিয়াদুলকে বলি কি জিয়াদুল এই দড়িটি রাখ। যাই হোক, সে রুমটা থেকে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে ক্রম 104, 103, 102, 101 রুমের সামনে আমরা যখন সিঁড়ির সামনে আসি তো আমরা ডিসাইড করি কি আর ভেতরে ঘুরে লাভ নেই, একই অন্ধকার, কোথায় সাপ বা কিছু থাকবে, বৃষ্টি পড়ছে, তো আমরা ডিসাইড করি যে আমরা বেরিয়ে আসব। ঠিক সেই সময় হাসতে হাসতে হঠাৎ করে জিয়াদুল অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলে যে ভূত বলে বা পেতনি বলে এখানে কিছুই নেই, সব ভুয়ো, সব চালাকি। এই কথাটি যেই সে বলে সাথে সাথে রুম নম্বর 103 এবং 104 দরজাটি আপনি আপ খোলা এবং বন্ধ হতে থাকে। সে যে কি বিভৎস আওয়াজ সে রাতের অন্ধকারে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে ঘটনাটি বলছি এবং আমার এক একটি রুম খাড়া হয়ে আছে, এখন আমার কানে সেই আওয়াজটি বাজে। যেমন কোনো একটি ঘরের দরজার পাল্লা আপনি যদি জোরে ঠেলে বন্ধ করেন এবং পর মুহূর্তে সেটা খোলেন আবার বন্ধ করেন, এরকম যদি আপনি ক্রমাগত করতে থাকেন তো সেরকম আওয়াজ। তো আমরা ভয় পেয়ে যাই, আমরা দুজনে ঘটনার আকস্মিকতার বিহ্বল হয়ে আমরা সিঁড়ি দিয়ে ছুটে আমরা বাইরে চলে আসি এবং বাইরে মানে মেইন সদর দরজার সামনে চলে আসি এবং আমাদের জানা ছিল দরজাটি খোলা। তো আমরা দরজাটি যেই আমরা টান দিয়ে আমরা অনুভব আমরা জানতে পারি যে দরজাটি বাইরে থেকে বন্ধ। আমরা ভয় পেয়ে যাই, আমরা ভয় পেয়ে আমরা সাথে সাথে কি করি আমরা কি করব। তো ছাতাটি যেটা দরজার কোণে আমরা রেখেছিলাম সেই ছাতাটি দিয়ে আমরা তার ঠিক দরজার পাশে এরকম কাচের চালনা ছিল সেটাতে আমরা পেটাতে থাকি যে যদি কাচ ভাঙতে পারি সেখান থেকে 10 মিটার দূরে দারোয়ান সাহেবের ঘর, অন্তত তাকে আমরা দেখে আমরা হয়তো বার হতে পারবো, সে হয়তো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছেন। তো প্রথমবার যখন আমরা কাচে আঘাতটা হানি সাথে সাথে আমরা শুনতে পাই যে 103 এবং 104 নম্বর রুমের ভেতরে প্রথম একটি পায়ের শব্দ, এবং পায়ের শব্দটিও স্বাভাবিক না, যেন যেমন মনে হয় যে কেউ একটা নূপুর পরে প্রথমবার কেউ স্টেপ নিল। দ্বিতীয়বার মারি তো মনে হলো দ্বিতীয় শব্দ, আমরা আরো ভয় পেয়ে যাই, আমরা দরজা ধাক্কাতে চাই, দরজাতে আমরা লাঠি চর ঘুষি মারতে শুরু করি এবং সেই শব্দটি মনে হয় ধীরে 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 104 এবং 103 নম্বর রুম থেকে ধীরে ধীরে বার হয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ের ঠেলে দরজাটি যত আমাদের গায়ে জোর আছে সেটা দিয়ে আস্তে করে টেনে ধরলাম। জিয়াদুল দোয়া পড়তে শুরু করলো এবং আমি আমার ইষ্ট দেবের নাম নিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দেখলাম দরজাটি হালকা হয়ে খুলে গেল, সেই মুহূর্তে আবার সেটি বন্ধ হয়ে গেল, যেন কিনা বাইরে। আমরা বুঝতে পারলাম যে দরজাটি বাইরে থেকে লক নয়। তো আমরা আরো জোরে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে জিয়াদুল আল্লাহর নাম নিয়ে আমরা আবার দরজাটি টেনে ধরলাম এবং যেই একটু ফাঁক হলো দরজাটি, তো আমরা সাথে সাথে জিয়াদুল পায়ে বুট পরেছিল, কারণ আমাদের কলেজে শুজ ম্যান্ডেটরি ছিল, তো সেই পাটা ফাঁসিয়ে দেয় এবং তারপরে আমরা কোনো রকমের দরজাতে খুলে আমরা দৌড়ে দারোয়ান সাহেবের সামনে আসি। তো সেই মুহূর্তে আমাদের দারোয়ান সাহেব ধরেন এবং তিনি বলেন যে তোমরা ভেতরে কি করছিলে, এবং তিনি ভয় দেখান যে তিনি আমাদের হোস্টেলে ওয়ার্ডেনকে ডাকবেন এবং আমাদের ওয়ার্ডেনকে কমপ্লেন করবেন। তো যাই হোক, তাকে আমরা অনেক কাকুতি মুনিয়তি করি, তার পায়ে পর্যন্ত পড়ে যাই, তাকে 100 টাকা অফার করি। তো সে বলে যে তোমরা অত্যন্ত অন্যায় করেছো, তিনি বহু পুরনো লোক এখানে, যখন কিনা গার্লস হোস্টেল ছিল সেই সময়কার লোক। তিনি বলেন যে 103 এবং 104 নম্বর রুমে, প্রথমে 104 নম্বর রুমে একটি মেয়ে, সে প্রেম ঘটিত, প্রেমে আঘাত ঘটিত কোনো ঘটনা হেতু সে আত্মহত্যা করে ফাঁস লাগিয়ে, এবং 103 নম্বর রুমে একটি মেয়ে, সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করে। তারপর থেকে সেই ডর্মে কেউ থাকতে পারে না, অর্থাৎ রাত্রিবেলা কোনো মেয়ে শুলে মাঝরাতে হঠাৎ করে সে চোখ খুলে দেখে যে তার সামনে কেউ তাকিয়ে আছে, তার মুখের দিকে একদম মুখ এনে, এবং বা সে যদি মানে বা কেউ রেজিস্ট করতে চাইলে তাকে ধাক্কা মেরে হয়তো খাটের থেকে ফেলে দেওয়া, এরকম ঘটনা ঘটতে থাকে। তো তারপরে কর্তৃপক্ষ যখন ডিসাইড করে যে এটিকে আর হস্টেল রাখা হবে না, এটিকে কলেজে রূপান্তরিত করা হবে, তখন সেখানে ক্লাসরুম শুরু হয়, বাট তাও স্বাভাবিকভাবে চলতে থাকে না, বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে, যেমন হঠাৎ করে এর জিনিস ওর ডেস্কে, ওর জিনিসের ডেস্কে, তো এই সমস্ত জিনিস থেকে শুরু করে তারপরে ধীরে 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 আঘাত আনতে শুরু করে। তো তারপরে ওরা কর্তৃপক্ষ ডিসাইড করে যে 103 এবং 104 নম্বর রুমটিকে বন্ধ করে রাখা হবে, তার জন্য হোম যজ্ঞ করে আত্মার শান্তি কামনা করে সেই রুমটিকে বন্ধ রাখা হয়। তো যাই হোক, এবার আমরা যখন খোলা হাওয়ায় বেরালাম, আমরা রিয়েলাইজ করলাম যে ছাতাটি ভেতরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি, বাট সেই সময় না আমার না জিয়াদুল কারোরই হিম্মত হলো না যে গিয়ে ছাতাটি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে এলাম হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে, এবং ভালোই লাগছিল, এই অন্ধকার একটি ভয়ঙ্কর একটি একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের, বাট আমরা সেটাকে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে লাগলাম। যেমন আমি এক্সপ্লেন করলাম যে এটাই হয়তো দরজাটি আপনার খোলা বন্ধ হওয়ার জন্য হয়েছে, এবং যে দরজাটি হয়তো বাইরে থেকে বিকজ অফ সাম কাইন্ড অফ ভ্যাকিউম অর সামথিং, সে দরজাটি হয়তো লেগে গেছিল যার জন্য আমরা টেনে খুলে উঠতে পারছিলাম না। এবং থার্ডলি যে নূপুরের আওয়াজটি আমরা এক্সপ্লেন করলাম যে অনেক সময় হয় যে অনেক রকম এক রকমের রডেন থাকে, যেমন আমরা যাকে বলি পর্কিউপাইন বা সজারু, তারা যখন নিজেদের গা ঝাড়ে তো এরকম আওয়াজ হতে পারে। তো যাই হোক, আমরা পিন্টুর কাছে গেলাম, পিন্টুকে জিয়াদুল দেখালো যে হাতে এই দড়িটি, এবং আমি দেখালাম সে প্রদীপটি। তো জিয়াদুল হ্যাড টু গেট কনভিন্স, he gifted us our prized cigarette and we went back to the hostel again. To hostel e jawar pore to amra hashi thatta korchhilam ebong ja hoyeche tar theke onek beshi bariye bariye amader juniors ba pintu ke amra golpo gulo bolchhilam. Eri bhetore amader ekjon junior she observe kore je Jiyadul er kadhe ekti hater chhap, mane jodi keu hatta sidure makhiye jodi hatta rakhe tanar jonno কাঁধের দিকে, তো সেরকম একটা ছাপ, তো সেটা দেখানোর সাথে সাথে জিয়াদুল অসম্ভব ভয় পেয়ে যায়, এবং জিয়াদুল বলে আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে হয়তো সেই দরজা যখন আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম হয়তো সেই সময় আমার হাত থেকে লেগে গেছে, অথচ আমার হাতে সেই মুহূর্তে কোনো সিঁদুরের কিছু নেই, কোনো সিঁদুর বা কিছু নেই, শুধু আঙুলের মধ্যে ওই সিঁদুরটুকুনি লাগা আছে যেটা কিনা আমি প্রদীপ্ত তোলার সময় লেগেছিল, এবং হাতের ছাপটি অস্বাভাবিক রকম, মানে একটি ছেলের হাতের ছাপ, একটি মেয়ের হাতের ছাপ যেটা কিনা ছোট হয় হাতটি সেরকম রকম। তো এরপরে যাই হোক, সেই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে আমরা দেখি জিয়াদুলের দাঁতে দাঁত লেগে হি ওয়েন্ট ইন টু আ ফিট। তো তারপরে কোনো রকমে ওকে আর কি ঠিক করে রিকভার করার পরে আমরা ওয়ার্ডেনকেও দেখে ভয় পাই, কারণ এই ইনসিডেন্টটা জানাজানি হলে উইল বি অ্যানালাইজড। সো কাইন্ড অফ জিয়াদুলকে কোনো রকম জল ছিটা দিয়ে কোনো রকম আমরা ঠিক করে ওর সামনে ওর শার্টটাকে জ্বালিয়ে দিই, যাতে কিনা ও একটুখানি মেন্টাল পিস পায়। বাট সেই রাতে জিয়াদুলের অসম্ভব জ্বর হয়, অস্বাভাবিক জ্বর, মানে আমাদের কাছে থার্মোমিটার বা কিছু ছিল না, বাট টেম্পারেচার ওয়াজ সোরিং হাই, ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 103°F. সো এনিওয়ে সেই রাতে কোনো রকমে জিয়াদুলকে আমরা মাথায় জল ঢল দিয়ে আমরা কোনো রকম করে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিসাইড করি অ্যারাউন্ড 4 o'clock ইন দ্য মর্নিং যে আমরা ঘুমাবো। তো আমি যখন শুতে যাই সেই সময় আমি একটি স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন হয়তো সেই আমি জীবনে হয়তো প্রথমবার সেই দেখলাম যে আমি দেখি যে আমার কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একটি ফাঁসির রশি কোথা থেকে ঝুলছে আমি অন্ধকারের ভেতরে, তা আমি দেখতে পাইনি। এবং সেই ঘটনার এবং আমাকে কেউ ডাকছে, উঠে আয় ঝুলে পড়। এবং তারপরে আমি জেগে উঠি, এবং জেগে উঠে আমি যেটা আরো ভয় পাই, আমি দেখি জিয়াদুল একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো ছিলই। যাই হোক, পরদিন সকালবেলা আমি এবং পিন্টু দুজন মিলে জিয়াদুলের জ্বর কিছুতেই কমছে না, তো আমরা ডিসাইড করলাম যে ওকে ওর বাড়িতে ছেড়ে আসবো, যেটা কিনা 4 ঘন্টার মতো লাগে বাই ট্রেন। তো আমি এবং পিন্টু মিলে জিয়াদুলকে ওর বাড়িতে ছেড়ে এবং আমরা ফিরে এলাম। এবং সেই দিন থেকে প্রতি রাতে সেই একই স্বপ্ন, এরম করে দু রাত আরো কাটালাম। হঠাৎ করে ফোর্থ ডে একটি খবর পেলাম, পিন্টুর কাছ থেকে খবর পেলাম সকালবেলা ফোন, যে আমাদের মধ্যে জিয়াদুল আর নেই। তো এই এই ঘটনাটি শুনে আমার প্রথমে ধারণা হলো যে জ্বর বা হয়তো বৃষ্টিতে ভিজে, বা সেরকম কিছু বৃষ্টি ছিল না। তো আমরা ছুটে যাই জিয়াদুলের বাসায়। জানতে পারি যে জিয়াদুল নিজে নিজের গলাটিতে আত্মহত্যা করেছে। তো ওখানে যারা লোকাল ডক্টর ছিলেন বা যারা ওনাকে, কারণ ইট ওয়াজ নট এ ন্যাচারাল ডেথ, ওর পোস্টমর্টম হয়, তো তারা দেখুন কাম আপ উইথ এনি পসিবল এক্সপ্লেনেশন আদার দ্যান দিস। এবং এটি অত্যন্ত অস্বাভাবিক শোনায়, কারণ একটি মানুষ কখনো নিজেকে নিজের গলা থেকে বা নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে অসম্ভব ব্যাপার। তো এই ঘটনাটির পরে পিন্টু অসম্ভব ভয় পেয়ে যায় এবং আজ পর্যন্ত ও আমাকে এড়িয়ে চলে। এবং এরপরে আমি এই ঘটনাটি নিয়ে না আমার মা বাবা কাউকে আমি এই ঘটনাটি নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা না করার পিছনে একমাত্র রিজন হচ্ছে আমার মা বাবা ভয় পেয়ে যাবেন। তো আমি আমার এক দাদা, তিনি সাইকিয়াট্রিস্ট, তাকে আমি মিথ্যে মিথ্যে বলি যে আমার এক বন্ধুর জীবনে এরকম একটা ঘটনা ঘটে, এবং হি কেম আপ উইথ সামওয়াট কনভিন্সিং এক্সপ্লেনেশন দ্যাট মেবি বিকজ অফ সাম অ্যাকিউট হ্যালুসিনেশন হি ফেল্ট দ্যাট হিজ হ্যান্ড ওর নিজের কন্ট্রোলে ছিল না, অ্যান্ড হি ফাইনালি হি চোকড হিমসেলফ টু ডেথ। বাট আজ পর্যন্ত আমার সেটা কনভিন্সিং লাগে না। এবং সব থেকে যেটা এর ভেতরে সব থেকে আজব বিষয় সেটা হচ্ছে, সেই আমি যেদিনকে লাস্ট আমি জিয়াদুলকে দেখেছিলাম, কারণ আমি যখন গেছিলাম ওর বাড়িতে, তারপরে একদিন পরে সেই রাতে ওখানেই ছিলাম, এবং একদিন পরে জিয়াদুলের সমস্ত কিছু আর কি লাস্ট রিচুয়ালস হয়, তারপর থেকে আমি অবজার্ভ করি, আমি যখনই একা থাকি বা একা একা বসে থাকি বা একা অফিসের কেবিনে বা যেখানে হোক, আই ফিল দ্যাট জিয়াদুল ইজ দেয়ার, হি ইজ স্টেয়ারিং অ্যাট মি। আমি অনেকবার, প্রথমে আমি ভয় পেয়েছি, পরে আমি অবজার্ভ করেছি যে হি জাস্ট স্টিলস একইভাবে ও বসে আছে। এবং আমি ওকে, আমি ওকে জিজ্ঞেস করলাম, আই ফেল্ট ইটস আ হ্যালুসিনেশন, আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট কখনো আমাকে রিপ্লাই দেয়নি। এবং এই পার্টিকুলার ঘটনার পরে আমার আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে যখনই কারো ডেথ হয়েছে স্বাভাবিক কারণে, তাদেরকে আমি দেখতে পাই। প্রথম 3 দিন আমি তাদের দেখতে পাই, এবং তারপরে সবকিছু আর আমি তাদেরই দেখি না। কিন্তু আজ পর্যন্ত আমি এখন এই গল্পটি বলছি, আমি একটু আগে জিয়াদুলকে দেখেছি, আমি প্রথমে অনেক আই ওয়াজ ইন আ ডিলেমা কি শ্যাল আই শেয়ার দিস ইনসিডেন্ট, বাট আই ডিসাইডেড ইয়েস আই শুড গো আহেড উইথ ইট। কারণ জিয়াদুল আমাকে কোনো ক্ষতি করে না, বা যে সব আত্মাদের আমি দেখি তারা আমার কোনো ক্ষতি করে না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবং আমি আজ পর্যন্ত, আমি এখনো যে আমি স্বাভাবিক আছি না, আমি ধীরে 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 অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছি, আমি পাগল হতে চলেছি, আমি জানি না রাসেল ভাই আমি কি হচ্ছে আমার সাথে, আমার জীবনের সাথে। বাট এখনো পর্যন্ত কোনো আত্মা আমার সাথে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি বা আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি। আমি চাইবো যে যদি ফোরাম থ্রু কারো যদি এরকমই অভিজ্ঞতা হয়ে থাকে, তারা এই অভিজ্ঞতা থেকে এক তো নিস্তার, আমি জানি না আমি চাই কি না, আমি জিয়াদুলকে খুব ভালোবাসি, বাসতাম, আমি ওকে দেখি আমি শান্তি পাই, আমি জানি ও আমার উপরে রেগে নেই, বাট আমি আমি জানতে চাই যে আমি কি স্বাভাবিক নাকি আমি ধীরে ধীরে অস্বাভাবিক হতে চলে হয়ে চলেছি। রাসেল ভাই, আমি, আপনি যদি এই ঘটনাটি শেয়ার করেন তো আমার, আমি জানি না আমার ভালো হয়তো লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল গেট সাম আনসার্স টু মাই কোয়েরিজ, কি আমি কোথায়, আমি কোথায় অবস্থিত, এই এই মৃত এবং জীবন্তের মাঝখানে যারা আটকে থাকে তাদেরকে আমি কেন দেখতে পাই, বা তারা আমার কাছে কি এক্সপেক্ট করে, বা আমি আমি আদৌ স্বাভাবিক? তো এই এই উত্তরগুলো আমি জানতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ এই ফোরামটি উঠিয়ে রাখার জন্য, বা এই ফোরামটিকে এরমভাবে জাগ্রত রাখার জন্য, এবং আমার সাথে আরো অনেক অভিজ্ঞতা ঘটে রাসেল ভাই, এরপরে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব এবং আপনার এই রেকর্ডের আমি অবশ্যই শুনব। থ্যাংকস আ লট টু অল দ্য লিসনার্স অ্যান্ড রাসেল ভাই।
রেডিও ফুটি 88.4
FM, Good FM, the night comes alive with Grameen Phone.
আরো একবার ফিরে এলাম আমি রাসেল, শুনছেন সবসময় বিউটিফুল 88.4 FM, আর একটার পর একটা দারুণ ঘটনা আমরা শুনছি এবং আপনারাও লিখছেন আমাদেরকে। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/ মানে ঈদের শুভেচ্ছা যে কত পাচ্ছি, অ্যান্ড সেই সাথে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি জানি যে অনেকেই এই মুহূর্তে রাস্তায় আছেন, হ্যাঁ বলছেন আপনারা দেখছি, আর আমি জানি যে অনেকেই রাস্তায় আছেন এবং রাস্তায় বসে আপনারা রাস্তায় বিভিন্ন মানে কেউ হয়তো যাচ্ছেন, কেউ হয়তো বাড়ি ফিরছেন, এরকম একটা সিচুয়েশান এখন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আবারও ঘটনায় যাব এবং আমার সামনে আরও একটি ঘটনা রয়েছে, একটা ইমেল রয়েছে আমার সামনে, সেই ইমেলটি পড়ব। আচ্ছা, এখন যেটি আছে সেটি হচ্ছে যে লিখছেন বিসমিল্লাহ রহমান রাহিম, হ্যালো রাসেল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন, আমি পাঁজিয়া কেশবপুর যশোর থেকে বলছি। আজ আমি প্রথম স্টোরি দিচ্ছি। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা স্বপ্নে কেন কল্পনাতেও ভাবা যায় না, যেটা কাউকে শেয়ার করে বোঝানো যায় না, বাস্তব জীবনে সেটাকে মেনে নেওয়া যায় না, তবুও সেটাই বাস্তব। সেই মেনে নেওয়া ভয়ঙ্কর বাস্তব নিয়ে আমাদের পথ চলতে হয়। তেমনি আমার সাথে ঘটে যাওয়া মেনে না নেওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। গল্পে যাবার আগে আমি গল্পের সাথে সম্পর্কিত কিছু কথা বলে দিতে চাই। আমার নাম সবুজ হোসেন, আমার বাড়ি পাঁজিয়া গ্রামে। এখানে আমার খুব ভালো দুজন বন্ধু আছে, শাকিল ও ইমরান। আমি সব সময় এদের সাথে ঘুরি, একসাথে স্কুলে যাই এবং প্রাইভেটে যাই, আমরা যত আড্ডা সব ওদের সাথে। আমরা সকালে পড়ার পর মন্দিরের সামনে শিউলি গাছের নিচে বসে গল্প করি প্রতিদিন। আমাদের বাড়ির পারে কখনা বাড়ি, তার একটা রাস্তা, রাস্তার কিছু দূরে গিয়ে একটা বাগান, বাগানের শেষে একটা মন্দির, এবং মন্দিরের পেছনে কিছু যাওয়ার মানে কিছু দূর যাওয়ার পর কিছু হিন্দু বাড়ি। তো আমার আব্বু ব্যবসায় প্রচুর লস হওয়ার ফলে অনেক দেনা হয়ে যায় এবং দেনার কারণে আব্বুকে চাপ দেয়, তাই আব্বু ঠিক করে, মানে অনেক মানুষ চাপে থেকে আব্বু ঠিক করে যে ইন্ডিয়া চলে যাবে। আমি আমার দুই প্রাণের বন্ধুকে রেখে যেতে চাইলাম না, ওরা ছাড়া আমার সময় কাটে না, তবু টাকার জন্য আমাদের যেতে হলো। যাওয়ার সময় মন্দিরের সামনে শিউরি তলায় নিচে কথা হলো, আমি এদিন বাড়ি আসব, সবার আগে ওরা আমার সাথে দেখা করলো, আমি ইন্ডিয়ায় চলে গেলাম। আমরা ইন্ডিয়ায় গিয়ে কারোর সাথে যোগাযোগ করিনি। এবার আমি সরাসরি ঘটনায় চলে যাই। 3 বছর পর আমরা বাড়ি ফিরে আসলাম। আমাদের আসতে রাত হয়ে গেল, আমাদের দেখে সবাই আনন্দ করছে, চাচাত ভাই বোনদের সাথে কথা বললাম, ওদের কাছে শাকিল আর ইমরানের কথা জানতে চাইলাম, দেখলাম ওরা যেন কেমন গম্ভীর হয়ে গেছে, আসতে বললো এবং ওরা শাকিলের নানা বাড়ি গেছে। এত পথ গাড়িতে আসায় আমার খুব ঘুম পাচ্ছিল, তাই যে অবস্থায় সে অবস্থায় ঘুমিয়ে পড়ি। রাত কটা বাজে যায় না, হঠাৎ অনুভব করি কোথায় যেন আমার মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকছে। আমার ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখি আশেপাশে কেউ নেই, বাইরে থেকে আওয়াজ আসছে, কার যেন আমার নাম ধরে ডাকছে। আমি দরজা খুললাম এবং অবাক হয়ে গেলাম, দেখলাম যে বাইরে আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে, বাইরেটা একদম পরিষ্কার। ভাবলাম সকাল হয়ে গিয়েছে। আমি ওদের বললাম, কি রে তোরা এত রাত সকালে, তোরা না বাড়ি গিয়েছিলি? ওরা বললো, গিয়েছিলাম, দরকার হলে তুই বাড়ি এসেছিস তাই এত সকালে চলে এলাম। আমি ওদের বললাম যে ঘরে আয়, তোদের সাথে কথা আছে। ওরা বললো, না ইমরান চলো চল শিউলিতলায় বসে কথা বলি। শিউলিতলায় ছিল আমাদের প্রিয় জায়গা, তাই আমি বললাম দুই বছর ওখানে যাইনি, চল ব্যস্ত চল তাড়াতাড়ি চল। দেখলাম কেউ ঘুম থেকে ওঠেনি, কেই বা মানে জাস্ট ওদের সাথে গেলাম এবং দেখলাম যে রাস্তার কোনো মানুষ নেই, চারপাশটা কেমন যেন জনশূন্য অন্ধকার। আগে যখন আসতাম তখন এই সময় সবসময় লোকজন থাকতো, আশেপাশের পরিবেশটা অন্যরকম লাগছিল, একটু ভয় ভয় করছিল আমার। আমি শাকিল আর ইমরানকে ভয়ের কথাটা বললাম না, ভাবলাম অনেকদিন পর যাচ্ছি তাই এমন হচ্ছে। আমি ওদের সাথে গল্প করছি, দেখলাম ওরা কেমন যেন চুপ, তেমন কোনো কথার উত্তর দিচ্ছে না। আমরা বাগান পেরিয়ে আসতেই নাকে শিউলি ফুলের গন্ধ এলো, ফুলের গন্ধ আমি থাকতে পারছিলাম না। বললাম ভাই চল ছুট লাগাই, ওরা বলল না হেঁটে চল। আমি বললাম তোরা থাক বলে আমি ছুট লাগালাম, পিছে তাকিয়ে দেখলাম ওরা হেঁটে আসছে। গাছতলায় এলাম, দেখলাম চারপাশে ফুলে ভরে আছে, এত ফুল আমি আগে দেখিনি, ভাবতেই পারছি না এই গাছে এত ফুল ফুটতে পারে। আমি বসে কেবল একটা ফুল হাতে নিয়েছি, পেছনে দেখি শাকিল ও ইমরান আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি লাফিয়ে উঠি এবং খুব ভয় পেয়ে যাই, এবং অসম্ভব কোনো মানুষের পক্ষে কয়েক সেকেন্ডের মধ্যে এত দ্রুত আসা সম্ভব না। আমি ওদের বাস বললাম তোরা হেঁটে আসছিলি, এত দ্রুত এলি কি করে? ওরা কোনো কথা বলল না। চারপাশের পরিবেশ এবং শাকিল ও ইমরানের আচরণ আমার একদম ভালো লাগছিল না। আমার এবার সত্যি ভয় লাগতে শুরু করলো। আমি ওদের বললাম বাড়ি যাব, আমার ভালো লাগছে না বলে আমি বাড়ির পথে রওনা দিলাম। দেখলাম ওরা কিছু না বলে আমার পেছন পেছন আসছিল। আমরা যখন বাগানের মাঝখানটায় এসেছি তখন পেছনের দিকে কেমন একটা অদ্ভুত শব্দ আমার কানে আসছিল। আমি পিছনে ফিরলাম এবং চোখের চোখ গেল নিচের দিকে। আমি দেখলাম যে কল্পনাতে যা দেখলাম তা কল্পনাতে ভাবতে পারিনি। দেখলাম শাকিল আর ইমরান মাটি থেকে 4 ফুট ওপর দিয়ে হাঁটছে, আর ওদের পায়ের পাতা পেছনের দিকে, পায়ের গোড়ালির সামনের দিকে। এটা দেখে আমি পাথর হয়ে গেলাম, ঘাটে কেমন ঠান্ডা হয়ে গেল। দেখলাম ওদের চোখে জল, ওর চোখ জল জল করছে, আমি বুঝতে পারলাম না এরা বন্ধু নাকি অশুভ কিছু। এত সময় আমি মাটির দিকে খেয়াল করিনি, আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশে এখনো চাঁদ। ঘড়ির দিকে দেখলাম, আমি অবাক হয়ে দেখলাম ঘড়িতে 4টা বাজে। আমি বুঝতে পারলাম ওরা আমার ক্ষতি করতে পারে, তাই বুঝতে দিলাম না কিছু বুঝতে পেরেছি। পেছন থেকে অদ্ভুত কণ্ঠে আওয়াজ আসলো, সবুজ দোস্ত আমাদের সাথে যাবি? আমি জোরে জোরে হাঁটার চেষ্টা করছি কিন্তু হাঁটতে পারছি না, পা পাথর হয়ে গেছে, আমি উঠতে পারছি না, পা যেন হাজার মন ভার হয়ে গেছে। মনে হলো গায়ে কোনো শক্তি নেই, আমি আল্লাহ আল্লাহ করছি এবং আল্লাহকে বলছি এই বিপদ থেকে যেন আমি বেঁচে যাই। হঠাৎ কিছু দূরে দুটা লোক দেখতে পেলাম। আমি ভাবলাম আল্লাহ আমার কথা শুনেছে, আমি বেঁচে গেছি, আমি পা তুলে হাঁটতে পারছি না, তবু লোক দুটোকে আমি দেখে সজোরে মানে সব জোর দিয়ে তাদের দিকে ছুট দিলাম। আমি খুব কষ্টে লোক দুটোর পেছনে এসে দাঁড়ালাম, পেছন থেকে তাদের দেখতে আমার হাইটের এবং আমার বয়সের মনে হলো। তারা দুজনই নীল রঙের জামা এবং কালো প্যান্ট পরেছিল। আমি পেছন থেকে তাদেরকে দেখে বললাম দুটা মানুষরূপী খারাপ কিছু আমার পেছনে লেগেছে, বলে আমি পিছনে বললাম পেছনে তাকালাম এবং অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। তখন আমি লোক দুটোর মুখ দেখিনি, আমি তাদের দিকে ফিরলাম এবং যা দেখলাম মনে হলো আমি মরে গেছি, আমার সমস্ত গা বরফের মতো ঠান্ডা পাথর হয়ে গেল, আমি চোখে বিশ্বাস করতে পারছি না, আমার পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল। দেখলাম আমার দুই বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, ওদের চোখ দুটো সম্পূর্ণ কুচকুচে কালো, এমন কালো যে আগে দেখিনি, মাথাটা ফাটা মনে হচ্ছিল, ঘিলু যেন বের হয়ে আসবে এরকম, সারা দেহ বিচ্ছিরিভাবে কাটা, যেন ওদের কেউ কুপিয়েছে, সমস্ত শরীর রক্ত ঝরছে। ওরা বলে উঠল সবুজ আমার সাথে চল, তোর সাথে আমরা থাকতে পারছি না। আমি চিৎকার করে বলতে চাচ্ছি তোমরা কারা, আমাকে মেরো না, কিন্তু আমি যেন বোবা হয়ে গেছি, কথা বেরোচ্ছে না, আমি যেন জমে গেছি, আমি কি করবো বুঝতে পারলাম না। ভাবলাম আজ হয়তো শেষ দিন, আর বাঁচতে পারবো না। দেখলাম ওরা আমার দিকে বাড়াচ্ছে, হাত বাড়াচ্ছে এবং আমাকে ধরার জন্য। তারপরে কি হয়েছে জানি না, সকালে কে যেন আমার হাত ধরে ডাকছে, চোখ মেলে দেখি আমি মন্দিরের সামনে পড়ে আছি। আমি ভাবতেই পারছি না মন্দিরের সামনে কি করে এলাম, আমার বাড়িতে খবর দিল কে, বাড়ি থেকে কে আসলো, মানুষ চর হলো এবং বাবা মা এসে আমার কাছে জানতে চাইলো যে আমি এখানে আমি কেন। আমি ওদের বললাম যে শাকির আর ইমরান আমাকে ডেকে এনেছিল মন্দিরে এখানে গল্প করতে। শাকির আর ইমরানের কথা শুনে আমি আমার দিকে আবারও কেমন আমার দিকে কেমন হয়ে তাকিয়ে রইল। ওদের কথা ওদের বললাম যে এখানে এসে দেখি যে শিউলি গাছের নিচে কত ফুল পড়ে আছে। শিউলি গাছের কথা শুনে সবাই অবাক হলো। দেখলাম আমার ডান পাশ থেকে সবাই সরে দাঁড়ালো। আমাকে যে এসে আমাকে সেদিকে তাকাতে বললো, আমি দেখলাম অবাক দৃষ্টিতে দেখলাম শিউলি গাছটা মরে কাঠ হয়ে আছে। তারপর আমি ওদের সব খুলে বললাম। চাচা আমাকে বললো 2 বছর আগে শাকির আর ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 4 দিনের মাথায় ওদের ক্ষতবিক্ষত দেহ মন্দিরের সামনে পাওয়া যায়। সব শুনে আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তারপর অনেক দিন অসুস্থ ছিলাম, হুজুর কবিরাজ দেখিয়ে আল্লাহর দোয়ায় ভালো আছি এবং আমি আজও বিশ্বাস করতে পারি না সেই রাতের কথা। আজও সেই চোখ দুটোর কথা মনে পড়লে সারা শরীর শিউরে ওঠে। এই ছিল ঘটনা এবং ইমেলটা ভালো লাগলে তিনি শেয়ার করতে বলেছেন। আমার মনে হয় ঘটনাটি মোটামুটি আপনাদের ভালো লেগেছে। আমরা আশা করবো সেটাই। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned, Radio Phutti, and don't stop the Phutti.
Exclusively on FusionBD.com.
Bhoot FM, the night comes alive. With Grammy Form.
ওয়েলকাম ব্যাক। আবারও একবার ফুটা ফিল্মে স্বাগত জানাচ্ছি আপনাকে। নতুন অডিও ক্লিপ তো শুনছি, চলুন নতুন অডিও ক্লিপ শুনতে শুনতে মাঝখানে একটা পুরনো অডিও ক্লিপ শুনে আসি। এবং আজকে ইনফ্যাক্ট মাসুম আমাকে একটু আগেও বলছিল যে আমরা সব সময় মানে অনেক ঘটনা রিপিট করি না বিভিন্ন সময়, কিন্তু অডিও ক্লিপগুলো কিন্তু খুব কম রিপিট করা হয়, বলতে গেলে করা হয় না। তো আজকে যেমন সুযোগ রয়েছে, চলুন আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসি।
কেমন আছেন জানতে চাইবো না, সবাই বলে আপনি ভালোর দলে, আর আমিও সেটাই বিশ্বাস করি। আমি জাকিয়া বনচ্ছি থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার এক মামা শ্বশুরকে নিয়ে। ঘটনাটা ভয়ের কিনা যায় না, বাট নিঃসন্দেহে অস্বাভাবিক। শুরুতেই আমি বলবো ঘটনার সব ক্যারেক্টার এবং প্লেগুলোর কথা, কারণ আমি চাই যে কোনো লিসনার যদি ঘটনাটি সম্পর্কে আরো বেশি ইন্টারেস্টেড হন যেন ওনারা সরাসরি ওখানে যেয়ে ঘটনাটি দেখতে পারে। তো যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। যার ঘটনা, তিনি আমার বড় মামার শ্বশুরের খুব কাছের ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। ওই মামার নাম জামালউদ্দিন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা ফকির বাজার গ্রামে। আর আমার নানা শ্বশুরের বাড়ি তার পাশের গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ গ্রাম। তো পাশাপাশি দুটো গ্রাম, ওনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন এবং দুটি গ্রামই ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি। ওই এলাকার সকলেই ঘটনাটি সম্পর্কে জানে। সময়টা যখন ঘটনাটা ঘটে, সময়টা 1985 সালের দিককার কথা, যখন জামালউদ্দিন মামার বয়স 21-22 বছর এবং আমার বড় মামা শ্বশুরও সেম এইজের। ওই সময়টাতে সাডেনলি কলেরা এবং ফিভার হয়ে জামালউদ্দিন মামা মারা যান। তো মারা যাওয়ার পরে যেহেতু আমার নানা শ্বশুরের পরিবার তাদের খুব কাছের ছিল, তারা সরাসরি থেকে জানাজা দাফন কাফন এবং কবর দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো আমার নানা শ্বশুর যিনি জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করেন, উনি ঘটনার সাথে উনি এখনো বেঁচে আছেন। এছাড়াও রিলেটিভ সহ গ্রামের অনেক লোক যারা ওই সময় উপস্থিত ছিলেন তারাও এখনো বেঁচে আছেন এবং তারাও ঘটনাটার সাক্ষী। একটা সময় পর্যন্ত নিয়মিত কবর জিয়ারত, দোয়া কালাম, বিভিন্ন সময় মিলাদ দেওয়া, দেখাশোনা এগুলো চলতে থাকে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে এগুলো কমে আসে। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ঘটনা হলো, যে মানুষটা মারা গেল সেখানে তো সব শেষ হয়ে গেল, সেখানে আবার ঘটনা কি? বাট ঘটনাটি বেসিক্যালি ওখান থেকেই শুরু হয়। জামালউদ্দিন মামা মারা যাওয়ার আনুমানিক 7-8 বছর পরে, অ্যারাবাউট 1992 অর 1993 এই সময়ের কথা, একদিন সকালবেলা 10-11টা হবে, ওই সময়ে জামালউদ্দিন মামা ইন্ডিয়ার পাশের যে বর্ডারটা আছে ওই বর্ডার দিয়ে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়া একেবারে উলঙ্গ অবস্থা হেঁটে হেঁটে গ্রামের দিকে আসতে। তো ওনাকে দেখে একটু প্রথমত চিনতে কষ্ট হলেও পরবর্তীতে সবাই ওনাকে চিনতে পেরেছে। তো যেহেতু সময়টা সকাল 10-11টা, ওই সময়ে মাঠে অনেক লোকজন ছিল, কৃষিকাজে গরু চড়াচ্ছিল এরকম লোকজন, তো তারা সবাই ওনাকে দেখে মানে জিন ভূত মনে করে, অনেকেই দৌড়ে বাড়িতে চলে যায় কেউ ওই জায়গায় ফ্রেন্ড হয়ে যায়। এবং জামালউদ্দিন মামা যেটা করে সেটা হচ্ছে উনি সরাসরি আমার নানা শ্বশুরের বাড়িতে চলে আসেন। এসে আমার নানা শ্বশুরের ঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটাতে উঠে বসে থাকেন। উনি কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলেন না। তো আমার মামা শ্বশুর এবং আমার নানা শ্বশুর ওনারা ঘটনাটা দেখে, তো ওনারাও মানে খুবই খুবই অস্বাভাবিক একটা ঘটনা। ওনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে সম্ভব যে মানুষটাকে আমরা নিজের হাতে জানাজা পড়ালাম, গোসল করালাম, দাফন কাফন করালাম, সেই মানুষটা কিভাবে 7-8 বছর পরে ফিরে আসতে পারে। ওনারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওনারাও প্রথমত বিষয়টিকে জিন ভূতের কোনো কিছু মনে করছিলেন। যাই হোক, একটা সময় পরে আমার নানা শ্বশুর তার বাবা মাকে তার বাড়িতে সংবাদ দিলেন, তার বাবা মা আসলেন এবং ইতিমধ্যেই গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেল তাকে দেখার জন্য এবং ঘটনাটি জানাজানি হয়ে গেল। তো তার বাবা মা এসে তারাও প্রথমত একটু কনফিউজড, অ্যান্ড দেন তারা জামালউদ্দিন মামার একটা জন্মদাগ ছিল সেটা দেখে তার সাথে কথাবার্তা বলে আরো কিছু বিষয় নিশ্চিত হয়ে তিনারা এইটুকু নিশ্চিত হলেন যে এটা জামালউদ্দিন মামা। তারপরে ওনারা জামালউদ্দিন মামাকে কাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত সবাই ওনার সাথে অস্বাভাবিক আচরণ করতো, কারণ ওনাকে কেউ স্বাভাবিক মানুষ হিসাবে মনেই করতো না। সবাই মনে করতো যে উনি জিন ভূত বা কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আসলে অভ্যস্ত হয়ে যাই সবকিছুতেই একটা সময়। ধীরে ধীরে জামালউদ্দিন মামার সাথেও সবাই স্বাভাবিক আচরণ সাধারণ আচরণ করতে থাকে। তো এবং এরপর থেকেই জামালউদ্দিন মামার লাইফে শুরু হয় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা। যেমন উনি যদি কোনো জিনিস পছন্দ করে, কারো কোনো জিনিস পছন্দ করে, যেমন ধরেন আপনার কোনো শখের জিনিস বা খুব ফেভারিট জিনিস, সেটা উনি কিভাবে যেন বুঝে যায় যে এটা মানুষের ফেভারিট জিনিস। যেমন একটি ঘটনা আমি বলতে চাই, গ্রামের একজন লোক যার একটি মোটরসাইকেল ছিল সেটি তার খুবই পছন্দের, তো জামালউদ্দিন মামা তার কাছে তার ওই মোটরসাইকেলটি চাইলো, কিন্তু ভদ্রলোক দিল না জামালউদ্দিন মামাকে মোটরসাইকেলটা। না দেওয়ার পরে একদিন পরেই তার মোটরসাইকেল গায়েব। তো মোটরসাইকেল চুরি করতে জামালউদ্দিন মামাকে কেউ দেখে নাই, নিয়ে যেতেও কেউ দেখে নাই, কিন্তু মোটরসাইকেল জামালউদ্দিন মামার বাড়িতে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে ওনাকে যথারীতি ধরে এনে গ্রাম্য সালিশ বিচার এবং ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। শিকল দিয়ে বেঁধে রাখার পরে শিকল শিকলের জায়গায় রাতটা পার হতেই জামালউদ্দিন মামা তার বাড়ি। এরকম অনেক ঘটনা ঘটেছে যে উনি ওনাকে এই ধরনের ঘটনায় 4-5 বার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একই ধরনের ঘটনায় উনি 6-7 বার ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানায় ওনাকে আটকে রাখা হলে একইভাবে উনি আগের দিন নিয়ে যায়, পরের দিন নিয়ে বাড়িতে চলে আসে। কিভাবে চলে আসে, কিভাবে ছুটে, এগুলোর কোনো উত্তর ওনার কাছ থেকে পাওয়া যায় না এবং থানা থেকেও এগুলোর কোনো সদুত্তর পাওয়া যায় না যে উনি কিভাবে ছুটে গেল বা কিভাবে উনি বের হলো। তো যাই হোক, এছাড়া জামালউদ্দিন মামার এখন তো নিয়ার অ্যাবাউট 60 বা 65 বয়স, উনি বিয়ে করেছেন, ওনার দুটি মেয়েও আছে, তাদেরকেও উনি বিয়ে দিয়েছেন। জামালউদ্দিন মামা কিছুই করেন না বা কারো কাছ থেকে দান বা ভিক্ষা কিছুই চান না, কিন্তু ওনার সংসার দিব্যি বহাল তবিয়তেই চলে। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে যে আমার হাজবেন্ড বা আমরা যখন ওনার বাড়িতে গেছি উনি কোনো বাজার নাই, মামি হয়তো ওনাকে বলছে ঘরে তো কিছুই নাই, আত্মীয় স্বজন আসছে কি করি। জামালউদ্দিন মামা খুবই নিশ্চিন্ত একটা ভঙ্গিতে বলতো চলে সব চলে আসবে, এবং দেখা যেত যে ঘন্টা খানিকের মধ্যেই একজন লোক প্রচুর বাজার মুরগি, 4-5টা মুরগি, গরুর গোশ, পোলাও চাল ইত্যাদি সহ নানান ধরনের বাজার নিয়ে চলে আসে। জামালউদ্দিন মামাকে কখনোই প্রশ্ন করে কোনো সদুত্তর পাওয়া যায় না যে এই লোকটিকে বা বাজার থেকে কখন কিভাবে এই জিনিসগুলো আসলো, কোথা থেকে আসলো। আরেকটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামাকে এছাড়াও উনি নিজে মারা যাওয়ার পরে ওনাকে কবর দেওয়ার 7-8 বছর পরে উনি আবার আসেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অনেক লোক, ইভেন আমার হাজবেন্ডও তাকে কয়েকবার জিজ্ঞেস করেছে। আমার হাজবেন্ডকে উনি খুবই আদর করেন ভাবনা হিসাবে, কয়েকবার জিজ্ঞেস করেছে যে মামা আপনি এই সময়টাতে কোথায় ছিলেন। জামালউদ্দিন মামা এটার কোনো উত্তর দেন না এবং উনি খুবই অপছন্দ করেন এই বিষয়ে ওনার সাথে কেউ কথা বললে। এমনকি একবার উনি আমাদের বাসায় এসে আমার যে ছোট দেবর তার একটা খুব পছন্দের ক্যামেরা ছিল, উনি ওইটা চাইলো, তো আমার দেবর যথারীতি তাকে ক্যামেরাটা দিল না। না দেওয়ার পরের দিন ক্যামেরা নাই, ক্যামেরা যখন নাই তখন আমরা যেহেতু ওনার সম্পর্কে জানি ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে মামা এরকম ক্যামেরাটা, তখন উনি হেসে দিয়ে ক্যামেরাটা আবার আমাদেরকে দিয়ে গেল। একটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামা উনি কখনো কালারফুল কাপড় পরেন না, উনি সবসময় সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরেন, আর উনি কখনো মানে সাধারণ কোনো সিরামিকে ওনার খাবার দাবার খান না, উনি সবসময় বদনা দিয়ে পানি খান এবং যে প্লেট বাসন উনি ইউজ করেন সেগুলো সবই কাঁসার। আরেকটা ব্যাপার হয় উনি বিভিন্ন সময় উনি গায়েব হয়ে যান, 2 মাস কখনো কখনো তারও বেশি সময় বা কখনো তার কিছু কম সময় উনি গায়েব হয়ে থাকেন, কোথায় যান এইটারও উত্তর উনি কখনো দেন না। তো একবার উনি এরকম গায়েব হয়ে গেছেন, তো সেই সময়টাতে ওনাকে খোঁজাখুঁজি করতে করতে আমার ওনার যে বাড়ি আর কি, ওনার যেখানে ফকির বাজারের পাশে একটা রাবার বাগান আছে যেটা নাম ওই এলাকার লোকজন সবাই জানেন, ওনাকে খোঁজাখুঁজি করতে করতে 7-8 দিন পরে ওনাকে পাওয়া যায় যে উনি ওই রাবার বাগানে একটা দোলনার মতো জিনিস গাছের সাথে ঝুলিয়ে ওখানে উনি শুয়ে আছেন এবং ওখানে আরো 7-8 জন লোক যারা রান্না বান্না করছে এবং নিয়মিত ওনাকে খাওয়াচ্ছে। সেই লোকগুলোকে ওই এলাকার কেউ চেনে না, ওনারা কোথা থেকে আসছেন বা তারা ওনারা কেউ চেনে না, কিন্তু ওই লোকগুলোর সাথে জামালুদ্দিন মামা থাকে। এবং এই এটা যখন ওনাকে যখন এভাবে পাওয়া যায় তখন আমার হাজব্যান্ড এবং তার আরো 2 ফ্রেন্ড ওখানে যায়, যে মামাকে বলে যে আমরাও তোমার সাথে থাকবো একদিন, বা মামা বলে যে না তোরা ছোট মানুষ তোরা এখানে থাকতে পারবি না তোরা চলে যা। ওদেরকে কোথা থেকে ওনার কাছে এগুলো আসে কেউ জানে না, ওদেরকে অনেক চকলেট টকলেট দিয়ে বিদায় করে দেয়। তো ঘটনাটা আসলে ভয়ের হয়তো বা না, বাট আমার যখন বিয়ে হয় আমি বিয়ের পরে এই ঘটনাটা শুনি, শোনার পরে আমি এটা প্রথমত কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পরে আর কখনো ফিরে আসবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এই প্রশ্ন অনেকবার মেলানোর চেষ্টা করেছি যে কিভাবে একজন মানুষ মারা যাওয়ার 7-8 বছর পরে ফিরে আসতে পারে, এই প্রশ্নের আমি কোনো উত্তর আজও খুঁজে পাইনি। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই।
Okay guys, this is Ananta.
The night comes alive with Grounding Form.
Welcome back. আবারও একবার ফুটেশনে স্বাগত জানাচ্ছি আপনাকে। নতুন অডিও ক্লিপ শুনছি, চলুন নতুন অডিও ক্লিপ শুনতে শুনতে মাঝখানে একটা পুরনো অডিও ক্লিপ শুনে আসি। এবং আজকে ইনফ্যাক্ট মাসুম আমাকে একটু আগেও বলছিল যে আমরা সবসময় মানে অনেক ঘটনা রিপিট করি না বিভিন্ন সময়, কিন্তু অডিও ক্লিপগুলো কিন্তু খুব কম রিপিট করা হয়, বলতে গেলে করা হয় না। তো আজকে যেমন সুযোগ রয়েছে চলুন আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, অ্যান্ড হ্যালো অল দ্য লিসেনার্স অফ ট্রুথ এফএম। আমি যে ঘটনা আজকে শেয়ার করব সেটা ঠিক আমার সাথে ঘটে যাওয়া না, সেটা আমার একটা ফ্রেন্ডের ঘটনা, এবং ঘটনাটা কতটুকু ভৌতিক আমি জানি না, বাট ভেরি আনইউজুয়াল অ্যান্ড আনএক্সপ্লেইনেবল আমি এটা বলবো। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড রিসেন্টলি একটা বাড়ি কেনে লন্ডন থেকে বেশ কাছেই, আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতে চাচ্ছি না, বাট এতটুকু বলি লন্ডন থেকে অনেক কাছে এবং চারিদিকে 3 দিকে ফরেস্ট এবং সামনে থেকে রাস্তা। সো বাড়িটা বেশ ভৌতিক বলা যায় বা নিরিবিলি বলা যায়। বাড়িটা 7-bedroom হাউস এবং ম্যাসিভ গার্ডেন উইথ ইট। আর আমার ফ্রেন্ডরা ফ্যামিলি মেম্বার দে আর 3 অফ দেম, উইচ ইজ হিমসেলফ হিজ ওয়াইফ অ্যান্ড দে হ্যাভ 5 ইয়ার্স ওল্ড অফ ডটার। তো তারা যখন বাসাটা কিনে, প্রিভিয়াস ল্যান্ডলর্ড ছিল একজন পাকিস্তানি লোক। যাই হোক, বাসাটা সাথে বাসাটা 7-bedroom হাউস এবং তার গার্ডেনের সাথে একটা এক্সটেন্ড ছিল যেটা মেইন বাসার সাথে কানেক্টেড, এবং এক্সটেন্ডটা করা হয়েছিল বাচ্চাদের প্লে রুম হিসাবে। ঘটনাটা এই রুম কেন্দ্রিক। তারা যেহেতু রিসেন্টলি উঠেছে, তারা ঠিকভাবে বাসাটা এখনো ভালো করে দেখে নেয়নি। সো একদিন আমার ফ্রেন্ডের ওয়াইফ যখন বাসায় একাই ছিলেন, সো সে চিন্তা করলো সে একটু ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখবে। সো সে ওই কানেকটিভ প্লে গ্রাউন্ডে যায়, যেটা সর্ট অফ এ রুম, স্মল রুম অর কাইন্ড অফ এ বিগ রুম ফর বা কিডস টু প্লে। সো অ্যাজ সুন অ্যাজ সে মেইন দরজাটা ওপেন করে ওই প্লে গ্রাউন্ডের, সাথে সাথে সে একটা মেসেজ পায় উইচ ইজ সেজ ওয়েলকাম। সো ইটস কাইন্ড অফ সে যখনই দরজাটা ওপেন করে দ্যার ইজ এ মেসেজ কামস, মেসেজ অ্যানাউন্সড অ্যাজ ওয়েলকাম। সো সে একটু ঘাবড়ে যায় এবং সে পিছে চলে আসে এবং চিন্তা করে যে হোয়াট ওয়াজ ইট, বাট সেম টাইম সে রিয়েলাইজ বা চিন্তা করার চেষ্টা করে যে দ্যাট কুড বি সাম সর্ট অফ ফিচার, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো সে চিন্তা করে ওকে দ্যাট এটা স্বাভাবিক, এবং সে ভিতরে যায়, সে মোটামুটি সব কিছু দেখে এবং নাথিং ওয়াজ রিয়েলি হ্যাপেনিং। সো সে চলে আসে, বাট তার মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে কেন এই ধরনের ওয়েলকাম মেসেজ অ্যানাউন্সড হলো। সো সে তার হাজব্যান্ডকে ফোন করে এবং বলে যে এই ধরনের একটা ঘটনা হয়েছে, সো তুমি ল্যান্ডলর্ডকে ফোন প্রিভিয়াস ওনারকে ফোন করো এবং ট্রাই টু ফাইন্ড আউট যে এই ধরনের কোনো ফিচার এই ডোরের সাথে লাগানো ছিল কিনা। সো আমার ফ্রেন্ড প্রিভিয়াস ওনারকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, কিন্তু আমার অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য প্রিভিয়াস ওনার, যে এই ধরনের কোনো ফিচার ডোরের সাথে ছিল না বা থাকার কথা না, সে কখনো দেখেনি সো বা সে কখনো শোনেনি। সো তারা এই ঘটনা বা এটা শোনার পরে তারা বেশ ওয়ারিড হয়ে যায় এবং চিন্তা করে দ্যাট সামথিং আনইউজুয়াল, বাট তারা এটাকে টেক ইট ইজি হিসাবেই নেয়। কিন্তু আমার ফ্রেন্ডের মিসেজের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং তারা দুজন আবার রিচেক করার জন্য যায়। তো যখন সেকেন্ড টাইম আমার ফ্রেন্ড এবং তার মিসেজ ওই ডোরে যায় এবং ডোরটা ওপেন করে, এই ধরনের কোনো মেসেজই তখন আর অ্যানাউন্সড হয় না। সো দ্যাট ওয়াজ লাইক এ ওপেনিং ডোর উইদাউট এনি নয়েজ অর উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট। তো তখন তারা আর একটু ঘাবড়ে যায়। তখন আমার ফ্রেন্ড তার মিসেজকে বলে যে তুমি হয়তো বা অ্যাবসেন্স মাইন্ড এটা শুনেছ, সো জাস্ট ফরগেট ইট। সো তারা এইভাবে এটাকে রেখে দেয় এবং বেশ কিছুদিন চলতে থাকে। বাট আমার ফ্রেন্ডের মিসেজের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং সে আবার রিচেক করার জন্য বা নিজেকে এনশিওর করার জন্য আবার ওই ওই রুমে যায় এবং একাই যায় সেবার থার্ড টাইম। এবং যখন সে দরজাটা ওপেন করে, একটু ভয় ভয় ওপেন করে, বাট ফর্চুনেটলি কোনো ধরনের কোনো মেসেজ তখন আর কোনো অ্যালাউন্স হয় না। যেহেতু কোনো মেসেজ হয় না, সো শি থট ইট কুড বি হার অ্যাবসেন্স মাইন্ড শি হ্যাড হিয়ার্ড ফার্স্ট টাইম। বাট ভেরি স্ক্যারিয়ার অ্যান্ড আনইউজুয়াল থিংস হ্যাপেন্ড। সে যখন ওই রুম থেকে বের হয়ে আসতে যায় এবং যখনই সে পাটা বের করে রুম থেকে, এবং সাথে সাথে একটা মেসেজ অ্যানাউন্সড হয়, সেটা ছিল গুড বাই, যেটা আগে কখনোই হয়নি। সো শি ওয়াজ রিয়েলি স্ক্যাড অ্যান্ড ফ্রিকড আউট। সো সে দৌড় দিয়ে মেইন ঘরে চলে আসে এবং তার হাজবেন্ডকে আবারই ফোন দেয় এবং ফোন দিয়ে ঘটনাটা বলে। এই ঘটনার পরে তার হাজবেন্ড, উইচ ইজ মাই ফ্রেন্ড, বিকেম ইভেন মোর ওয়ারিড এবং তারা ল্যান্ড প্রিভিয়াস ওনারকে ফোন দিয়ে ঘটনা জানতে চায় যে এইটার কারণ কি। তখন প্রিভিয়াস ওনার তাদেরকে বলে, আচ্ছা এরকম কোনো কারণ হওয়ার কথা না, বাট ইফ ইউ রিয়েলি ইনসিস্ট হি উড বি কামিং one day and he'll be talking about something. So somehow he come and they speak together, then they're kind of having some sort of digging those issue. So according to last previous owner, she bole she jakhon basha ta kinechilo, she kinechilo at a britto English couple er kach theke. এবং অ্যাকর্ডিং টু দোজ ইংলিশ কাপল, যে ওই যে এক্সট্রা এক্সটেন্ডেড কিডস প্লেগ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল ওইটার বর্ডার সহ বর্ডার বরাবর ঠিক আন্ডারগ্রাউন্ডে আর একটা রুমের মতো বা ছোট্ট একটা ফ্ল্যাটের মতো আছে, যেটা উপর থেকে বোঝার কোনো উপায় নেই বিকজ অফ উপরে প্লেন গ্লাস। সো তারা শুনে বিশেষ একটু আশ্চর্যই হয় যে এই ধরনের কেন, বরং আন্ডারগ্রাউন্ডে আরো একটা প্রপার্টি থাকলে প্রপার্টিটার দামটা আরো বেড়ে যেত, কিন্তু তাহলে তুমি কেন এটা হাইড করছো। তখন সে বলছে যে ইউ শুড নট ইভেন নোয়িং দিস অ্যান্ড ইউ ডোন্ট রিয়েলি জাস্ট ডোন্ট বদার অ্যাবাউট ইট, সো লেট ইট বি হাউ ইট ইজ অ্যান্ড স্টপ গোয়িং দ্যার, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ সাইড। যাই হোক, আমার ফ্রেন্ড এবং তার মিসেজ আসলে ওইখানে থেমে থাকে না, তারা কিছু প্রফেশনাল বিল্ডারদেরকে কল করে এবং তাদেরকে বলে যে এখানে ডিগ করে দেখতে যে আসলে কি আছে। সো প্রফেশনালরা এসে তারা ওইখানে ডিগ করে এবং তাদের ডিগ করতে হয় নিয়ারলি অ্যাবাউট 7 feet। তারা যখন 7 feet মতো ডিগ করে তখন তারা একটা অবজেক্ট পায় এবং অবজেক্টটা ছিল একটা ডোর, এবং তারা অলসো দে ক্যান ফাইন্ড আউট দে ফাউন্ড আউট সাম সর্ট অফ শেপ অফ এ রুম অর সাম সর্ট অফ এ বিল্ডিং। এবং ভেরি আনইউজুয়াল যে রুমটার দরজাটা ছিল বড় একটা তালা দেওয়া এবং তালাটা সিল করা, এবং এইটা দেখার পরে বিষয়টা এতই আনইউজুয়াল ছিল যে বিল্ডাররা ভয় পেয়ে যায় এবং তারা আর ফার্দার যেতে অস্বীকার করে। তারা ওইখানেই বলে যে তারা আর এটা করতে চায় না এবং তারা ওইখানে কুইট করতে চায়, এবং তারা অলসো জানায় যে এটাই ভালো হবে যে তোমরা জায়গাটাকে আবার ভরে ফেলো এবং ডোন্ট গো ফার্দার, জাস্ট ইগনোর ইট। আমার ফ্রেন্ড তারপরে একটু কাউন্সিলে খোঁজ নেয় যে আসলে কাউন্সিলের এই ধরনের কোনো পারমিশন কোনো কালে ছিল কিনা, অথবা আসলে বিষয়টা কি, এবং অ্যাকর্ডিং টু কাউন্সিল যে আসলে ওইখানে এই ধরনের কোনো কিছু কোনো কালে পারমিশন করা হয় নাই বা তাদের জানা মতে নেই। সো বিষয়টা বেশ আনইউজুয়াল, এবং তারপর থেকে তারা ওই প্লে জোনে যাওয়াটাও বন্ধ করে দেয় বা ওইখানে তারা যায় না এবং ট্রাই করে অ্যাভয়েড দোজ লাইন। সো তারপর থেকে আর নতুন কোনো বা কোনো ধরনের কোনো সমস্যা বা ঘটনা ঘটেনি, তারা ভালোই আছে। So এটাই ছিল আমার ঘটনা, হোপফুলি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেইন রাসেল ভাই ফর লিসেনিং মাই স্টোরি অ্যান্ড আল্লাহ হাফেজ। ঠিক আছে, জিন্দাবাদ, বাই, আল্লাহ
হাফেজ। শুনছেন সবসময় রেডিও 88.1 FM, চলছে ভূত এফএম।
আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম, আজকে কোনো অতিথি নেই, আজকে রয়েছে অনেকগুলো ইমেইল আর অনেকগুলো স্টোরি যেগুলো আপনারা শুনে ফেলেছেন অলরেডি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা অডিও ক্লিপ শুনবো আমরা, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনার ভালো লাগবে। সো স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, চলে শুনেছি।
আমি আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটার সঙ্গে আমার নামের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার পেশার একটি সম্পর্ক আছে, যার কারণে আমি আমার নামটা বলছি না। পেশায় আমি একজন বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার অভিনয়শিল্পী। আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি ঢাকা শহরের খুব কাছেই একটি গ্রাম আছে, যে গ্রামটিতে আমরা যারা টেলিভিশন বা সিনেমার অভিনয়ের সঙ্গে জড়িত এখানে এই গ্রামটি সবাই চেনেন। তো ঘটনাটি ঘটেছিল গত পুজোর কিছুদিন আগে। আমরা গিয়েছিলাম ওই গ্রামটিতে একটি পুজোর নাটক করার জন্য। নাটকটির একটি দৃশ্যে একটি দৃশ্য এমন ছিল যে আমার স্ত্রী মারা গেছেন এবং আমি স্ত্রীর যে চিতার, সেটা আমার স্ত্রীর ডেড বডি যখন দাহ হচ্ছে চিতার, আমি সেই চিতার সামনে একাকি দাঁড়িয়ে। আমাদের ডিরেক্টর যিনি ছিলেন উনি জিনিসটাকে প্রপারলি করার জন্য বা একটু লুক্রেটিভ করার জন্যই ওই এলাকার যে শ্মশান আছে সেই শ্মশান কর্তৃপক্ষের অনুমতি নিলেন যে আমরা ওই শ্মশানটিতে কাজ করতে চাই। আমরা সবাই মিলে মোটা ওই শ্মশানটিতে গেলাম। যখন আমরা কাজ শুরু করতে গিয়েছি তখন অলমোস্ট বিকেল হয়ে গেছে। কাজ হতে হতে বা আমরা যখন শেষ দৃশ্য যখন ধারণ হয়, আপনারা যারা অভিনয় যারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো তারা অনেকেই জানেন, কিছু দৃশ্য ক্লোজে নেওয়া হয় যেটা খুব কাছ থেকে নেওয়া হয়, কিছু দৃশ্য থেকে লং শটে নেওয়া হয় মানে অনেক দূর থেকে। তেমনি একটি দৃশ্য ছিল যে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে চিতাটি জ্বলছে, সেই চিতার আলোতে আমার মুখ উজ্জ্বল হয়ে আছে। সো এই দৃশ্যটি ধারণ করার জন্য আমার ইউনিটের সকলে আমাকে একা রেখেই অনেক দূরে কমপক্ষে প্রায় 30-40 ফিট দূরে যে অবস্থান করছিল ক্যামেরাটা ওখানে বসানো ছিল। আর এখানে একটি কথা বলে রাখা ভালো, দৃশ্যটি এত সুচারুভাবে দৃশ্যায়ন করা হচ্ছিল যে আশেপাশে যে সনাতন ধর্মের মানুষ ছিলেন তারা সকলেই ভেবেছেন যে এখানে সত্যি কেউ মারা গেছেন, তার দাহ তারপর ওনারা যখন বুঝতে পারেন যে না এখানে দাহ হচ্ছে না আসলে শুটিং হচ্ছে, তখন আস্তে আস্তে তারা একটু দূরেই দাঁড়ান। কিন্তু ঘটনা শুরু হয় সিনটি আমি যখন সেই দৃশ্যটি করি তখন সূর্য অস্ত যাচ্ছে, মানে সূর্যের আভা আকাশে আছে কিন্তু অন্ধকার অন্ধকারও হয়ে আছে। দৃশ্যটি শেষ হওয়ার পরপরই আমরা সবাই মাইক্রোবাসে উঠলাম আমাদের ক্যাম্পে চলে যাওয়ার জন্য। ওটি ছিল নাটকের শেষ দৃশ্য। আমরা রওনা দেওয়ার সময় এখানে একটি কথা বোধ হয় বলে রাখা দরকার, আমি দুটো সেল নাম্বার ব্যবহার করি, একটি হচ্ছে আমার মিডিয়ার সকল বন্ধুর জন্যই সেটা প্রযোজ্য, সবাই সেটা জানেন, আর একটি নাম্বার একেবারেই পার্সোনাল, মানে আমার বাসার সবাই এবং আমার খুব কাছের বন্ধু ছাড়া ওই নাম্বারটি আসলে মিডিয়ার খুব একটা কেউ জানেন না। যাই হোক, আমরা যখন মাইক্রোতে করে আমরা আমাদের ক্যাম্পে যাচ্ছিলাম তখন আমার একটি ফোন এলো, ওই নাম্বারটাতে, যেই ফোন যেই নাম্বারটি মিডিয়ার কেউ জানেন না। আমার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, ক্লান্ত ছিলাম সারাদিন শুটিং করার ফলে। তারপর কি মনে করে ফোনটি ধরলাম, ওই ফোনটার মধ্যে একটি শো 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 শব্দ হচ্ছিল, কি যেন একটা শব্দ, কে যেন কি বলছিল কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমি বললাম, ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি গাড়িতে আছি, আপনি কিছু মনে না করলে একটু পরে ফোন দেন, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলি। মিনিট দশকের মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যাম্পে। আমি কি মনে করে আমার ওই ফোনটার দিকে তাকাতেই দেখলাম যে লাইনটি কাটা হয়নি, মানে ওই লাইনটা এখনো আছে, কলটা এখনো আছে। আমি আবার ফোনটা কানে নিলাম, কানে নেওয়ার সাথে সাথে আবার সেরকম ওই শো শো শব্দ হচ্ছে, এখন আমি একটি মানুষের পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি, সে কি যেন আমাকে বলছে, কি যেন বলছে, বলছে আমাদের জন্য, আমাদের জন্য, কি যেন বলছে, দু তিনবারই শব্দটা শোনা। তো আমি আবার বললাম হ্যালো হ্যালো কে, আবার তারপরে একটি শব্দ আমার কানে অস্পষ্টভাবেই আমি শুনতে পেলাম, শব্দটা হচ্ছে এরকম অনেক দূর থেকে কেউ বলছে যে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, তারপরে লাইনটা কেটে গেল। ব্যাপারটা আমার কাছে কেমন মনে হচ্ছিল, মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে আমার ইউনিটের সব কেউ কি আমার সঙ্গে দুষ্টুমি করলো নাকি আমি বেরিয়ে মানে কাউকে বুঝতে না দিয়েই হাঁটলাম যে কেউ আমার সঙ্গে এরকম দুষ্টুমি করেছে কিনা। তো আমি নাম্বারটা হয়তো কেউ জানে কিনা যে আমার সঙ্গে এরকম কোনো দুষ্টুমি করেছে কিনা। কারণ টোনটা এমন ছিল আর শব্দগুলো এমন ছিল যে আমি একটু ভয় পেয়েছিলাম, এটা সত্যি। তারপর আমি চিন্তা করলাম যে আমার আমার ফোনটি অটো রেকর্ড হয়, ভয়েস কলগুলো রেকর্ড হয়, আমি ভয়েস কলটা আমি চিন্তা করলাম যে আমি আরেকবার শুনি যে এটা আসলে কি কে বলছিল। যখনই আমি রেকর্ডটা অন করলাম সাথে সাথে আমার ফোনটি বন্ধ হয়ে গেল, চাচ্ছিল না বলে। তারপরে তখন আর আমি যেহেতু আমরা এখন বাসায় ফিরে যাবো, ফোনটা চার্জ নিয়েছি, তার দেখা হলো না। বাসায় এসে আমি রাতে ফোনটা চার্জ দিলাম, ভুলে গিয়েছিলাম রাতের বেলা। সকালে আমার কি যেন মনে হলো, তখন আমি আবার ফোনটা অন করলাম, তখন দেখলাম যে ওই সময় আমার কোনো ভয়েস রেকর্ড নেই, ওই সময় কোনো কল রেকর্ড আমার ফোনে নেই। এবং ওই ফোনটাতে আমার লাস্ট ফোন কল আমি রিসিভ করেছি 3:27, সে আমার বাসা থেকে এসেছিল, এরপরে আর কোনো ফোন নেই। ব্যাপারটা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু আমার ওই লাইনটি হচ্ছে পোস্টপেড, প্রতি মাসে একটি আইটেমাইজ বিল আসে। এরপরের মাসে যখন আমার মেইলে আইটেমাইজ বিলটি এলো, আমার কি যেন হঠাৎ করে মনে হলো, আচ্ছা দেখি তো ওই ওই কলটার কি এলো, কোথেকে এলো, নাম্বারটা আমি তো দেখি। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওই তারিখে দুপুরবেলা আমার বাসার ফোন ছাড়া এরপরে আর কোনো ফোন সেই দিন আমার ফোনে আসেনি। আইপিএমওএস বিলে ওইরকম কোনো বিলে ওইরকম কোনো কলের মানে কোনো নোটিফিকেশন সেখানে ছিল না। আমার কাছে এই ঘটনাটির আসলে কোনো ব্যাখ্যা নেই, আপনাদের কারো কাছে আছে কিনা আমি জানি না। যদি ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
And the night comes alive with drumming form.
যেটা শুনছিলাম সেটা নতুন একটা অডিও ক্লিপ একটু আগে, এবং এখন আমরা আবার একটা পুরনো অডিও ক্লিপে যাব। এবং আশা করছি যে নতুন অডিও ক্লিপটি যে কম্পেয়ার ভালো লেগেছে, আপনি কম্পেয়ার করার সুযোগ পাবেন, এবং যাই মনে আসে না কেন সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/radio.foodie অথবা www.facebook.com/foodfm.russell এই অ্যাড্রেসে গিয়ে আমাকে এবং মাসুম ভাইকে আপনারা লিখতে পারেন যে আপনাদের যা মনে হয় এই ঘটনা নিয়ে, পুরোনো ঘটনাটা বেশি ভালো না নতুন ঘটনা বেশি ভালো, সেটা নিয়েও কিন্তু যাচাই বাছাই করে ফেলতে পারেন। চলুন শুনে আসি আরো একটি ঘটনা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুম খান, স্কটল্যান্ডের রয়্যাল এডিনবার্গ হসপিটালের ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে লাস্ট 2 ইয়ার্স ধরে আছি, সো স্টুডিওতে আসা ইম্পসিবল, বাট দেশে বেড়াতে আসলে ইনশাল্লাহ স্টুডিওতে আসবো। বুথফম আমার খুব প্রিয়, টাইম ডিফারেন্সেসের কারণে রেকর্ডেড এপিসোডসগুলো ডাউনলোড করে শুনতে হয়। আজকের ঘটনাটা ভয়ঙ্কর না হলেও আমার কাছে খুব ইউনিক অ্যান্ড সারপ্রাইজিং মনে হয়েছে। এই ঘটনাটা আমি এক কলিগ জিম জনসন থেকে শুনছি এবং তার পারমিশন নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। এই স্টোরিটা একটা 5 বছর ছেলেকে নিয়ে, যার নাম ক্যামেরন মাকাউই। ক্যামেরন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বসবাস করে তার ফ্যামিলির সাথে। তার ফ্যামিলিতে আছে 3 ভাই ও তাদের মা নর্মা মাকাউই। ক্যামেরনের বাবা তাদের ছেলে চলে গেছেন কয়েক বছর আগে। ক্যামেরন 2 বছর বয়স থেকে কথা বলা শুরু করে, বাট তার কথা ছিল অন্য বাচ্চাদের থেকে ডিফারেন্ট, কারণ ক্যামেরন তার ফ্যামিলি অ্যান্ড রিলেটিভসদের একটা কাহিনী বা ঘটনা বা গল্প বলে বেড়াতেন, কিন্তু তার কথা কেউ কে বিলিভ করাতে পারেনি। সবাই ভাবত যে হয়তো পিচ্চি ছেলে তাই স্বপ্ন দেখছে। ক্যামেরন যখন বুঝার এজ হলো, সে স্টিল তার সেম স্টোরি বলে বেড়াতেন, বাট আরও ডিটেলসে ভাবে ঘটনাটি তার প্রিভিয়াস লাইফ নিয়ে। সে বলতো যে তার স্কটল্যান্ডের ওয়েস্ট কোস্ট থেকে প্রায় 200 মাইল দূরে একটা আইল্যান্ডে থাকত, বারা আইল্যান্ড। সে যখন স্কুলে সামার ভেকেশন পেত, তখন ক্যামেরন ও তার বাবা শেন রবার্টসন, তার মা এবং তার 3 বোন কিছুদিনের জন্য বাড়াতে চলে আসতেন। ওই সময়ে তার নাম ছিল ডেভিড রবার্টসন। তার তখনকার মা এবং 3 বোনের নাম তার মনে নেই। তারা ছিল 3 বোন এবং 1 ভাই
ওখানে খুব ফান করতো। তারা সবাই বাড়াতে একটা বিচের পাশে হোয়াইট হাউসে থাকতো। ক্যামেরন তার বেডরুমের জানালা দিয়ে তাকালে দেখতে পেত বিচ, আর ওখানে প্লেন ল্যান্ড করতো। তাদের একটা ডগিও ছিল যেটা গায়ের রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডগিটাকে তারা খুব লাভ করতো। তার বাবা শেইন রবার্টসন একদিন রোড ক্রস করার সময় একটা ট্রাক তাকে মেরে দেয় এবং তিনি মারা যান। তার এই আগের জীবনের স্টোরি শুনে ক্যামেরনের মা নর্মা ম্যাকাউলি তাকে অ্যাস্ক করলো যে তুমি এখানে কিভাবে আসছো। নর্মা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ক্যামেরন বলল, আমি একদিন বিচে বল নিয়ে খেলতেছিলাম অ্যান্ড সাডেনলি বলটা একটা হোলে পড়ে যায়। আমি হাত দিয়ে নিতে ট্রাই করি বাট এত ডিপ ছিল যে রিচ করতে পারছিলাম না। আমি ওই হোলে নেমে যাই অ্যান্ড সাডেনলি আমি একটা হোয়াইট ড্রেস পরা এক লম্বা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাই এবং সে আমাকে বলল, বাবা তুমি এখানে আসছো কেন? আমি বললাম আমার বল নিতে আসছি। এরপর লোকটা বললেন তুমি চলে যাও, তারপর আমি দেখি আমি তোমার বাসায় চলে আসছি। নর্মা ম্যাকাউলি তার ছেলের কথা শুনে মনে করলো যে প্রবাবলি ক্যামেরনের কোনো প্রবলেম আছে অথবা তার ঘটনাগুলো সত্য। দেরি না করে নর্মা কিছু ডিসিশন নিতে লাগলো। এরপরের দিন ক্যামেরনকে স্কুলে ড্রপ করে তার মা গেল এক সাইকিয়াট্রিস্টের কাছে সাজেশনস নিতে। তার ছেলে যে প্রবলেমটি হয়েছে তা নিয়ে সব কিছু ডক্টরকে ওপেনলি বলে। ডক্টর সব শুনে বললেন যে আপনার ছেলের যে প্রবলেমটা তা নিয়ে রিসার্চ করে এমন কিছু প্রফেশনালস আছে, তাদের মধ্যে একজনকে আমি পার্সোনালি চিনি। সে হলেন ইউএসএ এর পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এর মেডিকেল স্কুলের সিআরএস চাইল্ডহুড রিইনকার্নেশন সিন্ড্রোমের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর টিম হার্ডি। সো কয়েকদিন পর নর্মা ডক্টর টিমের সাথে ফোনে কনভারসেশন করে অ্যান্ড ক্যামেরনের ব্যাপারে সব বলে। দেন ডক্টর বলল যে সে নাকি কারেন্টলি চাইল্ডহুড রিইনকার্নেশন সিন্ড্রোম বা সিআরএস নিয়ে রিসার্চ করতেছে অ্যান্ড ক্যামেরনের কেসটা সে নিজেই হ্যান্ডেল করবে কারণ তার রিসার্চের কাজে আসবে। ডক্টর টিম ওয়ান মান্থ পর স্কটল্যান্ড আসে নর্মা ও ক্যামেরনের সাথে মিট করতে। ক্যামেরনের বাসায় গিয়ে তার সাথে অনেক কথা বললেন। তখন ক্যামেরন তার প্রিভিয়াস লাইফের ঘটনাগুলো ডক্টরের সাথে শেয়ার করেন। ডক্টর টিম স্টোরি শুনে ডিসাইড করলো যে ক্যামেরনের স্কুলে যাবে। স্কুলে গিয়ে মেন্টর্স টিচার্সদের সাথে মিটিং করলো এবং জিজ্ঞাসা করলো ক্যামেরনের সম্পর্কে এবং প্রশ্ন করলো যে ক্লাস বুকস এর মধ্যে বা ক্লাসের মধ্যে এরকম কোনো স্টোরি পড়ানো হয়েছে কিনা। প্রিন্সিপাল এন্ড ক্লাস টিচার্সরা বললেন যে বাড়া নিয়ে কখনো কোনো কিছু পড়ানো বা দেখানো হয়নি স্কুলের হিস্ট্রিতে। তখন ডক্টর টিম বুঝতে পারলো যে এই প্রবলেমটা সলভ করতে একটাই উপায়, সেইটা হলো ক্যামেরন ও তার ফ্যামিলিকে নিয়ে বাড়া যেতে হবে। পরের দিন ডক্টর টিম গুড নিউজ নিয়ে ক্যামেরনদের বাসায় গেল এবং তাকে জিজ্ঞেস করলো, আমরা যদি বাড়া যাই তাহলে কি তোমাদের আইল্যান্ড হাউস সব দেখাতে পারবে? ক্যামেরন জাম্প করে বলল ইয়েস, আর দৌড়াই গেল তার ব্যাগ প্যাক করতে। ডক্টর টিম নর্মা ক্যামেরন এবং তার দুই ভাই গ্লাসগো এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে স্টার্ট করলো বাড়া আইল্যান্ডের উদ্দেশ্যে। প্লেনের উইন্ডোর পাশে বসে ক্যামেরন খুব অস্থির, কবে বাড়ি যাবে। প্লেনটি শেষ পর্যন্ত ল্যান্ড করলো বাড়াতে। প্লেন থেকে নেমে ডক্টর অবাক, ক্যামেরনের কথা অনুযায়ী তাদের প্লেনটি ঠিক ঠিক বিচে ল্যান্ড করলো, নাই কোনো রানওয়ে। ছোট্ট একটা এয়ারপোর্ট বিল্ডিং আছে যেখানে তারা তাদের ডোমেস্টিক কার্যকলাপ করে সারছে। ডক্টর এবং ক্যামেরনের ফ্যামিলি একটা হোটেলে চেক ইন করে এবং সব ডকুমেন্টস রেডি করে পরের দিনের অভিযানের জন্য। পরের দিন ডক্টর টিম বাড়া আইল্যান্ডের হেরিটেজ সেন্টারে গিয়ে এক হিস্টোরিয়ানের দেখা পেল, জর্জ রফায়েল। হিস্টোরিয়ান গত 25 বছর ধরে ওই হেরিটেজ সেন্টারে কর্মরত আছেন। তার সাথে ডক্টর দেখা করে জিজ্ঞেস করলো, শেইন রবার্টসন নামের কেউ কি ওই আইল্যান্ডে থাকে বা থাকতো? হিস্টোরিয়ান বলল, এখানকার পপুলেশন কম বেশি 1000-এর মতো, তাই মোটামুটি সবাইকে সবাই চিনে। তাও শিওর হওয়ার জন্য হিস্টোরিয়ান তার রেকর্ড বুক চেক করলো। কিছুক্ষণ পর ডক্টরকে বলল, সরি ওই নামে কেউ বাড়াতে থাকে না। ডক্টর তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিছুটা মন খারাপ ও হতাশ হয়ে বেরিয়ে এলেন হেরিটেজ সেন্টার থেকে। এদিকে ক্যামেরন খুব অস্থির, তার সে ঘরে যাবে, পুরনো মেমোরি ফেরত পাবে আশায়। সেদিন তারা অনেক খোঁজাখুঁজি করলো, অনেক জায়গায় গেল, শপিং মলে গেল, অনেক জায়গায় গেল, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরনের দেওয়া ডিসক্রিপশন হিসাবে
কিছু চিনতে পারলো না। দিনের শেষে মোটামুটি সবাই ছিল টায়ার্ড। পরের দিন গ্লাসগো ফেরত যাওয়ার জন্য তারা ফ্লাইটের টিকিট করে, অপেক্ষা রইল ফ্লাইটের। এয়ারপোর্টের বিল্ডিং এ বসে জানলা দিয়ে তাকায় ক্যামেরনের চোখে জল দেখে। মা নর্মা তাকে জড়িয়ে ধরলো এন্ড অ্যাস করলো, "What's wrong, baby?" ক্যামেরন বললো, "সে নাকি তার আগের মাকে মিস করতেছে। ডক্টরের কল আসে একটা আননোন নাম্বার থেকে। হ্যালো বলতে ওই পার থেকে ভয়েস আসে, "হ্যালো ডক্টর টিম, হ্যালো আমি হেরিটেজ সেন্টার থেকে হিস্টোরিয়ান রাফায়েল বলছি, আপনারা প্লিজ এখানে চলে আসেন ফাস্ট," এই বলে লাইন কেটে দিল। কিছু বুঝতে না পারে ক্যামেরনদেরকে এয়ারপোর্টে রেখে ডক্টর চলে গেলেন হেরিটেজ সেন্টারে। সেখানে ঢুকে মাত্র হিস্টোরিয়ান ডক্টরকে বলল, "আমি আজ মর্নিংয়ে বারা এস্টেট ওনার্সের আর্কাইভস দেখতেছিলাম এবং সেখানে পাই রবার্টসন নামের এক লোকের ওনারশিপ ডকুমেন্ট, সাথে সাথে আপনার কথা মনে পড়ল এবং রিং করলাম আসার জন্য। আমি আরও দেখতে পাই রবার্টসন নামের এক লোকের এখানে 60 দশকের দিকে একটা এস্টেট এর ওনারশিপ ছিল এবং কমপ্লিট কন্ট্রাক্টটাও আছে। হিস্টোরিয়ানের কথা শুনে ডক্টর কল করলো নর্মাকে, বলল গ্লাসগোর টিকিটস ক্যান্সেল করে ওই হেরিটেজ সেন্টারে সবাইকে নিয়ে জলদি চলে আসতে। টাইম ওয়েস্ট না করে রবার্টসনের সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে ডক্টর টিম, নর্মা, ক্যামেরন এবং তার দুই ভাই রওনা দেন হেরিটেজ সেন্টারে টুরিস্ট ভ্যান করে সেই বাড়িটির খোঁজে। পাকা রাস্তা শেষ হয়ে তারা একটি মাটির রাস্তায় উঠেন এবং তখন ক্যামেরন জানলা দিয়ে একটা পুরনো একটা ঝুপড়ি টাইপের দোকান দেখিয়ে বলল, "এটা মিস্টার অ্যান্ড্রুর ডোনাট শপ ছিল, এখানে আমরা ডোনাট অ্যান্ড টি খেতাম." ধীরে ধীরে ক্যামেরন এই নেবারহুডটা চিনতে পারল এবং বলল, "এই তো আর একটু সামনেই তো আমাদের বাসা." তার কথা শেষ না হতেই তারা রাস্তার শেষ মাথায় এসে যা দেখল সেটা হচ্ছে একটা দুইতলা হোয়াইট বাংগালো ঠিক বিচের সামনে। ক্যামেরন উচ্চস্বরে চিৎকার করে উঠল, "এই তো আমাদের বাসা, আমার আম্মু নিশ্চয়ই বসে আছে ভিতরে." তারা গাড়ি থেকে নেমে দেখল বাড়িটি অ্যাবান্ডেন্ড অবস্থায় আছে। সামনের গেট ওপেন, ডোরের লক নেই। ডোর খুলে দেখলো সবকিছু ডার্টি, খুব অন্ধকার। তারা জানালার পর্দা সরিয়ে দেখতে পেল বিচ। ক্যামেরন পুরো অস্থির, খুব ছটফট করতে লাগলো। হঠাৎ একটা কর্নারে বসে পড়ল এবং কান্না করতে লাগলো। ডক্টর তাকে জিজ্ঞেস করলো, "বাবা কি হয়েছে?" ক্যামেরন বলল, "আমার আম্মুর জন্য মন কানে." কিছুক্ষণ সবাই চুপ ছিল ক্যামেরনের ইমোশন দেখে। তারপর ক্যামেরন তাদেরকে সবকিছু দেখায়, সে কোথায় খেলতো, কোথায় দৌড়াইতো এবং তাদের বাসার ব্যাক সাইডে একটা ছোট একটা ডোর ছিল যেটা দিয়ে তারা ডাইরেক্ট বিচে যেত। কিছুক্ষণ হ্যাপি, কিছুক্ষণ ডিপ্রেসড হয়ে সে বলল, "আমি গ্লাসগো চলে যাব." ডক্টর ইন দ্য মিন টাইম তার ডায়েরিতে নোটস নিতে লাগলো। হাফ অ্যান আওয়ার পর তারা রিটার্ন করলো হেরিটেজ সেন্টারে। ডক্টর টিম হিস্টোরিয়ানকে জিজ্ঞেস করলো যে রবার্টসন ফ্যামিলিতে কেউ কি বেঁচে আছেন বর্তমানে। হিস্টোরিয়ান রাফায়েল বলল, রবার্টসন ফ্যামিলিতে যিনি বেঁচে আছেন তিনি এক আনম্যারিড মহিলা, নাম তার কেটি রবার্টসন, পেশায় একজন বিউটিশিয়ান, লন্ডনে থাকে। উনি 5-7 ইয়ার্স আগে একবার এখানে এসেছিল এবং ওনার বিজনেস কার্ড দিয়েছিল যেটা আমি রবার্টসনের ফাইলে স্টেপল করে রেখে দিয়েছিলাম। ডক্টর সব অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট লিখে নিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন এয়ারপোর্টে লন্ডন যাওয়ার ফ্লাইট করে। ক্যামেরন এবং তার মা কিছু বুঝতে পারলেন না। অবশেষে তারা লন্ডন পৌঁছায় এবং একটা হোটেলে চেক ইন করে। দেন হিস্টোরিয়ানের দেওয়া নাম্বারে কল করে ঘরের নাম নিয়ে। ওই পার থেকে এক মহিলা কল রিসিভ করে বলল, "হ্যালো কেটি রবার্টসন নিয়ে?" ডক্টর তার পরিচয় দিয়ে বেশি কথা না বাড়িয়ে একটা মিটিং সেট করলো। কেটি তার বাসায় ওদের আসতে বলল। ডক্টর, নর্মা, ক্যামেরন এবং তার দুই ভাই গেল কেটির বাসায়। ডক্টর সব কথা পুরোপুরি খুলে বলল কেটিকে। অবাক দৃষ্টিতে তাকিয়েছিল এন্ড তাদের কথা শোনার পর এবার রিপ্লাই করলো কেটি। সে বলল, "আমাদের ফ্যামিলিতে শেন রবার্টসন নামের কোনো ব্যক্তি ছিল না এবং কেউ রোড ক্র্যাশে মারা যাননি। আমার মারা যখন ছোট ছিল তখন সামার ভেকেশনে বারা যেত 2 উইকসের জন্য। মা থেকে শোনা ঘটনা অনুযায়ী একবার 1967-এ মা এবং তার দুই বোন এন্ড এক ভাইকে নিয়ে নানা এবং নানু একসাথে সামার ভেকেশনে বারা যায় 2 উইকস হলিডে কাটাতে এবং আসার আগের দিন মামা সাডেনলি বিচে খেলতে গিয়ে আর কখনো ফিরে আসে নাই। তারা পরে সবাই মামাকে খুঁজতে বের হন বিচে। ছোট একটা আইল্যান্ড বলে তারা ভেবেছিল যে মামাকে খুঁজতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু মামাকে না পেয়ে ওখানকার সিকিউরিটি অথরিটিসদের খবর দেন এবং পুলিশ এন্ড কোস্ট গার্ডসরা মিলে পুরো আইল্যান্ডে চারিপাশে তোলপাড় খোঁজ করেও পেল না। বুক ভরা কষ্ট নিয়ে তারা লন্ডন চলে আসে। ওই ইয়ের ভ্রমণের স্মৃতি হিসেবে রয়ে গেল শুধু ছবি, আর এই ছবিগুলো আমার হেফাজত আছে। কেটির ঘটনা শুনে ডক্টর চেন 1967 এর বারা আইল্যান্ডের ভেকেশনের ফটো অ্যালবাম দেখতে চাইল। কিছুক্ষণ পর কেটি কিছু ধুলোবালো মাখা অনেক দিন পরে থাকা অ্যালবাম নিয়ে আসলো ডাক্তারদের সামনে এবং সেই 1967 এর অ্যালবামটা খুলল। প্রথম পেজ উল্টাতে কেটি ক্যামেরনকে প্রশ্ন করলো যে এই ছবিগুলোতে কাউকে চিনতে পারছ? ক্যামেরন চোখ দুটো বড় করে বলল, এই তো আমি এন্ড আমার তিন বোন। কিন্তু অবাক করে সে বলল, এগুলো তো আমার বাবা মা না। আমার বাবা চুল কম ছিল, অনেক টল ছিল, আমার মা অনেক সুন্দর ছিল, তার চুল ছিল লাল। এই বলে ক্যামেরন আবার কান্না করতে লাগলো। অ্যালবামের কয়েক পেজ উল্টাতেই ক্যামেরন উচ্চস্বরে বলল, এই যে দেখো আমাদের হোয়াইট হাউস, এই যে দেখো আমাদের ডগি, এই যে আমি আর আমার বোন, কিন্তু এটা তো আমার বাবা না। ডক্টর অ্যান্ড নর্মা ছবি দেখে অবাক হয়ে কিছু বুঝতে পারছিলেন না। তারা যে বাংলো অতিথি গেছিল সেই ঘরের ছবি এবং ক্যামেরন যে ডগির কথা বলছিল সেই কালো সাদা ডগির ছবি, কিন্তু ক্যামেরন বলতেছে তার মা বাবা নয়। ঘটনা বুঝতে পারলো না। যদি তারা তখন লন্ডনে থাকতো, দেন হাউ কাম ক্যামেরন তার নিজের বাসার কোনো মেমোরি নেই? ক্যামেরনের ঘটনা অনুযায়ী তার বাবা মা কে ছিল? এইসব কোয়েশ্চেনের কোনো অ্যান্সার পেল না। কেটি উনার নানা ও নানু এর আরো ছবি দেখাইছে, উনাদের লন্ডনের বাড়ির ছবিও দেখাইছে, কিন্তু ক্যামেরন তা কিছু চিনতে পারলো না। অবশেষে ডিনার করে কেটি তাদেরকে বিদায় দেয়। ডক্টর ফাইনাল রিপোর্ট করে ইউএসএ ফিরে যায়। প্রতি বছর কেটি রবার্টসন ক্যামেরনদের বাসায় ক্রিসমাস করতে যায়। সেই মেনেই নিল যে ক্যামেরনের মধ্যে তার সেই 1967 এর হারিয়ে যাওয়া মামা আছেন। এই ছিল ঘটনা রাসুল ভাই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।
ভূত FM. The night comes alive with drumming form.
Welcome back. আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাতুল, শুনছেন সবসময় রেডিও 88.5 FM। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। তো এখন একটা ইমেইল পড়বো। ইমেইলটি এরকম, যিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলছি। হ্যালো রাসেল ভাই, আসসালাম আলাইকুম, কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই ভালো না থাকলেও বলবেন ভালো আছি। আমি মোহাম্মদ সাইদ হাসান, থাকি উত্তরা। এখানে একটা স্কুলে তিনি অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন। তিনি লিখেছেন যে আমি ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা, অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও স্টুডিওতে সে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই আপনি পড়ে শোনালে খুশি হব। আজ যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার এলাকার একটি ঘটনা। ঘটনাটি আমার এলাকার এক চাচির মুখ থেকে শোনা। ঘটনাটা কতটা ভয়ের আমি জানি না, তবে ঘটনাটার ভেতর আমি অদ্ভুত একটা মিল পেয়েছিলাম, তাই আজ ঘটনা শেয়ার করলাম। আমার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা থানার মাথা ভাঙা গ্রামে অবস্থিত। আগেই বলে রাখা ভালো, আমার গ্রামের পাশে বিশাল একটা বিল আছে, আর ঘটনাটি এই বিল থেকে নিয়ে। আজ থেকে প্রায় 21-22 বছর আগে আমাদের গ্রামে তেমন কোনো বাড়িঘর ছিল না। আমার চাচিরা তখন অন্য একটি গ্রাম থেকে এসে এই গ্রামে বাড়ি তৈরি করে। আমার চাচা একটু কম দামে পাওয়ার আশায় একটু ফাঁকা জায়গায় জমি কেনেন। আমার চাচি তখন 9-10 বছরের একটা মেয়ে ছিলেন। চাচা সুন্দরবনে গোলপাতা কাটতে যেতেন এবং চাচিকে মাসের পর মাস একা থাকতে হতো। তেমনি এক রাতের ঘটনা, আমার চাচি হঠাৎ রাতে দেখতে পান বিলের মধ্যে অনেক সুন্দর অনেকগুলো বাতি এবং মিচমিচে আলো জ্বলছে। আলোর শেডটা ঠিক আলোটা ঠিক এরকম যে আলোটা দেখে মনে হচ্ছিল সেটা বাড়ির শেড মনে হয়। এটা সেখানে অনুষ্ঠান হচ্ছে এরকম মনে হচ্ছিল। আমার চাচি ভাবলেন যে এরকম বাড়ি তো শহরে হয় শোনাচ্ছে, তো এখানে কেমন করে এলো? আর রাত হঠাৎ রাতারাতি এখানে বাড়ি বা হলো কিভাবে? আগেই বলে রাখি, ওই সময়ে আমাদের এলাকার দিকে পাকা বাড়ি বলতে কোনো বাড়ি ছিল না, সবারই মাটির বাড়ি, গোলের ছাউনি এবং কিছু কিছু বাড়িতে ছাউনি ছিল। যাই হোক, টিনের ছাওয়াই ছিল। যাই হোক, আমরা আমার আমার চাচি প্রথম দিন ওই ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়লেন। এইভাবে পরের দিন সকালে এই ভাবলেন যে পরের দিন সকালে দেখা যাবে। পরের দিন সকালে ওখানে কিছুই দেখলেন না, কিন্তু পরদিন রাতে ওই একই ঘটনা ঘটল এবং এভাবে এক সপ্তাহ ঘটনাটি ঘটতে থাকলো। যেহেতু আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, তাই চাচি ঘটনাটা কাউকে বলতে পারলেন না। তো একদিন আমার চাচি ভাবলেন যে আজ দেখবো ওখানে কি হয়। এবং ওই দিন রাতে যখন আবার সেটা দেখলেন, তখন কিছু না ভেবে ওই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলেন। আমার চাচি যেদিকে যাচ্ছিলেন ওই দিকে বিলের মধ্যে একটা মাটির ভিটে ছিল। একটা সময় তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওই ভিটেটার কাছে গেলেন এবং তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করছেন। তিনি দেখলেন যে ওইখানে কোনো বাড়ি নেই, বড় ভুল হলো গোল সরা শূন্যের উপর ভাসছে। সরা বলতে মাটির পাতিলের ঢাকনা বোঝানো হয়। তো আমার এবং তার চারপাশে অনেকগুলো বাতি জ্বলছিল আরও এবং চারপাশে বাতি জ্বলছিল এবং সেই কিন্তু তারপরে ঘটল সবচাইতে ভয়ঙ্কর ঘটনা, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না আমার চাচি। এবং চাচি হঠাৎ করে লক্ষ্য করলেন যে তার কোমর পর্যন্ত তিনি পানিতে ডুবে আছেন। কি অদ্ভুত ব্যাপার যে একজন মানুষ, তিনি একটু আগে যেটা দেখলেন যে সরা, তারপরে তিনি দেখলেন যে তার শরীর পুরো পানিতে ডুবে আছে। কিন্তু চাচি স্পষ্ট মনে আছে তিনি বিলের দিকে হেঁটে আসছিলেন এবং তার শরীরের কোনো অংশই ভেজেনি, এমনকি তিনি স্বাভাবিকভাবে হেঁটে আসছিলেন। আমার চাচি তখন বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আমার চাচি বেশ সাহস ছিলেন, তাই তিনি ভাবলেন যখন এসেই পড়েছি তখন দেখি না কি হয়। তিনি পাশের ভিটের উপরে উঠে দাঁড়ালেন, তখন চাচি দেখতে পেলেন কয়েকটা প্রাণী, কিছুটা মানুষের মতো কিন্তু কিছুটা, কিন্তু শরীরটা অনেক ছোট এবং মাথাটা বড় আর চোখ দুটো অস্বাভাবিক বড়, এবং তারা একটু অন্য কোনো একটা বর্ণের। তারা মাটির ভেতর লাঙলের মতো একটা যন্ত্র নিয়ে কি যেন খুঁজছিল। কিন্তু আমার চাচিকে দেখতে পেয়ে নিমিষেই তারা ওই সরা আকৃতির বাহনটার মধ্যে ঢুকে পড়ল এবং চোখের সামনেই উড়ে গেল। আমার চাচি এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সাত পাঁচ না ভেবে আল্লাহর নাম নিয়ে নিতে দৌড় শুরু করেন এবং বাড়ির কাছে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার মেয়ে তার চিৎকার শুনে দৌড়ে এসে মাকে পড়ে থাকতে দেখে সেও চিৎকার চেঁচামেচি শুরু করে। একটা সময় দূরের প্রতিবেশীরা শুনতে পেয়ে তারা চলে আসেন এবং পানি টানি দিয়ে আমার চাচিকে জ্ঞান চাচির জ্ঞান ফিরিয়ে আনেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো তখনও তার কাপড় শুকনো ছিল। পরবর্তীতে আমার চাচি 15 দিনের মতো জ্বরে থাকতে থাকেন এবং ধীরে ধীরে তিনি সুস্থ হন। পরে এই ঘটনাটি জানাজানি হলে আমাদের গ্রামের একজন বৃদ্ধ লোকের কাছে জানা যায় যে তিনি তার বাবার কাছে শুনেছিলেন একটা সময় ওই বীরের জায়গায় নাকি প্রচণ্ড বজ্রপাত হতো এবং তেমনি নাকি মানে ওই সময় ওই সেই বৃদ্ধ যার কথা আমরা বলছি, তিনি অর্থাৎ ওনার বাবা রাতে দেখতে পান যে হঠাৎ আকাশ থেকে কি যেন একটা ঘুরতে ঘুরতে ওই জায়গায় পড়লো এবং পরে উনি ওখানে একটা গর্ত ছাড়া আর কিছু দেখতে পান। এবং এর পর থেকে মাঝে মাঝে অনেকেই গভীর রাতে ওখানে আলো দেখতে পেতেন, কিন্তু জিন বা ভূত ভেবে কেউ সাহস করে ওখানে যেতেন না। এটাই ছিল ঘটনা এবং ছোটবেলা থেকে আমার চাচির মুখ থেকে শুনে আসছে। কিন্তু কয়েক মাস আগে ইন্টারনেটে একটা ছবি দেখেছিলাম যে ছবিটার সাথে চাচির ঘটনাটা হুবহু মিলে যায়। আমি ছুটিতে গ্রামের বাড়ি যেয়ে সেই চাচিকে দেখিয়ে বলি, চাচি দেখেন তো এরকম কোনো কিছু কিনা, এবং অবিশ্বাস্য হলে সত্যি যে আমার চাচি সেই ছবিটি দেখে বলেছিলেন যে হ্যাঁ এইরকমই কিছু একটা তিনি দেখেছিলেন এবং তিনি আমাকে জিজ্ঞেস করেন যে এই ছবি তুই পেলি কোথা থেকে। এটা ছিল ঘটনা। এবং পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমি বলি যে অনেক সময় আমরা বলি যে প্যারাল ওয়ার্ল্ডের কথা, এবং আমি বলি যে কোনো সময় একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে বা একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে মানুষ চলে যেতে পারে। কোনো কোনো সময় মানুষ ওয়ার্মহোলের মতন একটা ছোট্ট ছিদ্র করে বা ফুটো করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত চলে যেতে পারে। একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে যে কোনো মুহূর্তে মানুষের যাওয়াটা এতটা অস্বাভাবিক কোনো ঘটনা, বা অন্য কোনো ইউনিভার্সের কাউকে দেখে ফেলাটাও এমন মানে কি বলবো যে অবাক করার মতো কিছু না আমার কাছে মাঝে মাঝে সেটা মনে হয়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও একটা অডিও ক্লিপে যাব অথবা একটা ব্রেক নেব, দেখা যাক কি হয়। এবং আমরা আশা করছি পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন।
The night comes alive with Gramming Form.
ওয়েলকাম ব্যাক। নতুন একটা ইমেল পড়ছিলাম, রাইট? এবং নতুন একটা ইমেল পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে হলো যে একটু পুরোনো দিকে ফিরে তাকালে কেমন হয়। নতুন ইমেল তো আমরা পড়লামই, এবং এই ইমেলগুলো আপনারা সবাই জানেন যে তার আগে বলি, আপনি শুনছেন ভূত আসাম এবং ঈদ স্পেশাল ভূত আসাম, যার জন্য এক্সট্রা একটা আওয়ার আপনারা শুনবেন আজকে। এবং সেই জন্য আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করেছি আপনাদের কাছে ভূত আসামটা উপস্থাপন করতে। তো চেষ্টা করছিলাম এরকমই যে নতুন পুরনো ঘটনা মিলিয়ে যদি একটা এপিসোড করা যায় আজকে। এটা আমরা একদম লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি, চাচ্ছিলাম প্রথমে সব নতুন ঘটনা, তারপরে আবার ভাবলাম যে না পুরোনো ঘটনা, তারপরে আবার ভাবলাম যে পুরোনো এপিসোড থেকে নিব, তারপরে আবার ভাবলাম যে না অডিও ক্লিপ। তো এই যাচাই বাছাই আজকে সারাটা দিন আমরা পার করেছি। তো কিছুক্ষণ পরে ঈদ, আশা করছি যে আপনাদের এই মোমেন্টে, ঈদের সময় আমরা সবাই নস্টালজিক হয়ে যাই, সুতরাং একটু পেছনের দিকে তাকাতে খারাপ লাগবে না। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। লিখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় 6-7 বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স 12-13 কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেওয়া, এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছিল। প্রায় 3 মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিজ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলে মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা না নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, মানে সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল, এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল। কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় 1.5 মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজেবাজে স্বপ্ন দেখা শুরু করেন। এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে 25-30 মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনে ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে দেখ, তারা দেখতে পায় যে সেটা লাভলিটি লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরে। এবং এখানে আরও আশ্চর্যজনক হল, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না।
Bhoot FM. The night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন সবসময় প্রিয় ফুটে এক পয়েন্ট ওয়েব ফ্রেম, প্রায় ভোর হতে চলল। আমাদের আরেকটু পরে নামাজ পড়তে যেতে হবে, তারপরে কোরবানি অনেক কাজ, মাঝখানে চেষ্টা করবেন এই তিন চার ঘন্টা ঘুমিয়ে নিতে। চার ঘন্টা মনে হয় খুব বেশি হলে হবে না, তো চেষ্টা করবেন ঘুমিয়ে নিতে এবং একটু রেস্ট নিয়ে নিতে। আমারও রেস্ট দরকার, বুঝতেই পারছেন। সো আমার মনে হয় যে শেষ করা উচিত। আশা করছি আজকে যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে, এবং কেমন লাগলো সেটা আমরা ফেসবুকে জানাবেন আমাদেরকে অবশ্যই। সবাইকে ঈদ মোবারক, সবার পরিবেশের জন্য, পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য, যারা দেশে আছেন তাদের জন্য, যারা আমাদের দেশি এবং বিদেশি লিসনার প্রত্যেকের জন্যই পবিত্র ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা। এবং আশা করছি আপনারা সবাই ঈদ ভালোভাবে করবেন এবং নিরাপদে আবারও কর্মস্থলে ফিরে আসবেন, সেই প্রত্যাশা রাখি। যাওয়ার আগে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে চাই, এবং আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। এইখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আশা করছি কিছুটা হলেও আজকে আপনাদেরকে আনন্দ এবং ভয় দুটোই দিতে পেরেছি। সুতরাং ভূত এফএমের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামোফোন, থ্যাংক ইউ ভেরি মাচ আওয়ার লিসনার্স, আপনাদের সবাইকে। এবং আশা করছি যে সবসময় এরকমভাবে আমাদের পাশেই থাকবেন, এবং আপনারা ঘটনা না পাঠালে আসলে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না। তো যাই হোক, ঈদের শুরুটা মানে সবার ভালো হোক এবং শেষটাও ভালো হোক সেটা চাইবো। এবং আমরা তার আগে মানে চাঁদরা তো আমি সবসময় রমজান ঈদে বলা হয়, তবে আজকেও এক ধরনের বলতে পারি ঈদের আগের দিনের চাঁদরাতের মতো একটা ফিলিং, এবং সেই রাতটা আপনাদের সাথে কাটাতে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ঈদ মোবারক।
Exclusively on FusionBD.com.